This track was downloaded from fusionbd.com.
89.2.
যাহা বলিব সত্য বলিব, ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যেই যাহা বলিব সত্য বলিব।
রাতে প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি যাহা বলিব সত্য বলিবতে। আপনি শুনছেন আপনার প্রিয় রেডিও স্টেশন ABC রেডিও FM 89.2। এই মুহূর্তে আমি আরজে কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি এবং আমরা খুব আনন্দের সাথে বলি আপনি শুনছেন বাংলাদেশের রেডিওর ইতিহাসের সবচাইতে চ্যালেঞ্জিং রিয়েলিটি শো যাহা বলিব সত্য বলিব। প্রিয় শ্রোতা, যাহা বলিব সত্য বলিবতে এসে মানুষ তার নিজের জীবনের এমন ভয়াবহ সত্যগুলোকে সামনে তুলে ধরে যে সত্যের তাড়নায় সে প্রতিনিয়ত দগ্ধ হচ্ছে বিবেক বোধের কাছে এবং মনুষ্য বোধের কাছে। এমন কিছু সেখানে তুলে ধরে যা পরিবার হয়তো জানে না, সমাজ হয়তো জানে না, শুধুমাত্র সে জানে এবং তার সৃষ্টিকর্তা জানে। সেই জায়গাটি থেকে তার একটাই মাত্র চাওয়া থাকে যে তার মতো করে ভুল, তার মতো করে অপরাধ আর যেন কখনো সমাজে কেউ না করে। সেজন্য সে তার অপরাধ এবং ভুলগুলোকে লোক সমাজের সামনে আনতে চায়। সে বলতে চায় কি করেছিল সে এবং সেই ভুলের পেছনের কারণটা কি ছিল এবং সেই ভুলের পরিণতি কি ছিল। প্রিয় শ্রোতা, আজকে শুরুতেই আমরা আরজে সুমনের কাছ থেকে জেনে নিতে চাই কে যাহা বলিব সত্য বলিব মঞ্চে বসছেন তার জীবনের অপ্রিয় সত্যগুলো নিয়ে।
যাহা বলিব সত্য বলিব।
ধন্যবাদ কিবরিয়া। আজ আমাদের সাথে এমন একজন মানুষ আছে যাকে মানুষ খুব সহজেই আপন করে নেয়, এজন্যই হয়তো তার নামের পেছনে যুক্ত হয়েছে মামা। তিনি তার এলাকায় লিটন মামা নামে পরিচিত এবং বেশ জনপ্রিয়। লিটনের উপর যে দায়িত্বই আসুক না কেন, সে সবসময় চেষ্টা করে নিরপেক্ষভাবে পালন করার। কখনো কারো রক্তের প্রয়োজন, সেখানেও লিটন মামা এগিয়ে আসেন। লিটন অনেক আড্ডা প্রিয় মানুষ, বন্ধুদের সাথে আড্ডা দিয়ে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিতে পারেন। বর্তমানে তার কি অবস্থা তা জানাতে লিটন আজ হাজির হয়েছেন যাহা বলিব সত্য বলিবর মঞ্চে। তার জীবনের বাকি ইতিহাস শুনতে আবারও ফিরে যাচ্ছি কিবরিয়ার কাছে।
যাহা বলিব সত্য বলিব।
প্রিয় শ্রোতা, আমরা আরজে সুমনের কাছ থেকে শুনলাম লিটন মামা নামের একজন বন্ধু আজকে তার জীবনের অপ্রিয় সত্যগুলো এখানে প্রকাশ করছে। আমি প্রথমে তার কাছ থেকে একটু জানতে চাইবো যে লিটন মামা কেন, মামা শব্দটা সাধারণত আমরা যেটা হয় যে সম্বোধন করি কাউকে না কাউকে, আপনাকে কি লোকজন লিটন মামা বলেছেন? এই সম্বোধনটা কে দিল আপনাকে প্রথম?
সম্বোধনটা দিচ্ছে আমার এক ভাগ্নে হয় দূষণ পক্ষে, সেটা আমি আসবো কেন, মানে মামা নামে পরিচিত হলাম সেটা আমি,
সেটাও আপনি আসবেন। ওকে, প্রিয় শ্রোতা, যাকে আমরা পাচ্ছি এখানে সে হচ্ছে লিটন মামা এবং লিটন মামা নামেই সে পরিচিত। সেই নামটি ব্যবহার করতে চায় যাহা বলিব সত্য বলিবতে এবং বুঝতেই পারছেন যে লোকজন তাকে লিটন মামা হিসেবে চেনে। তার সত্য বলার সাহস এতটা দৃঢ় যে সেই সেই পরিচিতিটাই সে আজকে লাখ লাখ মানুষের সামনে উপস্থাপন করছে। প্রিয় শ্রোতা, যাহা বলিব সত্য বলিবতে এসে আপনি যদি আপনার জীবনের অপরাধ বোধ এবং ভুলগুলো স্বীকার করতে চান বিবেকের তাড়না বোধ থেকে, আপনি আসতে পারেন এখানে। এখানে আসার জন্য নিয়মটি হচ্ছে আপনি আমাদেরকে টেক্সট করবেন। টেক্সট করার নিয়মটি হচ্ছে প্রথমে লিখবেন ABC স্পেস JBSB স্পেস আপনার নাম, এরপর পাঠিয়ে দেবেন 2221 নম্বরে। আজকেও এক্সপার্ট প্যানেল থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রফেসর ডক্টর তাজুল ইসলাম। আমি প্রথমেই তার সঙ্গে একটু ফোনে কথা বলে নিতে চাই। ডক্টর তাজুল ইসলাম, আমাকে কি শুনতে পাচ্ছেন?
জি, আমি আপনাকে শুনতেছি।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে আপনার সময় দেওয়ার জন্য। তো আমরা আশা করছি যে আজকের এই অনুষ্ঠানটি পুরোপুরি আপনি শুনবেন এবং শেষে গিয়ে আপনি যে কাজটি করে থাকেন যে
যে মূল্যবান বক্তব্য সেটাও আপনি আজকে দেবেন।
ইনশাআল্লাহ।
আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকবার জন্য। প্রিয় শ্রোতা, এক্সপার্ট প্যানেলে যিনি থাকেন তিনি অনেক মূল্যবান একটি উপাদান আমাদের এই অনুষ্ঠানের জন্য, কারণ তিনি পুরো অনুষ্ঠানটি শুনে তার মূল্যবান মতামত প্রদান করে থাকেন। আর পুরো অনুষ্ঠান জুড়ে যে কোনো মুহূর্তেই আমরা মুখোমুখি করতে পারি আপনাকে, জানতে পারি আপনার কাছ থেকে আপনার বিশ্বাসযোগ্যতার লেভেলটি কোথায় রয়েছে SMS পোলে। সুতরাং SMS পোলের আহ্বান করা হলে আপনি সঙ্গে সঙ্গে মতামত জানিয়ে দেবেন। কিন্তু সবার আগে আমি লিটন মামাকে প্রশ্ন করতে চাই, যে বিবেকের কারণে আজকে, যে বিবেকের তাড়নাবোধ থেকে আপনি যাহা বলিব সত্য বলিব আসলেন, সে বিবেকটি জাগানোর কাজ কে করেছে?
আসলে কি বলবো, আমি ছোট মোটো একটা প্রাইভেট কোম্পানিতে জব করি।
জি,
আমার কয়েকটা বন্ধু বান্ধব আছে, দেখতাম যারা মোবাইলে যেন কি শুনে, শুধু কানে কানে অনেক মনোযোগ দিয়ে।
আচ্ছা আচ্ছা।
আমি এবার ছিলাম সিগারেট খাওয়ার স্পার্ট, যখনই আমি সুযোগ পেতাম তখনই আমি সিগারেট খেতে খেতাম আর আড্ডা মারতাম। একদিনকে জিজ্ঞেস করলাম, তোর এগুলো কি শুনে দোস্ত? কয় তোর শুনে কাজ নেই, তুই ওই নাচ গান কর আর কি বিড়ি খাটা। আমাকে আরেকদিন বলে শুনবি, আমি দেখি সেই মেয়েটির নাম আমার মন নেই, তার আপনাদের এখানকার ঘটনা, মেয়েটির বাচ্চা মনে করেন যে কেটে কেটে বাইর করা হয়েছিল। শুনলাম অনেক ভাল লাগলো। পরে শফিক বলল যে দোস্ত, তোর তো জীবনটা অনেক কষ্টের, অনেক কাহিনীর, তাহলে তুই জানা তোর মন মানসিক ভালো হয়ে যাবে। একবেলা আমি না খাই থাকতে পারি, কিন্তু আমি এসব না শুনে এখন আর থাকতে পারি।
আপনি কবে কবে শোনেন?
আমি বুধবার।
তার মানে আপনি হ্যালো 920 শোনেন? ওকে।
আর আপনি সবগুলো অনুষ্ঠান শুনেন?
এই যাহা বলিব সত্য বলিব আপনি শুনেন রবিবারে যেটা যায়? ওকে। প্রিয় শ্রোতা, বুঝতেই পারছেন যে এই অনুষ্ঠান এবং ওর বন্ধুত্ব দ্বারা অনুপ্রাণিত হয়ে আজকে ওর বিবেকবোধের তাড়না থেকে জীবনের অপ্রিয় সত্যগুলো আপনাদের সামনে স্বীকার করতে এসছে। তবে তার আগে বলতে চাই, আমাদের অনুষ্ঠানটা যেই উদ্দেশ্যে থাকে যে একজন মানুষকে ভালো পথে নিয়ে আসা, সচেতন করা, আপনি অনুষ্ঠানটা শোনার পরে সেই পথ, আপনার যে খারাপ পথটা ছিল সেখান থেকে তো চলে এসছে। ওকে প্রিয় শ্রোতা, আমরা নিশ্চিন্ত হলাম যে বিবেকবোধ তাকে আজকে এখানে নিয়ে এসছে, সেই বিবেকবোধ তাকে সংশোধিত হওয়ার পথেও নিয়ে গেছে। আমরা শুরু করতে যাচ্ছি যাহা বলিব সত্য বলিবর মূল পর্ব, এবং মূল পর্বের যে ব্যাপারটি থাকে আপনি নিশ্চয়ই জানেন যে তিনটা ভাগে বিভক্ত থাকে আমাদের এই অনুষ্ঠানটি। ভুল বা অপরাধের পেছনের কারণটা কি, ব্যাকগ্রাউন্ডটা কি, ভুল বা অপরাধটা কি এবং এটার পরিণতি কি, আমরা সিরিয়ালি সবকিছু তুলে ধরতে চাই। প্রথম থেকে শুরু করুন আপনি, ব্যাকগ্রাউন্ড থেকে।
আমার বাড়ির সাভারে, আমি যখন কিনা ছোট ছিলাম, আমার বাবা সাভার থানার ভিতরে দশজনের ভিতরে একজন ছিল, সে প্রভাবশালী একাদশের দিক দেয়া। কিন্তু আমি আমার বাবাকে কখনো আমার বাবা বলে আওস মিটিনি, মানে আমার বাবা থাকতো মিরপুরে, কিন্তু আমি টাউন ভালোবাসতাম না, আমি গ্রাম ভালোবাসতাম।
কয় ভাই বোন ছিলেন আপনারা?
আমরা ছ ভাই বোন, তিন ভাই তিন বোন।
আপনার বাবা কি করতেন?
আমার বাবা ছিল মানে জমির ব্যবসা করতো।
তার মানে আপনারা প্রতিপত্তিশালী ছিলেন বলা যেতে পারে?
হ্যাঁ।
অর্থনৈতিক ভাবে কোনো সমস্যা ছিল
না? না। কিন্তু আমার আব্বুকে আমি পেতাম না। সে সকাল আমার আব্বু বাসাতে ভেড়ে তো রাইতে গেত, দেখতাম আব্বু আসে নাকি আব্বু আসে না। আমি ছিলাম সবার ছোট ভাই বোনের, আমার বড় আরে দু ভাই, আর আমার বড় সবার চেয়ে তিন বোন হলো আমার বড়। তারপর আমার বাবা মিরপুরে চলে আসে, আমার মাও চলে আসে, আমার মেজু ভাই চলচ্চিত্রতে থাকতো, সে হলো একজন ভিলেন ছিল,
চলচ্চিত্রে অভিনয় করতো।
হ্যাঁ, চলচ্চিত্র অভিনয় করতো। আমার ভাই বেশিরভাগ ছবি করতো ডিপজলের সাথে, সে হলো সাইড ভিলেন, ডিপজলের ভাই হিসেবে থাকতো। তখন আমার বাবা মানে মিরপুরে চলে আসে, তখন আমি কি করব, আমার বাবা মা আমাকে স্কুলে দেয়, আমার মা ওখানে থাকে, আমার আব্বা দুটি বিয়ে করে আমার আব্বু। আমার যখন তিন বোন হয় তখন আমার আব্বুকে আমার দাদি আর দাদা বিয়ে করায় যে তোর এত টাকা পয়সা কে খাবে, তোর তো কোনো ছেলে সন্তান হয় না, তুই বিয়ে কর। আমার সে করে একটি ভাই হয়, মাস তিনিক পর আমার আরেকটি ভাই, সে হলো আমার মার পেটের ভাই। হওয়ার পর আমার মা মনে করেন বাড়িতে থাকে, আমার আব্বু মনে করেন যে যখন বড় হলাম আমরা তখন ঢাকা চলে আসে। কিন্তু আমরা আপনারা বুঝতে পারবেন না কোনটা আমার সত্য না কোনটা আমার আপন মা,
এইভাবে মিলেমিশে থাকে।
হ্যাঁ, আর আমার ভাই কোনটা আপন কোনটা সত্য কিন্তু বলার ক্যাপাসিটি কারো নেই। তখন মিরপুরে চলে আসে, তখন আমাকে স্কুলে পড়াশোনার জন্য যায়, ভালো ভালো হোস্টেলে দেয়, কিন্তু আমি পড়াশোনা করি মানে ছোটবেলা থেকে একটু ভান্ডব টাইপের ছিলাম। তারপরে আর কি করার, তারপরে স্কুলে যাই, স্কুলে যাই, পড়াশোনা তেমন হয় না। আমি আর আমার এক ক্ষুবত গাছ আছে স্কুলের পিছনে, আমাদের বাড়িতে অল্প একটু দূরে একটা গাব গাছ আছে, গাব গাছ অবশ্যই চিনেন। সেই গাব গাছে সবাই স্কুলে গেত, স্কুলের টাইমে আমরা গাব গাছে বসে থাকতাম, আবার স্কুল ছুটি হতো তখন বাসা চলে আসতাম। তারপর পড়া হয় না, তারপর আস্তে আস্তে বড় হই। তারপর আমাদের বাড়ির পাশে একটা ফ্যাক্টরি হয়, সেটা হলো ট্রান্সমিটার ফ্যাক্টরি,
ট্রান্সমিটার ফ্যাক্টরি।
হ্যাঁ, সাভারে। পরে আমার চাচি ওখানে চাকরি করে, মানে আমার চাচা তখন একটু বেকার টাইপে ছিল মানে ধরতে গেলে, এখন অবশ্য সরকারি জব করে উনি। পরে আমার চাচি চাকরি করে, খুব ভাল লাগে, চাচি ব্যাগ নিয়ে আসে মানে খুব ভাল লাগে, চাকরি করে আমিও চাকরি করবো। পরে আমার মাকে বললাম কো জানি না, আমার বাবাকে বললাম কো জানি না। কিন্তু তখন আমাদের আস্তে আস্তে আর্থিক অবস্থা, আমি যখন বড় হলাম তখন একটু খারাপ হয়ে যায় আমাদের আর্থিক অবস্থাটা।
আচ্ছা।
আমার আপনার ক্যান্সার হয়ে যায়, তারপর আমি চাকরি নেই, চাকরি নেওয়ার পর
কত বছর বয়সে আপনি চাকরি নেন?
আমি চাকরি নেই 14 বছর কালে।
14 বছর কালে তখন আপনি কতদূর পর্যন্ত পড়াশোনা করেছেন?
আমি জাস্ট 5 পর্যন্ত পড়ালেখা করছি।
তারপরে আপনি আর পড়ালেখা করেন
নাই?
তারপরে 14 বছর বয়সে আপনি জবে ঢুকলেন। কি ধরনের জব?
সেটা হলো জব হলো যে আমাদের এখানে ছোট ছোট এডাপ্টার তৈরি করতো।
কি তৈরি করতো?
এডাপ্টার। সেটা হলো যে
এডাপ্টার
তৈরি করে পরে আমাকে চাকরি দিলো। আমার বেতন হচ্ছে 150 টাকা। সেটা হলো 95 ঘটনা 150 টাকা বেতন। পরে আস্তে 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 চাকরি করি। চাকরি করার পর বাড়িতে আসি, 5টা বাজে ছুটি হয়। আমরা সব আমার চাচাতো বোন আনোয়ারা অনেকে বসি খেলাই। বসি খেলানোর পর একটি মেয়ে মানে আমার পাশের বাড়ির সম্পর্কে আমার প্রগত বোন হন, সবাই প্রেম ভালোবাসা করে কিন্তু আমাকে আর কেউ ভালোবাসে না, আর ওকে কেউ ভালোবাসে না। ও একটু কালো ছিল, তোকে যা তুই গিয়ে কালো তোর সাথে প্রেম করবে কে? সবাই দিয়ে চাচাতো ভাই বোন ভালো মানে প্রেম টেম করে, চিঠি মানে লেনদেন করে, আমাদেরকে আর কি। পরে আমি বলি শোন, সবাই তো সবাই ভালোবাসে, তুই আমাকে ভালোবাস, আমি গিয়ে তোকে ভালোবাসি। কিন্তু মেয়েটার বয়স ছিল 12,
আপনি 14?
হ্যাঁ, আমার 14। তারপর যেভাবে হোক উনিও রাজি হন, রাজি হন, অনেক কষ্ট করে ওকে রাজি করালাম। বললাম ও শিমুলতলা মাঠে আমি চিঠি দেখে গোবরের ভিতরে রায় খাসবে, তুই পরে নিবি, আর যদি পরে না আনিস তাহলে কিন্তু খবর আছে, তাহলে কিন্তু তোকে আর খেলায় নিবো না কালকে। তারপর ও পরে, পরার পর উত্তর দিয়ে আসে। তারপর আমার তো সারা ঘুম হয় না, কখন উত্তর পাবো। পরে সকাল ভোরে যাই, আমার এক দাদা আছে মেম্বার, উনি আমার দাদা ব্যায়াম করতো, দেখে আমি ওই গোবরের ভিতরে হাঁটাইতেছি। পরে দেখে চিঠি, সেটা আমি পড়লাম, পরে তো অনেক খুশি।
গোবর থেকে আপনি মানিক উদ্ধার করলেন?
হ্যাঁ, মানে যেভাবে
হীরা মানিক জহরত
মানে। তারপর আমি বাইর করি, বাইর করার পর পড়ি, আবার আমি উত্তর দিয়ে আসি, কিন্তু দাদা ফলো করে ফেলায় মানে 2-3 দিন পর। ফলো করার পর ওই মেয়ে চিঠি দিয়ে আসছে, আমার দাদা আবার নিয়ে গেছে, নিয়ে উত্তর দিয়ে আসছে। কিন্তু তারপর
আপনার দাদা পরে সেটার উত্তর দিয়েছে?
হ্যাঁ, উত্তর দিয়েছে। তাহলে ও আমার সাথে, ওর সাথে দেখা হয়েছে, কি রে আপনি চিঠি এত সুন্দর করে লেখেন, আপনি হাতে লেখা তো এভাবে না, আমি এত সুন্দর করে লিখি না, আমি নিজে লিখছি করে না। পরে দেখালো আমার মাথা ঘুরে গেল, এই চিঠি তো আমি দেইনি। পরে আমার দাদা ওর গার্জেনের কাছে বিচার দেয়, ওর ভাবটা খুব পাজে ছিল, আর আমার গার্জেনের কাছে বিচার দেয়। তারপর আমি অফিসে চলে যাই, ওকে এত মাইট দিছি যে ভাইয়া কি বলবো, সে প্যালাস দিয়ে ওর ভুক টুক বুক চোখের ভুরু ছিঁড়া ফেলাইছে বাবা, মারতে এত মার দিস ওকে। আমি তো অফিসে, আমি জানি না, আমার অফিস অল্প একটু দূরে, 1 কিলো হবে না আমার বাড়ির থেকে। পরে আমার ফুবা আমার সাথে চাকরি করে, পরে বলতেছে আমার ফুবা দেখি অনেক মন খারাপ, কিরে? আমি বললাম ফুবা মন খারাপ কেন, কয়েকটা সংবাদ আছে তোর জন্য, দুঃসংবাদ, অনেক ভালো মন, ফুবাটা আমাকে অনেক ভালোবাসে। তাহলে বললো যে স্বপ্নের কাহিনী, তোর কাহিনী তো জেনে ফেলেছে, মানে স্বপ্নকে তো অনেক মার দিছে, মানে ওকে যে ক্লিনিকে নিয়ে গেছে। এখন আমি তো দেখবো সে আমাদের 20 মিলের রাস্তা হলো কাঁচা, মানে ইট ছলিং, পরে ব্যান্ডা ওকে নিয়ে যায়, ওর দাঁত লাগে যায়, আমি তো ছুটে আমি পাগল হয়ে গেছে। এখন আমি কি করবো জানি না। তারপর যেভাবে হোক আমার ফুবা আমাকে যাইতে দেয় না, যে তুই দাস না, তোর গার্জেন জেনে ফেলেছে তোকে মারবে। যেমনি হোক ওকে বাড়িতে নিয়ে আসে, বাড়িতে নিয়ে আনার পর 2-3 দিন পর আমাকে বললো যে তুই এ পাশে যেতে পারবি না, আমাদেরকে একটা ঠিকানা দিছে যে তুই আরো এই পাশে আসতে পারবে না, ওদের বাড়ির আশেপাশে আরো মানে আমাদেরকে একটা ঠিকানা দেওয়া হয়, কারোর সাথে কারো দেখা হবে না, আর যদি কেউ দেখে দুজনের খবর আছে। এরকম মনে করেন যে একটা কারফিউ জারি দিছে, তা আমাদের এটা আমার গার্জেন ওর গার্জেন সবাই মিলে বসে, পরে আর গেলাম না। তারপর কিছুদিন পর হঠাৎ করে ওই মেয়েটা চলে যায় ওর বাবা নিয়ে ওকে। আমি তো ব্যর্থ প্রেমিক হয়ে মানে পাগল হয়ে যাই, খালি ব্যর্থর গান শুনিস। তারপর যাই হোক চলে যাই, 6 মাস পর আমার ওই ফুবুটা আসে। ফুবুটা আসার পর আমি ঠিকানা নেই যে আপনি আপনাদের বাসায় যাবো, স্বপ্না থাকে হাজারিবাগ, আর ওর আব্বা এখানে সে রিস্কা চালায়, সে শুধু এই মেয়ের কারণে রিস্কা চালায়। ওনাদের ভালো বাজারে কাপড়ের দোকান ছিল আমাদের সাভারে, কিন্তু শুধু মেয়ের কারণে, মেয়েটাকে অনেক ভালোবাসার জন্য এখানে চলে আসে।
চলে আসে কেন? কারণ আপনার সাথে যাতে সম্পর্ক,
হ্যাঁ হ্যাঁ, আমাদের সাথে যেন সম্পর্ক না হয়, এর জন্য শুধু মেয়েটাকে বাঁচানোর জন্য নিয়ে চলে আসে। উনি জানে যে আমি ওকে নিয়ে কখনো সংসার করবো না, আর আমার সমাজ কখনো মেনে নেবে না আমার জাত বংশকে।
কেন?
কিন্তু আমার ফুবাটা আসলে ওনাদের বাড়ি ছিল কুমিল্লা, আমার ফুবা 3টা মার্ডার কেসের আসামি ছিল, কিন্তু উনি কারোর সাথে বলতো না, উনি যেটা বলবে এমনি খুব ভালো, কিন্তু উনি যেটা বলবে ওইটাই ঠিক, বিচার মানে কিন্তু তালকা সিনার
মানে আলটিমেটলি যেটা ছিল যে ওনার সাথে কাদ বন্ধ না আপনাদের, এবং উনি বুঝতে পেরেছিল যে আপনি ওনাকে কখনোই বিয়ে করবেন না ওনার মেয়েটাকে, সে কারণে ওনার মেয়েকে নিয়ে উনি দূরে চলে গিয়েছিল, তাই তো? ওকে।
তারপর আসার পর আমার ফুবা দেখার পর আমি ছালাম দিলাম, আমি আর আমার এক চাস্ত বিহার ছিল আক্তার ভাই, কথাবার্তা বললাম, ফুবা অনেক ই করলো, আপ্যায়ন করলো, খাওয়া দাওয়া করালো, পড়ার যেতে দিল না, এখানে থাকো, আমি পরে বলি চান্স পাইছি আজকে, মানে ঢাকাটা না তো মানে রিস্কা চালো তো বুঝে নি, একটা রুম নিছে, তাহলে আমি বলে যাই যে কলকাতা চলে যাবো, তাহলে আমি তোকে নিতে আসবো, তুই যাবি? কই যাবো। তার 1 সপ্তাহ পর আমি মানে সাভারে চলে যাই, তার 1 সপ্তাহ পর আমি আবার চলে আসি আমার ফুবুর বাড়িতে। আসার পর ওকে একটা টাইম দিছিলাম যে আমি অমুক টাইমে অমুক জায়গায় থাকবো দিনকে, পুরা আসে, আসানোর পর মনে করেন ওর মেয়েকে নিয়ে আমি চলে যাই। সে আমাদের সাবারে সিএনজি নিয়ে আমরা চলে যাই,
পালিয়ে যান
মেয়েটাকে, হ্যাঁ নিয়ে এখান থেকে পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার পর আমার এক দুঃসম্মুখের চাস্ত বোন তাদের বাসা যায় উঠি। ওই বাড়িতে ওঠার পর আমাদের সারা এলাকা খবর হয়ে গেছে যে কি হয়েছে, লিটুন যে স্বপ্নকে ভাগায় নিয়ে পড়ছে। এখন তো আমার মা কান্দা রান্দা বিনাশ আমাদের মা তখন সাবারে যে আমার আবার আমার মানে ছোটবেলা থেকে আমার মামাতো বোনের সাথে আমার বিয়ের কথা বলছিল। আমার মা বলে আমি এখন কি করবো, আমার ভাইকে কি বলবো, কি জবাব দিব, অনেক কান্নাকাটি করে। পরে আমার ওই দুলাভাই আর চাস্ত বোনের মানে যাকে বলে তালই মানে উদ্দুলাবের বাবা সাবারে আইনে আমাদেরকে বিয়ে দেয় কাজু পেশে।
ওকে,
পরে সারাদিন ওখানে থাকি। পরে বিকাল টাইম আমার ওই ফুবা যার সাথে চাকরি করতাম সেই দুলু ফুবা আমাকে বাসায় নিয়ে যায়। আমি কি করি, বউ বাড়িতে নিয়ে যায়, আমি কি করি, বউ থেকে পালাই
আপনাদের বাড়িতে রেখে,
হ্যাঁ আমাদের বাড়িতে রেখে পালাই। পরে আবার ফুবা মানে শিখা দিছিল যে বলবি আমি বিষ খাবো, আত্মহত্যা করবো, আমি তোকে টেকে দেবো যা করার, তোর কোনো অসুবিধা হবে না। তারপরে মনে করেন আমি একটা বোতল দেয় মানে খালি একটা বোতল নিয়ে যে আমি ভাজার ভিতরে পালাই। এখান দা এলাকার লোক বন্ধু বান্ধব আমার আত্মীয় স্বজন খুদে শেষ, যে লিটন কই লিটন কই রাইত হয়ে গেছে, তোকে কেউ কিছু বলবে না, তুই আয় তুই মরিস না। তারপর আমি বাড়িতে আসি, আসানোর পর আমার মার পায়ে ধরে আমার ফুবা মাপচা দুটা থাপ্পড় মারে, তুই এবছর এই কাজ করছিস মাপচা। পরে আমার বাবা অসম্বাদ পায়, সবাই সময় থাকে, পরে বলছে থাক মেয়ে তো ভালো, মেয়ে তো খারাপ না, মেয়ের আচার ব্যবহার কথাবার্তা ভালো, থাক যেহেতু বিয়ে করে ফেলেছে থাক। তখন আমাদের সংসার হয় কিন্তু বাসরাত আমার সাথে ছিল না ওই মেয়েটা, মানে বাসরাত কাকে বলে সেটা আমি বুঝতাম কিন্তু বুঝতাম না। মানে একটা ছেলে একটা মেয়েকে যে বিয়ের পর এক ঘরে দেওয়া হয় তা দেওয়া হয় না। তারপর আমার মা ঢাকা চলে আসে আমার আব্বুর কাছে, বাজার টাজার যা লাগে নিয়ে দিয়ে আসে, আমি চাকরি করতেছি, ভাত খেতেছি, মনে করেন নামাজ কালাম পড়তেছি, ভালো ছিলাম সংসার। তারপরে কিছুদিন পর মাছ ছয়েক পর সে আমার ফুবা আমাদের বাড়িতে যায়।
ওকে,
যাওয়ার পরে বলে যে ভাবি যাওয়ার হয়েছে, আমার মাকে ভাবি বলতো যে ভাবি যাওয়ার হয়েছে, তাহলে অনেকদিন তো বিয়ে টিয়ে হলো, তাহলে স্বপ্নকে দেন আমি বাড়ি থেকে নিয়ে বেড়াইছি, আমি একটু দেশে যাবো। আমাকে আসতে বলে, আমি তো চাকরি করি আমার আর আশা হয়নি। যেদিনকে চলে যায় ওদিনকে আমি ওকে বিশমাল ফোন তাও দিই, সে যে গেল আজও গেল কাজও গেল, সে খবর নাই। সেটা মনে করেন যে 96 লাস্টের দিকে চলে যায়,
খবর নেই মানে
না, মানে খবর নাই মানে কোনো যোগাযোগ নেই, তখন তো ফোনের ই ছিল না।
তো আপনি চলে যেতেন শ্বশুর বাড়িতে?
আমি তো মানে আমি তো ভাবছি আমি এক সপ্তাহ পর যাবো, ও আমাকে ফোন দিবে, ফোনের ঠিকানা দিবে, আমি চলে যাবো কুমিল্লা, যাই নিয়ে আসবো, কিন্তু তার সাথে আর কোনো যোগাযোগ নেই আমার।
কুমিল্লাতে আপনি জাননি?
না না, কুমিল্লাতে আমি জানি।
কেন জাননি? আপনার বিবাহিত বউ?
আমার বিবাহিত বউ, আমি তো বললাম যে একটা চাকরি করি, সেখান থেকে আমাকে ছুটি দেওয়া হয়নি, বলছে যে এক সপ্তাহ পরে তুমি যাও।
96 সাল থেকে 2014 সাল আজকে, এর মধ্যে আপনার একবারের জন্য সুযোগ হয়নি?
ওর সাথে আমার যোগাযোগ হয়েছে মাঝখানে আসছিল
না, কিন্তু আপনি সেই সময়টাতে কেন জাননি?
সেই সময় জানি, আমার যাওয়া হয়নি, আমি তো বললাম যে আমি চাকরি করি, মানে যারা চাকরি করে তারা বুঝতে পারবে যে চাকরি কি জিনিস, যে মানে ছুটি চাইলে সত্যি কথা কখনো ছুটি দেয় না। তারপরও আমি যাইতে চাইছিলাম, বলছিল তুমি 4-5 মাস আগে বিয়ে ছুটি কাটাইলে আবার এখন ছুটি দিব, তুমি এক সপ্তাহ পর যাও।
তো ও আসেনি কেন?
ও আসেনি, ও মানে চিন্ত না, ও মানে কুমিল্লা কখনো যায়নি ছোটবেলা থেকে।
ওর মা তো এখান থেকে ওকে নিয়ে গেল?
হ্যাঁ, মানে জন্মের পর থেকে ও আমাদের এলাকায় ওর জন্ম হয়।
ঠিক আছে, কিন্তু ওর মা তো নিয়ে গেল, ওর মা তো দিয়ে যাবে আপনাদের কাছে?
ওর মা ও দিয়ে যায়নি, ওর বাবা ও দিয়ে যায়নি।
কেন দেয়নি,
কিসের জন্য যে দেয়নি আমি আজও পর্যন্ত বলতে পারবো না।
Sometimes life is a mystery, প্রিয় শ্রোতা, বিশ্বাস করবেন কিনা সেটা একেবারেই আপনার উপরে, তবে আমরা এই জীবনের যে অপ্রিয় সত্যগুলো সেগুলোকে আমরা সামনের দিকে এগিয়ে নিব। দিস ইজ দ্য ব্যাকগ্রাউন্ড অব দ্য স্টোরি, আমরা যে জায়গাটিতে রয়েছি সেখানে আপনাদের বিশ্বাসযোগ্যতার লেভেলটি যাচাই করাটা প্রয়োজন। আমরা এখন পর্যন্ত যা শুনলাম ওর কাছ থেকে, এইখানে বিশেষ করে পার্টিকুলারলি একটা জায়গায় এসে আমাদের মনে খটকা লাগছে যে ও যেটা বললো যে ওর বিবাহিত স্ত্রী যাকে সে বাবার বাড়ি পাঠিয়েছে তারপরে সে 96 সাল থেকে শুরু করে 2014 সাল পর্যন্ত আর কোন যোগাযোগ হয়নি। দিস ইজ রিয়েলি বিলিভেবল, বিশ্বাস করা যায়? আপনি যদি মনে করেন যে ও যা বলছে তা সত্য তাহলে লিখবেন ইয়েস, আর যদি মনে করেন ও যা বলছে তা বিশ্বাস করার মতো না তাহলে লিখতে হবে নো, এবং যারা কমেন্টস করতে চান না তারা নো কমেন্টস লিখবেন। আমরা চাই সবাই আপনারা পার্টিসিপেট করুন প্লিজ। প্রথমে লিখতে হবে ABC স্পেস ইয়েস অথবা নো, এরপর ঝটপট পাঠিয়ে দিতে হবে 2221 অর্থাৎ 2221 নম্বরে। 3 মিনিটের বিজ্ঞাপন বিরতির পরেই ফিরে এসে আমরা জানিয়ে দেব SMS পোলের রেজাল্ট।
যাহা বলিব সত্য বলিব।
প্রিয় শ্রোতা, তিন মিনিটের বিজ্ঞাপন বিরতির পর আমরা আবারও ফিরে এসেছি যাহা বলিব সত্য বলিবতে। আমি আরজে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে এবং আপনি শুনছেন এবিসি রেডিও FM 89.2 আর শুনছেন বাংলাদেশের রেডিওর ইতিহাসের সবচাইতে চ্যালেঞ্জিং রিয়েলিটি শো যাহা বলিব সত্য বলিব। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে লিটন মামা, তার জীবনের অপ্রিয় সত্যগুলো নিয়ে লিটনের কাছে আমরা ফিরে যাব। তবে তার আগে আপনাকে বলতে চাই, আপনি যদি ওকে দেখতে চান কিংবা কোনো প্রশ্ন করতে চান চলে আসতে পারেন আমাদের ফেসবুকে। আমাদের ফেসবুকে লিটনের একটা ছবি দেওয়া আছে, আপনি চাইলে ওকে দেখতে পারেন। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/abcradiofm89.2। লিটন চলে গেল, বলে গেল আপনাকে যোগাযোগ করার জন্য। হ্যাঁ, তারপর কি হলো?
তারপর আমি অনেক খুঁজছি, সে আমি এখানে আসছিলাম হাজারিবাগ, হাজারিবাগে ওর কোন আত্মীয় স্বজন আমি পাইনি এখানে। যে বাসাতে ওরা ছিল আমি মাঝে মাঝে আসতাম, দু মাস তিন মাস পর পরে আসতাম যে দেখি হয়তো ভাই ঢাকা শহরে আছে কিনা। অনেক জায়গায় আমি অনেক খোঁজাখুঁজি,
বাড়িতে গিয়ে ফোনও দেয়নি
না
ওর। কুমিল্লার বাড়িতে আপনি কখনো যাননি?
না না, ও কখনো যায়নি। ওই ফার্স্ট জন্মই হয়েছে আমাদের সাভারে।
ঠিকানাটা কি জানতেন?
না না,
ঠিকানাও জানতেন না?
না, চলে গেল। এলাকার সবাই, ছোট বড় সবাই বলে যে বিয়ে কর বিয়ে কর বিয়ে কর, তা বিয়ে করি না। তারপর বিয়ে আর করি না, এমনি এমনি আমার দিন যাচ্ছে। তারপর আমার এক চাচা দূর সম্পর্কের, সে একদিন রায় দশটা বাজে আমার বাড়িতে যায়। যাওয়ার পর আমার জানালা দাও, আমাকে টোকা মারে। তারপর আমি বলছি কি চাচা, কিছু বলবেন? কই দিয়া যাই ওর মিয়ানছে চাচা, এগুলো কি বলেন আপনি? আমার চাচা
আপন চাচা?
না না, মানে প্রতিবেশী, কিন্তু ওনাকে খুব সম্মান করি, মানে তো লজ্জা পেয়ে গেছি। টাকা দে, টাকা না দিলে মান সম্মান শেষ হয়ে যাবে। আমি কি কে
টাকা দে?
হ্যাঁ মানে টাকা দে, টাকা দে, তুই কি করবি কর, এমন মনে কর আনছি যার জন্য। ও তো নাই, ও শ্বশুর বাড়িতে চলে গেছে, আর আমার কাছে তো টাকা নেই, মেয়েটা অসহায়, মেয়েটা আনছি, এখন কি করবো? আমি পরে কি করছি যে টাকা দে দিয়েছি একশো, যে চাচা আমি এগুলোর ভিতরে নাই। কয়ে আমি গিয়ে মেয়ে রেখে গেলাম, কি করবি কর তুই, আমি জানি না। চাচা কি করলো, মেয়েকে টাকা দে, চাচা চলে গেল। এখন মেয়ে আমি কি করবো? পরে আমার কাছে বন্ধু বান্ধব ছিল, আমি ওই মেয়েটাকে এক জায়গায় রাইখা আমার বন্ধু বান্ধব ডাকলাম। এটা হলো আমার জীবনে ফার্স্ট, মনে করেন যে কোন একটা মেয়ের সাথে আমার ফিজিক্যালি সম্পর্ক হয়।
আপনি যাকে বিয়ে করেছিলেন তার সাথে আপনার কোন ফিজিক্যাল রিলেশন ছিল না?
না।
ওকে, তারপর?
তারপর আবার কিছুদিন পর আবার ওই চাচা আনে। আনার পর একে একে মনে করেন যে প্রতি সপ্তাহে দুইবার তিনবার হয়। তো মনে করেন যে আমার খুব একটা বাজে নিশা হয়ে গেল এসে করে। কিন্তু আমরা যেগুলো করি, আমাদের গার্জিয়ান, আমাদের আত্মীয় স্বজন কেউ জানে না, শুধু আমার বন্ধু বান্ধব ছাড়া। আর বন্ধু বান্ধব আমার এলাকার বন্ধু বান্ধব নিয়ে গুলা, অনেক দূরান্ত বন্ধু বান্ধব, যে যার সাথে আমার ছয় মাসের দেখা হবে না, তার সাথে গেতাম বা মনে করেন যে সাইকেল নিয়ে তাকে যাই নিয়ে আসতাম আমরা। এইভাবে এইভাবে আমার দিন কাটে, পাঁচশো হবে এই ধরনের নোংরা কাজ আমার জীবনে। তারপর গেল, তারপর আস্তে আস্তে সবাই আমাকে বিয়ের জন্য চাপ দেয়। তারা হঠাৎ করে আমার বাবার ক্যান্সার রোগ হয়। ক্যান্সার রোগ হওয়ার পর আমাদের আর্থিক অবস্থা কেন কিসের জন্য খারাপ হয়ে যায় সেটা আমি বুঝতে পারি না। তারপর খারাপ হয়ে যাওয়ার পর আমার বাবা আমার বউ দেখবে, বিয়ে করাবে। কিন্তু আমার ভাই, কিন্তু আমার বড় ভাই কিন্তু বিয়ে করেনি কখনো। কিন্তু আমার একদম বড় ভাইটা বিয়ে করছে, কিন্তু আমার নিজ ভাই বিয়ে করেনি।
মানে আপনার ইমিডিয়েট যে বড়, সে বিয়ে করেনি?
না, বিয়ে করেনি। তারপর ওকে বিয়ের কথা বলছে, আমি এখন বিয়ে করবো না, আমার কোনো কর্ম নেই, ওকে বিয়ে করাবো। যেহেতু আগে একটা বিয়ে করছিল, তাহলে ওকে বিয়ে করাবো। আমি কয়েকটা মেয়ে দেখি, একটা মেয়ে দেখি এত মেয়েরা, কিন্তু সবাই পছন্দ করছে আমার ফ্যামিলির, আমার ভাল লাগেনি।
মেয়েরা কি জিনিস?
মানে একদম মনে করেন কোন মাংস বলতে শরীরে কোন জিনিস নেই, একদম পাতলা।
ওকে, এটাকে বলে মেয়েরা?
হ্যাঁ।
That's so much strange.
তারপর আমি, আমার পছন্দ হলো না, আমার বাড়ির সবাই খুব বকাবকি করলো, পরে আমি বিয়ে করিনি। নোয়ারহাট, নোয়ারহাট জঙ্গল ধরে একটা মেয়ে দেখে আমার দুলাভাই, মানে মেয়েটা দেখানোর পর আমার পছন্দ হয়। পছন্দ হওয়ার পর আমার গার্জেনকে আমি যাই বলি, আমার বাবা ছিল হসপিটালে তখন, যে বাবা আমি মেয়ে দেখে আসছি। তারপর যাওয়ার পর ওই মেয়ে দেখতে যায় আমার গার্জেন, ওখানে কাবিন করতে হবে মেয়ের সাথে আমার। আমি বলছি যে আমি এখন বিয়ে করবো না, তাদেরকে সময় দেওয়া হোক যে আমরা অমুক দিন বিয়ে করবো। তারপর মনে করেন ছাড়েই না, কিন্তু আমি যে বিয়ে করছিলাম, দ্বিতীয় বিয়ে ওনারা জানে না প্রথম বিয়ের কথা। তো যাই হোক, সাথে সাথে কাবিন, আমি তো বিয়ে করবোই না। আমার চাচা আমাকে ওই জায়গায় পেলে দা বাড়ি মারে যে তুই বিয়ে করবি না কেন, মেয়ে অনেক সুন্দর। তারপর আমাকে ওই জায়গাতে কাবিন করায়। কাবিন করায় যখন কিনা চলে আসি, তখন 15 দিন পর আমাদের বিয়ের ডেট হয়, অনুষ্ঠান করে দিয়ে। আমার বর যাতে যায় 200 রুপে। যাওয়ার পর সবাইকে খাওয়া দাওয়া দিছে, কিন্তু আমি যে জামাই আর কুলদারা চারজন ছিল, তাদেরকে কোনো খাওয়া দাওয়া দেওয়া হয়নি। যে এতগুলা বর যাতে আসলো কেন, ওনারা আসছে ওনারা মেহমান, ওনাদেরকে কোনো অপমান করা হবে না, ওনাদের খাওয়া দিব, কিন্তু এই চারজন কুলদার আর জামাইকে খাওয়া দেওয়া হবে না, সেটা হলো ওনাদের সাজা। এখন বিয়ের 10টা বাজে যায়, বিয়ে আর হয় না। কিসের জন্য বিয়ে হয় না সেটা আমি ওদিনকে জানতে পারি না। পরে আমি বলছি চল চলে যাবে বিয়ে করবো না। তারপর যেভাবে হোক বিয়ে হয়, কোন অল্প একটু রাস্তা হাঁটতে হয়, আমাদের গাড়ি স্ট্যান্ডে ছিল, তখন একটা মহিলা বলে কে রে আসে না মানে দেশের বাড়িতে বর যাতে যায় লোক দাঁড়ায় থাকে রাস্তার পাশে, তখন বলে কার বিয়ে হয়েছে, কয় বুঝি কয়দিন আগে যে একটা মেয়ে ভাই রয়ে গেছিল না ওর বিয়ে, কার বিয়ে করলি বিয়ে করছি কি কয় এত সুন্দর ছেলে এই মেয়েকে বিয়ে করলো কি দে ওই মেয়ে তো ভালো না, সেটা আমি নিজে কানে শুনে ফেলাই। শুনে ফেলার পর তো আমার দুনিয়া অন্ধকার হয়ে যায়, এটা কি বলে এই মেয়ে যে ভাই রয়ে গেছিল ওই যে বিয়ে পড়ায় না সেটা কিন্তু আমার গার্জেন যারা বর যাতে সবাই জানে এভরিথিং, কিন্তু আমাকে কেউ বলে না। তারপর বাড়িতে নিয়ে যাই, বাড়িতে নেওয়ার জন্য পর আমি তো শুনে ফেলাইছি, পরে মেয়েকে বাসুরাতে জিজ্ঞেস করি যে তোমার কোন ঘটনা, তুমি কি কাউকে ভালোবাসতা, তারপর বলে যে হ্যাঁ আমি একটা ছেলেকে ভালোবাসতাম নাম আলিম। তারপর আমি বলছি দেখো মানুষের জীবনে ভালোবাসা এগুলো থাকে, বিয়ের আগে অনেক কিছু থাকে কিন্তু বিয়ে হলে সেসব ভুলে যেতে হয়। তারপর আমি জিজ্ঞেস করলাম যে তোমার জীবনে চাওয়া পাওয়া কি শখ আল্লাহ বলো দেখি আমি পূরণ করতে পারিনি, তখন আমাকে বলে যে আমার খুব শখ যে আমি ফ্যামিলিতে একা থাকবো, আমার শ্বশুর শাশুড়ি কেউ থাকবে না, আর আমি ছোট ছোট পাতিলে ভাত তরকারি রাঁধবো। তার মানে উনি ওনার আশা হলো উনি ভিন্ন খাবে। বলছি কি বলে তুমি এইসব কোনো কথা হলো? তারপর যেভাবে হোক রাত কাটে, তারপর তো দিনে তো মানে আমি শুনে ফেলালাম পুরাপুরি এলাকা মনে করেন যে জানাজানি হয়ে যায় কি হয়েছে, লিটন যে বিয়ে করে নিয়েছে ওই মেয়ে তো ভাইগে গেছিল গত রাতে। তখন আমি তো খুব কান্নাকাটি চিকা চিকা এই কি হলো আমার জীবন, আমার চাচা গো আমার বোন আমার দুলাভাই সবাইকে বলি যে তোমরা জানিয়ে শুনে আমাকে বিয়ে করালা, একটু দেখতে দিলা না। তার বলে দেখ তুই তাকে বিয়ে করছিলি ওনারা তো জানে না, তাহলে ভাই ভাই নিবি যে তোর কপালটাই খারাপ যে ওর আগে বিয়ে হয়েছিল তোর আগে বিয়ে হয়েছিল। যাই হোক আমরা সংসার করতে থাকি, আস্তে আস্তে সংসার করতে থাকি, কিন্তু আমি শ্বশুর বাড়িতে আসতে চাই না, শুধু একটা লজ্জা ওই যে এলাকার। ছয় মাস আমাদের সংসারটা ভালোই কাটে, তারপর ওই মেয়ের আস্তে আস্তে ব্যবহারটা মানে এত খারাপ হয় তা বলার মতো না। কি চায় আমি সেটা জানি না। উনি চাকরি করবে ঠিক আছে, চাকরি না করলে হয় না, উনি চাকরি করবে কিন্তু আমাদের সংসার তখন থেকে আস্তে আস্তে অভাব আসা শুরু করে দেয়। তখন চাকরি করবে আমার আব্বু চাকরিতে দেয় না যে না আমি বেঁচে থাকতে চাকরি করতে পারবো না, তখন ও বাড়িতে চলে আসে ওর ভাবের বাড়িতে। তারপর আমার আব্বা খুব সিরিয়াস অসুস্থ, তারপর আমার আব্বাকে হসপিটালে ভর্তি করানো হয়, সাত দিন ঢাকাতে হয়, তারপর আমার আব্বা মারা যায় সে হসপিটালে। সে হসপিটালে মারা যাওয়ার পর আমার শ্বশুর শাশুড়ি কেউ আমার বাবাকে দেখতে যায় না। তারপর দুই তিন দিন পর আস্তে আস্তে যাচ্ছে, যেহেতু বাবা মারা গেছে অনেক দুঃখ লাগছে, কান্নাকাটি করতেছে সবাই, মানে সেই স্ত্রী লিপি আমার সাথে সে শুবে। আমাদের বাড়িতে ভর্তি লোক, আমার দুলাভাই ভাই বোন আত্মীয় স্বজন, একটা মরা বাড়িতে কতগুলো লোক থাকে তা তো বুঝতে পারেন আত্মীয় স্বজন, মানে মারা যাওয়ার চার দিন পর। এটা কি কখনো সম্ভব যে একটা বাড়িতে এত একটা দুর্ঘটনা ঘটছে, আমার আব্বা মারা গেছে, মানুষ আল্লাহ তাল্লা করবে নামাজ কালাম করবে তার জন্য দোয়া করবে, কিন্তু ও আমার সামনে বায়না ধরছে, কথা কয় না, ভাত খায় না, আমার সে বউ আমার জোর করে সে সম্পর্ক করবে, আমার চোখের পানি মনে করেন যে টলমল করতেছে আমার বাবার জন্য, আমার মানে পেটে ভাত যাচ্ছে না, কিন্তু ও আসছে শুধু একটাই ধান্দা সে আমার সাথে রং তামাশা করবে। যাই হোক আমি আমার বউ দুর্ব্যবহার করি, একটা থাপ্পর দিই, থাপ্পর দেওয়ার পর সে আবার হাতে এরকম একটা মুচার মারে সে আমার হাতের হাড্ডিটা উঠে যায় আজও পর্যন্ত।
হাতের হাড্ডিটা না,
হ্যাঁ দেখেন সে হাতের হাড্ডিটা। আমি কাউকে আমি বলতেও পারি না যে কি চায় কিসের জন্য এরকম করে। তারপর আস্তে আস্তে যায় বাবা মারা যায়, বাবা তো মারাই গেল, তারপর ও চাকরি নেবে, চাকরি দিব না, তারপর চাকরি নেই, চাকরি নেওয়ার পর ও কিনে মোবাইল, মোবাইল কেনার পর আমি যা জানি না যে ও মোবাইল কিনে, আমার চাষতো ভাই সম্মত দেয় যে তোর বউ যে মোবাইল কিনছে, মোবাইল কিনছে। ওর একটু নেচার খারাপ ছিল কি ও মানে যার সাথে প্রেমে পড়ে গেত, একটু সুন্দর ছেলে দেখতো ও কাই, তারপর ও তো অনেকের সাথে সম্পর্ক করে মোবাইলে, তারপর ওকে আমি ধরি অনেক মারধর দিয়েছে মানে চোর থাপড়া দিয়েছে মোবাইল ছাড়া মুখ, তারপর ও ডাইরেক্টলি বলে যে আমি তোর ভাত খাবো না, ডাইরেক্ট বলে। আমার এক সম্মুখে বাইশ তো এসে নবীনগর আসে, কিন্তু আমার লিপি লিপি সে চাকরির কথা বলে অফিস থেকে সে আসে নবীনগরে, সে গার্লফ্রেন্ডকে নিয়ে বেড়াতে, আমার বাইশটা দেখে আমার আপন ভাইনা দেখে দেখে বলতেছে মামা মামিরে তো নবীনগর দেখেছে একটা ছেলের সাথে গলা ধরে বসে বসে চাইনিজ খেতেছে। আমি বলি ও গেল অফিসে, বলে অফিসে খবর নেই, ও অফিসে নেই, এক একটা কয়েকটা কাজ করছে। তারপর একদিন ডাইরেক্টলি বলে ও মানে বাড়িতে এত অত্যাচার করে তা বলার মতো না, মনে করেন আমাদের সাথে খাবে না, আর এদিক দিয়ে আমাদের একটা বিশাল একটা আর্থিকের দিক দিয়ে খুব সমস্যা হয়ে দাঁড়াইছে, আমার ভাই বেকার ছিল তখন ছবিতে আর কাজ করে না। পর মনে করেন যে এনজিও সংস্থা আমার বোন ছিল ছোট বোন, কিছু টাকা লোন নেয় মানে বন্ধু বান্ধব যারা আছে আত্মীয় স্বজনকে সে দেয়, দেওয়ানোর পর লাখ দশ টাকা হবে আমার বোন এনজিও থেকে তোলে কিস্তি হিসেবে সপ্তাহ সপ্তাহে, যাকে আমার বোন দেয় সে লোকরা পালায় জায়গা, কিন্তু একটা সপ্তাহ মনে করেন যে নিম্নের পক্ষে এরকম কোন সপ্তাহ নেই যে পঞ্চাশ ষাট হাজার টাকা কিস্তি দিতে হয় এক সপ্তাহ, কিন্তু আমাদের আর্থিক অবস্থা তো এই দিক দিয়ে খারাপ হয়ে গেছে। তারপরে কি করবো মানে আমার মা পাগলের মতো হয়ে যায়, আমার বোন একটু মনে করেন যে চাকরি নেয়, সে চাকরি করে অনেক দূর থাকে, সে যা পারে তার দেয়। আমার বাড়ির মন ফার্নিচার মানে কি বলবো, কম্বলটা তো বিক্রি করছি মানে বাড়ির ঝাড়ুটা পর্যন্ত বিক্রি করছি কিস্তির জন্য, আমার আজও পর্যন্ত সে কথা মনে পড়ে।
এই কিস্তি পরিশোধ করতে গিয়ে
হ্যাঁ তারপর কিস্তি পরিশোধ হয় না, কিন্তু আমার এই ভুল এত অত্যাচার করে সে লিপি মানসিক। তারপর আমি দুদিনের না খাওয়া, সে চাকরি করে চাকরি থেকে টাকা দিয়ে মাস শেষে, তাহলে আমাদের বাড়িতে মানে বাড়ির পাশে যাকে বলে রাজমিস্ত্রি কাজ, সে বিল্ডিং এর কাজের জন্য আমি যাই যে আমাকে তোরা নিবি, ওরা হাইসা দিচ্ছে মামা এই কাজ আপনি করবেন, কিন্তু আমাদের বাড়ির পরিস্থিতিতে তোরা জানাচ্ছি, কিন্তু অর্থ লাগা সবাই জানা গেছে। এই কিস্তির ব্যাপারে থানা পুলিশ আমাদেরকে খুঁজে বেড়ায়, মানে বাড়িতেও থাকতে পারি না, ঠিক মতো একবেলা খাইতে পারি না, এইসব ধরনের হয়ে গেছে। আমাদের বাড়ি মনে করেন যে যাকে জঙ্গল বাড়ির মতো হয়ে গেছে আমাদের বাড়িতে।
কত টাকা ঋণ নিয়েছিলেন?
আমার বোন 10 লাখ টাকার মতো নিয়েছিল।
10 লাখ?
হ্যাঁ, কিন্তু উনি চালাইছিল ভালোই, উনি 5-6 বছর চালাইছিল।
এত টাকা লোন দেয় এরকম একটা সংস্থা থেকে?
হ্যাঁ দেয়, মনে করেন যে আমার
কি দেখিয়ে ঋণ নিয়েছিলেন আপনারা?
সেটা আমিও জানি না ভাইয়া। আমি
কতটুকু পরিশোধ করেছিলেন?
মানে সম্পূর্ণটাই পরিশোধ মানে লাস্টের দিকে মানে করছি, মানে
শেষ পর্যন্ত পরিশোধ করতে হয়েছে। কিন্তু যখন আপনাদেরকে তাড়া করে বেড়াচ্ছে পুলিশ টুলিশ বা যখন আপনার বাড়িতে, তখন কত টাকা ঋণ ছিল আপনার?
তখন 2 লাখ টাকার মতো হবে। আমরা কিন্তু ভাইয়া একবেলাও খাইতে পারি না সারাদিনে। তো ও যায় দেখেন চাকরি করতেছে, নিজে কামাইতেছে, 3 বেলা খাইতেছে। আমি যে ওর স্বামী ও আমার খবর নেই, কয়েকটি যায় মর্গ আমার দেখার বিষয় না। পাশে একটা রাজমিস্ত্রি যোগালি দেয় আমি, তারপর আমি 1 কেজি চাউল নিয়ে আসি, সে ভাত রেন্দে। আমার মাকে তো আমি খুঁজেই পাই না কোথায় আছে না আছে, আসে যায় মা পাগলের মতো। আমার যেহেতু আত্মীয় স্বজন ছিল, মনে করেন মা এরকম কোন বাসা নেয় যে মা টাকা পয়সা যা চায় না তাদের কাছে। কিন্তু তারপর চাকরি করতে করতে মনে করেন যে চলে যাবে, পরে উনি আমাকে 15,000 টাকা দিছিল পোশাকের যায় আমার শ্বশুর থেকে। সে 15,000 টাকার জন্য পরে এলাকার লোকে বলে তুই ওকে তো জ্বালাস কেন, ওদের বাসায় নিয়ে শান্তি নেই, তাহলে তুই যাবি যা আবার ভাত খাবি না চলে যা, কয় আমার টাকা দেখ। কিন্তু তখন ভাইয়া 15,000 টাকা কেন, তখন 1টি টাকা দেওয়ার মতো আমার সামর্থ্য ছিল না। তারপর ও যাবেই ওকে রাখাই যাবে না, পরে ও আমাকে বলে, আমাকে কিন্তু নাম ধরে ডাকতো, কিন্তু আমি এটা পছন্দ করতাম না। পরে বলে যে লিটন আমাকে নিয়ে একটু দিয়ায়, তারপর নিয়ে দেশি। পরে আমার চাচিরা পাড়ার লোকে এলাকার লোক রাস্তাতে যা জিজ্ঞেস করে না, কই যাস এত কাপড় নিয়ে, কই জায়গা দাদি, কই কেন, কই কি করবো, যার জন্য আসছি তাই যদি না পাওয়া বাপ মায় বিয়ে দেখি সে জন্য আপনি জানেন না কত মানে, কই এ কথা বলা। আর আমার মুখ দিকে তাকায় তাকায় আবার মানে মুখ হেরে বলে যে ঠিক আছে তোকে পচাইতে হয়ে যায়। তখন আমি বলি তুমি এগুলো কি বলো, শোন আমি চলে যাচ্ছি, জানি মানুষ আমাকে খারাপ না বলে, আমি তোকেই জানি খারাপ বলে, এই জন্য আমি চলে যাচ্ছি। তারপরে আমার এক বন্ধু জিজ্ঞেস করে, নাম ছিল তপন, যে কোথায় যাচ্ছেন ভাবি এত কাপড় চেপে নিয়ে, কই চলে যাচ্ছি, কয়কে কয় কি বলবো এর জন্য চলে যাচ্ছে, আমার মাথা তো হেট হয়ে যাচ্ছে, এ কি বলে এইসব। পরে ওকে নিয়ে বাড়িতে দিয়ে আসি, পরে আমি ওদিনকে বাড়িতে চলে আসি। আমাদের বাড়িতে মনে করেন এদিক দিয়ে ঝড়ঝাপটা গেতাছে আমাদের ওই কিস্তির হিসাবে। তারপর যেভাবে হোক একদিন আসছে লোক, অনেক লোক আসছে কিস্তির। পরে আমার ভাই যেটা ভিলেন করতো, বিশাল এক রামদানি বসে রয়েছে বাড়িতে,
মানে রিয়েল ভিলেনি যেটা দেখানো।
হ্যাঁ আমি তো ভিলেনি, আমাকে দেখে পরে আমার ভাই খুব উচালাম্বা, খুব বডি ফিগার, পিসদাই, বিশাল বিশাল চুল ছিল, মানে আপনি মানে দাড়ি ছিল, মুখ ছিল, মানে ছোট ছোট। পরে এরম দৌড়ানি দিছে লোক, মনে করেন ভাজার মুজার বাড়ি করে ভাই না ধর। তার বাদ দিন আবার আসছে, বলছে ঠিক আছে তুই 1 মাস পরে নিয়ে যাবি টাকা পয়সা। পরে 1 মাস পর আমার ভাই বেশ কিছু টাকা পায়, 1 কোটি টাকার মতো পায় আমার ভাই। আমার ভাই জমি ব্যবসা করতো, ওই যে আমার আব্বা যে জমি ব্যবসা করতো, সে ভাগটাই আমার পার্টনারদের সাথে মানে আমার ভাইকে দেওয়া হয়, যেহেতু উনি বড় ছিল। পরে সব ঋণ টিন পরিশোধ করা হয়, আমাদের বাড়িতে ঘর বাড়ি দেওয়া হয়, ব্যবসা বাণিজ্য করা হয়। কিন্তু ওর সাথে আমার আর কোনো যোগাযোগ নেই, সে লিপির সাথে ও যে গেছে ওর সাথে আমার আর কোনো যোগাযোগ হয় না। তারপর কিছুদিন পর আমরা 1 বছর পর ওকে আনতে যাই, যাওয়ানোর পর বিচারের ভিতরে বলতেছে আমি সংসার করবো না, ওর কামাই খাবো না, ওর আমার পছন্দ নেই হ্যান তেন। তাহলে বলার পর মানুষ বলছে তাহলে তুই বিয়ে বসিত কেন, সে কথা অনেক তর্কাতর্কি করার পর আবার চলে আসে আমরা গার্জেন টার্জেন নিয়ে। তারপর আবার দ্বিতীয়বার আবার যাওয়া হয়, তখন এক কথায় সে মানে বিচারে ও যে ওই কথাটাই বললো, আমাকে বলো যে আমার শারীরিক কোন সমস্যা আছে, কিন্তু এটা ভাইয়া পুরাটাই মিথ্যা কথা ছিল, আমার কোনো এসব ধরনের কোন রূপ ছিল না। তারপর ওখানে আমার এক চাচা আমাকে লাইট দেয়া, চার্জার লাইট দেওয়া ভারী মারে মাথায়, যে তোর জন্য অপমান হলাম। আমার মাথায় মনে করেন মাথাতে অনেক রক্ত পড়ছে। তারপর চলে আসি, চলে আসানোর পর ওইসব বাদ, যে এইসব ধরনের কথাই বললো, তাহলে আমরা ওকে তাহলে আর ডিপোজ টিপোজ দেবো না, ও যদি পারে ডিপোজ দিক, না দিলে না দিকে এমনি থাক। তাহলে আমি চাকরি করতেছি, রিল্যাক্সে রয়েছি, মানে খাওয়া দাওয়া করতেছি, নামাজ কালাম পড়তেছি। 1-1.5 বছর পর আমার ফ্যাক্টরিতে যাই, ও গেটে হাজির, যাওয়ার পর হাজির আমার বন্ধু বান্ধব আসছে যে আপনি এখানে আসছেন কে, বলতেছে যাওয়ার হয়েছে, যে আমার পাওয়া বেড়ায় দর্শে যাওয়ার হয়েছে, আমি ভুল করছি, আমি আর এই ভুল আর জীবনে করবো না। কিন্তু
এদিক দিয়ে ওর আরেকটা বিয়ে হয়, সে খবরটা আমি আর জানি না যে ওর যে বিয়ে হয়েছিল আরেক জায়গায়। বিয়ে হয়েও বছর দুই ঘর করার পর ওই স্বামীর সাথে ডিভোর্স হয়ে যায়, তারপরে আমার কাছে গেছে। তারপর আমাকে জিজ্ঞেস করে যে বিয়ে করছো, পরে আমি বলি না বিয়ে আর করার কোন চিন্তা ভাবনা নেই। পরে আমার ওই যে বন্ধু সফিকার মিলন দুটা লাথি মারছে আমাকে, তুই বিয়ে করবি না মানে তোর সাথে কিছু নেই, ওর জন্য তোর জীবন নষ্ট করবি কেন, তোকে এই মাসের ভিতরে বিয়ে করবো, ভালো দেখে বিয়ে করবো আমরা। পরে আমার আমাকে আরো কিছু বলতে পারলো না, আমার ফোন নাম্বারটা নিয়ে গেল।
মেয়েটাকে আপনাকে ডিভোর্স দিয়ে দিল?
হ্যাঁ, মেয়েটার ডিভোর্স দেয়। তার অনেকদিন পর আমাদের বাসায় আসে, বাসায় আনার পর আমরা সবাই একসাথে বসি, বসানোর পর মেয়ের সাথে আমার ডিভোর্স হয়ে যায়। মেয়েটা আমার কাছে বেশ কিছু টাকা নেয়, তিন মাস তেরো দিনের খাওয়ান বলে সবকিছু দিয়ে ওর সাথে আমার ডিভোর্স হয়ে যায়। কিন্তু মেয়েটাই আমাকে ডিভোর্স দেয় এটাই। তারপর যাওয়ানোর পর এখান তা মনে করেন যে আমি পুরা নেশা, আমি পুরা নেশা খোর ভিতরে ভিতরে পুরা নেশা খাই। এটা আসতাম আমি আমার নেশা জগতে। আমার বন্ধু বান্ধব করে তোর এক একে দুটো বউ গেছে।
প্রিয় শ্রোতা, বিরতির ঘন্টা বেজে গেছে। সামাজিক যে সমস্যা বা পারিবারিক যে সমস্যা নিয়ে আজকের এই জীবনের অপ্রিয় সত্যগুলো এগিয়ে যাচ্ছে, সেটা একটা জায়গায় মানুষকে কোথায় নিয়ে দাঁড় করাতে পারে সেটাই এখন দেখার বিষয়। যে আজকে যে লিটনকে আমরা এখানে পেয়েছি, তাকে তার এলাকায় লিটন মামা নামে অনেকে চেনেন, কিন্তু তার যে জীবনের গূঢ় সত্য, সেই সত্য কি তারা জানেন, কিংবা সেই সত্য জেনে আজকে আমরা কি শিক্ষা নেব সেটাই এখন দেখার বিষয়। আমরা ঠিক রাত বারোটা ছয় মিনিটে ফিরে আসবো আবারও যাহা বলিব সত্য বলিবতে। লিটন মামাকে দেখার জন্য আপনারা চলে আসতে পারেন আমাদের ফেসবুকে, আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/abcradiofm89.2। ফিরে আসছি ঠিক রাত বারোটা ছয় মিনিটে।
যাহা বলিব সত্য বলিব।
প্রিয় শ্রোতা, সময় এখন রাত বারোটা বেজে ছয়, আপনারা সবাই শুনছেন এবিসি রেডিও এফএম 90.2। আমি আর জি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে এবং শুনছেন যাহা বলিব সত্য বলিব। আজকে যাহা বলিব সত্য বলিবতে আমরা এমন একজন অতিথি পেয়েছি যাকে তার এলাকার লোকজন মামা নামে সম্বোধন করে থাকে এবং সে এভাবেই পরিচয় দিতে পছন্দ করে, লিটন মামা। তার জীবনের অপ্রিয় সত্যগুলো আমরা শুনছি এবং তার কাছে আমরা ফিরে যাব। যাবার আগে আপনাকে বলতে চাই, যাহা বলিব সত্য বলিব এমন একটি প্ল্যাটফর্ম যেখানে এসে মানুষ তার জীবনের ভুল এবং অপরাধগুলো অকপটে স্বীকার করে। সে বলতে চায় কি অপরাধ সে করেছিল, কেন করেছিল এবং তার পরিণতি শেষ পর্যন্ত কি হয়েছিল। কেন বলতে চায়, এ কারণে যে তার মতো করে ভুল কিংবা তার মতো করে অপরাধের জন্ম যেন সোসাইটিতে কিংবা পরিবারে কিংবা রাষ্ট্রে যেন জন্ম না হয়। প্রিয় শ্রোতা, আজকের লিটন যে উদ্দেশ্যে এখানে এসছে এবং আমাদের জেবিএসবিতে যতগুলো অতিথি আমরা পেয়েছি তাদের এই উদ্দেশ্যের জায়গাটি সবারই এক। আমরা ফিরে যেতে চাই লিটনের কাছে। লিটন, যে জায়গাটিতে আপনি ছিলেন, আপনি ড্রাগের দিকে ঝুঁকে যাচ্ছেন একটা পারিবারিক সমস্যার কারণে, চারপাশের বন্ধু বান্ধব আপনার শারীরিক ব্যাপারগুলো নিয়ে খুব বিরূপ ধরনের মন্তব্য করছে, যেগুলো আপনার মেন্টালি খুব বেশি আপনাকে এম্বারেস ফিল করাচ্ছে।
তারপর আমার বাইরে দোকান ছিল, সে আমি দোকানে বসে রয়েছে। একটু লোক বিয়ার কি জিনিস আমি চিনতাম না,
বিয়ার
হ্যাঁ কখনো নেশাও করিনি। তারপর আমাকে দেখে ছালাম দেয়, দেখো আপনি এটা একটু রাখেন, আমি একটু আস্তে আসছি। রাখলাম, কিন্তু এটা কি মানে আমার এতটু খেয়াল নাই, এটা কি একটু দেখবো কিনা। পরে আর আমি দেখি না, না দেখে মনে করেন দুদিন ওই জায়গায় রইল। ওই লোকরে আবার এদিক দিয়ে পুলিশে ধরে ফেলাইছে, মানে চতুর্দিক দিয়ে পুলিশে ওকে অ্যাটাচ করছে, কিন্তু ওই লোক আমাদের দোকানে থেকে বেঁচে গেছে। কিন্তু আমার ভাইও জানে না, কেউ জানে না এটার ভিতরে কি আর রাইখে গেছে। আমি ভাবছি হয়তো আমার ভাইয়ের জিনিস হবো। পরে দুদিন পর আমাদের দোকানের কর্মচারী জিজ্ঞেস করলো এই ব্যাগের ভিতরে কি, একটু দেখতো রেখে যে গেল।
কিসের দোকান ছিল আপনাদের?
আমাদের ছিল গ্রিল ওয়ার্কশপ।
গ্রিল ওয়ার্কশপ,
হ্যাঁ ওয়ার্কশপ। তারপর দুদিন পর দেখি সেটা বিয়ার।
কতগুলো ছিল ওখানে?
মানে ছিল চার কেস, ছিল এক কেসে চব্বিশ পিস করে থাকে।
চার কেস,
হ্যাঁ
অনেকগুলো, প্রচুর পরিমাণে ছিল,
প্রচুর পরিমাণ ছিল। তারপর ভাইকে জিজ্ঞেস করি, ভাই তুমি কি কাউরে কিছু রাখতে বলছো দোকানে? কই না। জিজ্ঞেস করি, না না কেউ বলে না। পরে একজনকে জিজ্ঞেস করি, পরে আমাদের দোকানদার কর্মচারী বলে, মামা অমুক তো বিয়ার আর মদ বিক্রি করে বোতল, কি খোঁজ কহ কি রাম, তুই এটাই খুঁজি মনে মনে, আমি তো পাই না এটা। কিন্তু এদিক দিয়ে আমি তলে তলে ফিনসিটিল খাই, ফিনসিডিল খাই। যখন কিনা ও চলে যায়, ওই যে লিপি চলে যাওয়ার পর থেকে আমি ফিনসিডিল খাই, সপ্তাহে দু চারটে খাই ফিনসিডিল। পরে ভিআর খাইলাম, খাওয়ার পর আমার বন্ধু বান্ধবকে সবাইকে খাওয়াইলাম, যে যা দাম হয় হবে না, আগে খাই নাই। পরে অনেক আমার বন্ধু বান্ধব যা ছিল এলাকার ওর তরফে সবাইকে খাওয়াই, কিন্তু সবাই জানে মুখে এটা বিক্রি করে, কিন্তু আমি জানি না, কেন আমি তো এইসব ধরনের ছিলাম না। তারপর এটা মনে করেন আমি খাই, খাওয়ার পর খুব ভালো লাগে। পরে এক সপ্তাহ পরে ওই আঙ্কেল আসে আমাদের দোকানে, মামা একটা জিনিস যে থুয়ে গেছিলাম ওই জিনিসটা কোথায়। পরে আমি বলছি যে জিনিসটা আঙ্কেল আমি খাই ফেলেছি। ওইটা কি করছেন? আমি আমাকে সত্যি কথা বলেন, আপনি কি এটা বিক্রি করেন? কয় হ্যাঁ। আমি বলছি কত টাকা দাম হয়? তা বললো যে আমার দাম হয় 16,000 টাকা। আমি 10,000 টাকা নগদ দিয়ে দিলাম যে আমাকে প্রতিদিন দিবেন, প্রতিদিন আমাকে 5 পিস করে দিবেন। পরে আঙ্কেল মানে অনেক ভয় পাইতেছে, আমার ভাই একটা নামি দামি লোক এলাকার ভিতরে মাতবর টেপের আমার ভাই আবার পার্টি করে আমাকে শুনে মেরে ফেলবে। আমি বলছি কেউ জানবে না। পরে ওই আঙ্কেল কি করে আমাদের একটা ঠিকানা দিছে, ওই জায়গায় প্রতিদিন থুয়ে যায়। থুয়ে যেতে ছুয়ে যেতে মনে করেন আমি পুরা নেশাখোর হয়ে যাই। দিকদা পুরা নেশা খাইতে খেতে আমার বন্ধু বান্ধব সবাই যায় না যায়, জানা জানের পর আমার বন্ধু বান্ধব আমার কাছে যায় আনার জন্য। আমি ফোন দিয়ে
টাকাগুলো আপনি কোথায় পেতেন?
এর টাকা আমার ভাইয়ের ওয়ার্কশপ ছিল, আমার ভাই মানে 25 টাকায় ইনকাম করতো, জমি ব্যবসা করতো, ওয়ার্কশপ ছিল। আমার ভাই কখনো যে দৈনিক যদি আমি 500 টাকা নেই আমার ভাই কখনো হিসাব নেয়নি, এটা হলো আমার ভাইয়ের বড় দোষ। আমার ভাই খুব ভালোবাসত, যে আমার ভাই একে দুটা ছেঁকা খাইলো, যে 20 পর্যন্ত খাইছিল আমার ভাই, তারপর বাঁচালাম। থাক,
20 খেয়েছিলেন এর মাঝখানে?
হ্যাঁ, এর মাঝখানে। ও যে বলছিল কিছু নাই, আমার চাচারা মারছিল, এদিন আমি আত্মহত্যা করতে চেয়েছিলাম যে আমি আমার জীবনটাই রাখবো না। তার আমার ভাই কিছু বলে না, আমি আবার বাড়ির থেকে চুরি করা উদ্দেশ্যে টাকা চুরি করা উদ্দেশ্যে আমার মা ছিল একটা সরল সোজা, মানে টাকা পয়সা গুনতে পারত না। আমার ভাই 2-3 লাখ করে টাকা দিত যে মা টাকা গুলা রাখো। আমার মা কি করতো, 500-1,000 টাকা লোট, মানে আমার মা তেমন পড়ালেখা করে মানে চোখের সমস্যা ছিল, ঝাপসা বয়স হয়ে গেছে, 1,000 টাকা লোট রে 500 টাকা মনে করতো, 100 টাকা মনে করতো। আমি কইতাম মা আমাকে 1,000 টাকা দাও, মা কি করতো 10টা লোট দিত মনে করতো, 500 টাকা লোট দিত, এইসব ধরনের করতো। কিন্তু মা আর বসতো না। পরে ওই যে ভাই যখন হিসাব চাইতো না, তখন আমার মা কান্না কাটতে শুরু করলো, আমি কি চুরি করছি, এগুলো করছি। কিন্তু আমি তো এদিক দিয়ে নিয়ে নেশা খাই, আমার আমার কাছ থেকে টাকা নিয়ে নিয়ে। আবার আমার আমার ওয়ার্ডরোব ছিল, সেই ওয়ার্ডরোবের চাবিও আমি পার্সোনাল বানাইনি। নিতে নিতে আমি পুরো নেশা করে গেলাম। পরে আমার বন্ধু বান্ধব জানাজানি হয়ে যায় যে ও প্রচুর পরিমাণ খায়। কিন্তু আমার বন্ধু বান্ধব অভাব নেই, মোটরসাইকেল টোটাল সাইকেল অনেকে আসে। তখন অর্থলাকের ভিতরে খুব নাম দাপ হয়ে গেলাম যে আমি খুব নেশার ভিতরে খুব। ওই আঙ্কেল বলে দেখ তুই তো প্রচুর খাস, এত টাকা তো তুই ধ্বংস হয়ে যাবি, তোর ভাইটাও মাইরা ফেলাবি, তাহলে কাজ কর, তুই আমাকে কিছু কিছু পাঠিয়ে না দে, তোর আর টাকা লাগবে না। সেরকম কিরম আঙ্কেল পাঠিয়ে কয় আমার যা দাম তুই তাই নিবি, ওর কাছে আমি আমার কাছ থেকে নিবি, কয় আমার যা দাম তাই নিবি, তোর তার পার্সেন্টিন আছে কিভাবে, কয় তোর বুঝতে হবে না, তুই খেলে আইনা দে। পরে আমি আইনা দিতাম, 2-4 জনকে আইনা দিছি। যদি মনে করেন 4,000 টাকা দাম হয়, উনি 4,000 টাকা রাখছে, কিন্তু 1,000 টাকা আমাকে আবার পরবর্তীতে আঙ্কেল দিয়ে দিত, বুঝে আমাকে মাল দিত প্রতিদিন টাকার থেকে, কয় এটাও ওই দাম তোর। তখন চিন্তা ভাবনা করার পর আরো আমার দিকে কিছু বিচ্ছু বাহিনী ছিল, ভাগ্না আমাকে মামা মামা বলে, এলাকাতে তো মামা নামে পরিচিত আমি। তখন ওই ভাগ্নারা কয় মামা যদি ব্যবসা শুরু করতে কোন ব্যবসা করেন চালাবি, কয় আমরা চালাবো, আমার তো কোনো কাজ কাম নাই, যদি রাজনীতি করি তাহলে এই ব্যবসা চালাই দেন, আমাকে চালাবো, কয় চালা। পরে নিজে নিজে ভাবি যে থাক, তাও তো নিজের খাওয়াটা চলবে আর বাড়িতে আর টাকা চুরি করে আনতে হবে না। কিন্তু আমার ভাইয়ের দোকানে আমরা সেজদা ফেলাইতেছি, আমি আমার ভাইয়ের দোকান বাড়ি সেজদা ফেলাইতেছি নেশা করতে করতে।
কি ফেলতেছেন?
মানে টাকা
শেষ দিয়ে ফেলতেছেন?
হ্যাঁ, মানে মানে আস্তে আস্তে মানে শেষ হয়ে যাচ্ছে, কিন্তু আমার ভাইয়ের টাকা খুঁজে পাচ্ছে না যে কই। তারপর আমি প্রথম দিন 5টা মোটরসাইকেল দিয়ে আমি আমার বন্ধু বান্ধবকে ফোন দিলাম, তারা এখন বন্ধু খাবি খাইছে। ঈদের আগের দিন ছিটল রোজারি 11 সালের ঘটনা, তো বিয়ার খাওয়াবো আর ভুতুল খাওয়াবো আজকে। আসে সে আমাদের এলাকায় মানে ডিলারকে ফোন দিলাম, ডিলার বলে ঠিক আছে বাবা তুই মাল নিয়ে যা, টাকা লাগবে না, টাকা পর দিস বিক্রি করে। আমি বলছি আঙ্কেল আমি তো ব্যবসা শুরু করতেছি, আপনি বলছেন দোয়া করেন। কিন্তু আঙ্কেল বলে যা একটু ভাবা বাইবা চিন্তা যা করার করিস। তারপর নিয়ে আসি, নিয়ে আনার পর মানে এক রাইতে দেখি মনে করেন আমার এক কেসে মনে করেন যে একটা বাক্সের ভিতরে মনে করেন 5 কেস করেছিল, সেটা হচ্ছে 5টা বাক্স নিয়ে এসছিলাম, তাহলে মনে করেন যে কতগুলো হয়। তারপর 5টা মোটরসাইকেল যখন আমার ভাই দেখলো যে টিভির মতো বাক্স এগুলোতে ভর্তি বিয়ার, আমার ভাই ফাঁকে টেনে ফলো করে 5টা মোটরসাইকেল নিয়ে কই গেল। পরে মনে করেন আমরা এক বাজারের ভিতরে যাই, পার্টি তো এদিক দিয়ে আগে আধা ঘন্টা শেষ হয়ে গেছে আমাদের মাল,
5টা বাক্স।
হ্যাঁ, মানে 5টা বাক্সের
ভিতরে 25টা কেসিং।
হ্যাঁ,
বিয়ার তো একটা যেটা হচ্ছে অ্যালকোহল ফ্রি, আরেকটা হচ্ছে অ্যালকোহল সহ। কোন ধরনের বিয়ার ছিল আপনার?
আমারটা ছিল 8.9, আমারটা অ্যালকো ছিল না।
এগুলো অ্যালকোহল ফ্রি না, এগুলোতে কিছুটা হলো অ্যালকোহল আছে। ওকে, তারপর?
তারপর মনে করেন যে মানে বিভিন্ন ধরনের বিয়ার ছিল। তারপর আবার আসলাম, আনলাম 5 কেস, এভাবে এলাকার নাম করা হয়ে গেলাম, কিন্তু আমাকে কেউ চেনে না। এগুলো আমি ব্যবসা করতাম আমার পোলাপান দিয়ে, ওই যে যারা বলছে আমরা আছি। তারপর ব্যবসা শুরু করতে এখন তো মনে করেন যে আবার ইয়াবাও খাওয়া দিয়ে রয়েছি আমি। পরে একদিন আমার এক বন্ধু বলতেছে তুই তো এগুলো বিক্রি করস খাস, তাহলে আর এই আর কয়দিন খাবি, আর এটা বাদ দে। আমি তাহলে এখন কি খাম, সেলা ঘুম আসে না, ভাল লাগে না, ইয়াবা খান, ইয়াবা কি আবার খায়া দেখ। পরে দেখি মানে একটা ছোট ট্যাবলেট তখন নিয়ে আসলো আমার এক রুমের ভিতরে নিয়ে গেলো। আমি মানে খাইতে পারি না, তারপর কয়েকবার চেষ্টা করার পর দেখি আমি ভালোই খেতে পারি। তখন ইয়াবা খাওয়া দিলাম, ইয়াবা খাওয়া অনেক টাকা খরচ, একটা ট্যাবলেটের দাম ছিল তখন 500 টাকা, দিন আমার 5-6টা ট্যাবলেট হতো না। আর এদিক আমার দোকান, ভাইয়ের দোকান, দোকান তো শেষ করছি করছি, মনে করেন মানুষের কাছে অ্যাডভান্স টাকা নিয়ে আমি খাই ফেলাইতেছি। তখন আমার ভাই মনে করেন যে একটা বিশাল ঝামেলায় পড়ে গেল, তখন আমার ভাই দোকানটা অফ করে দিল। আমি আর দোকান চালাবো না, আমি জমির ব্যবসায়ী করবো, আমার ভাই সাজতে ফেলাইছে। তারপর একদিন রাত 11টা বাজে, আমি আর তখন খাই না বিয়ার, মাঝে মাঝে খাই আর ব্যবসা করি। তো 11টা বাজে আমি মোটর সাইকেল নিয়ে আসতে আসি, আমার ভাই আমাকে দৌড়া ফেলায় এটার ভিতরে কি। পরে বললাম যে ভাইয়া উমুকের বিয়া, তুমি কিছু মনে করো না, এই জন্য নিতে আসি, কয় যা। কিন্তু ভাই বুঝে ফেলাইছি যে আমি ব্যবসা করি, আরো ভাইয়ের বন্ধু বান্ধব আরো লোক বইলা ফেলাইছে, কিন্তু ধরতে পারে না কখনো। তার 2-3 দিন পর আমার ভাইয়ের বন্ধু রেদা আমার ভাই ফোন দেওয়াইছে, শীতল আমার কাছে ফোন দেওয়াইছে। কিন্তু আমি ফোন রিসিভ করি, কিন্তু আমি লোক পাঠাই, আমাদের সেলসম্যান আছে, আমি তো ছিলাম ডিলার, আমি মানে ডিলার ডিলার বেশি, আমি মাল সরাসরি বিক্রি করতাম না, আমার 5 জন লোক ছিল মাল বিক্রি করার, ওরা নিয়ে নিয়ে দিয়ে আসতো।
মানে আপনার ভাইয়ের বন্ধু আপনাকে ফোন করে একটা অর্ডার দিয়েছে, সেটা আপনি পাঠিয়েছেন আপনার সেলসম্যান দিয়ে?
হ্যাঁ, কিন্তু আমার ভাইয়ের যে বন্ধু আমি জানি না, ওর বাড়ি ছিল অনেক দূরে, কিন্তু আমি জানি না যে আমার ভাইয়ের সাথে বইলা দিবে। কয় তোর ভাই তো এইগুলা বেসে, কি কস আমার ভাই বেসে, ওর ভাইয়ের সাথে ভেট হলো, মানে এটা আমি পরে সম্ভব পেলাম যে ভেট যে হয়েছে। পরে ফোন দেয় মতো আমার সেলসম্যানরা আবার ওদিকে ফেন্সি ডিল বিক্রি করতে চলে গেছে।
কি কি বিক্রি করতেন আপনারা?
ফেন্সি ডিল বিক্রি করতাম, ইয়াবা বিক্রি করতাম, আর বিদেশি ফরানের বোতল আর বিয়ার। তারপর মনে করেন তাহলে আমি বলছি যে ঠিক আছে ভাইয়া, আপনি অমুক জায়গায় আসেন। অমুক জায়গায় গেছি, রাত তো অনেক রাত হয়েছে, 11টা 12টার দিকে, আমার ভাই দেখি মোটর সাইকেলে বসে রয়েছে। তখন মোটর সাইকেলের আলো দেয়, তখন আমি এক বাজারের ভিতরতে ভাই রই, একটা ছেলে ছিল আমার সাথে, ওই ছেলেকে বললাম টাকাটা নিয়ে, টাকাটা পরে আপনি যান। টাকাটা নিয়ে আসি মতো আমার ভাই কোনো কথা বলে না আমার সাথে, আমার ভাই পিছনে বসা। পরে আমি বললাম বিয়ে আর কি সাথে, আর কেউ আছে নাকি, কয় না, আমি থাকলে কিন্তু পুষ দিব, অন্য লোক আনলে, পরিচিত লোক। আমার আবার কন্ট্যাক্ট ছিল যে তুই ছাড়া যদি আমার কোন এলাকার পরিচিত লোক হয় তাহলে কিন্তু খুর্দা পুষ দিব। আমার সাথে ছিল খুর সবসময়, দেখে ফেলালে মান সমান শেষ। তারপর আমি যখন মালটা নেব, ওই পিচ্ছিটা মালটা আঙ্গাইতে পারতাছে না। পরে আমি সরাসরি যাই, যখন আমি মাল দিয়ে চলে আসি, তখন আমার ভাই পিজে থাপাদা ধরে আমার পিছন থেকে, এইটাই তোর কাজ, এগুলা কথা বলার পর ওই ভাই অনেক থাকে আমাকে আটকায় রাখে, আর আমার ভাইয়ের বন্ধু চলে যায়। পরে আমার বড় ভাই আর মিজু ভাই, এটা ধরছে মিজু ভাই আমার, বড় ভাই এরম মাইর দেয় আমাকে, মনে করেন আমি বাঁচবো না বাঁচবো না, খুব মাইর দেয় চোরা মাইর, মানে বিশাল এক বাউন্ডারির ভিতরে নিয়েছে যে চিল্লা পাল্লা করলো কেউ আসবে না ওখানে, আর কেউ যাইতে পারবে না। খুব মাইর দেওয়ার পরে বলে যে আমরা একটা নাম করা লোক এলাকার ভিতরে, আমাকে সবাই সম্মান দেয়, খুব দাম দেয়, খুব ভালোবাসে, আর তুই আমার ভাই হয়ে শুনি তুই ফিন্সি ডেলের ব্যবসা করস, ইয়াবার ব্যবসা করস, বোতলের ব্যবসা করস। কিন্তু আমি ইয়ার মানে ব্যবসা করতাম না, যখন যা বলছে তখন খাইতাম। খুব মাইর দেয় মাইদানের পর আমি বলছি দাঁড়া, তোকে আমি এরম কাজ করব, তোকে আমি ছাড়বো না, তুই আমাকে মারলি না।
এটা কি ভাইকে বললে না ভাইয়ের বন্ধুকে?
ভাইকে বললাম। পরে আমার ভাই দেখি ছেলুনে শিবইতেছে, তখন ছেলুনে শিবইতেছে, ওখানের পর আমি ছেলুনে যাই। পরে আমার ভাইকে কিছু কবি, আমি হ্যাঁ বলবো, কয় কি খুন না নিয়া পাত্তা, মানে পুষ দিব, মানে পুষ দিব, পুষ দিছি মতো ছেলুন হলে আমাকে এইরকম এক মনে করেন যে ঝাড়া মারে, খুঁটটা পড়ে যায় আমার হাত থেকে। পরে ভাই কি করে পালায়, আরেক খুন নিয়ে অনেক দূর দৌড়েছে আমার ভাইকে,
আপন ভাইকে,
আপন ভাই, তার ভিতরে 2 ভাইকে দৌড়েছে, যে তো তোকে খুর দিয়ে পোষায় মেরে এলাম। কিন্তু এলাকার লোকজন অনেক লোকজন যে কি হয়েছে কি হয়েছে কি হয়েছে তারপর ছুটাই দেয় যে যাওয়ার হয়েছে, কিন্তু কি হয়েছে কাউকে বলি না, আমার ভাইও বলে না আমিও বলি না, মান সমান চলে যাবে। যে আমার ভাই মানে মদ বিক্রি করতে গেছে। পরে আমার মার কাছে ফোন দেয়, আমার মা আমার পায়ে ধরে যে বাবা তুই নাকি শুধু ব্যবসা করস, তুই খাস আমরা জানি, সব বাদ দিয়ে। পরে আমার মা পায়ে ধরে, তারপর আমি ছাড়ি না। যে মাকে আমি অনেক ভালোবাসতাম, গোপনে গোপনে ব্যবসা করতে থাকি আমি। আর আমরা ফিনসিটিলিটি রাখতাম পানির ভিতরে।
পানির ভিতরে কেন রাখতাম?
পানির ভিতরে রাখলে ওই জিনিসটা ঠান্ডা হয়, আর এগুলা এত মাল কোথায় রাখবো, কিন্তু দেখে বলে একটার দাম 600 টাকা 500 টাকা।
কত করে কিনতেন?
এগুলা কিনা পড়তো 250-200 টাকা,
মানে প্রায় দ্বিগুণ লাভ।
হ্যাঁ দ্বিগুণ। আর আমার যে যারা ছিল কর্মচারী তাদেরকে 500 টাকা দিতাম, আর যে বন্ধু খাইতে পারে সবাই নেশা করছিল। শুনেন ওই খারাপের সাথে খারাপ মিলে, কিন্তু এদিক দিয়ে আমার বন্ধু বান্ধব সব শেষ হয়ে যায় শুধু আমি নেশা করে দেখে। পর একদিন ওই লোকটা আসে, আসানোর পর আমি বিয়ে কি খবর আসছেন, কয় হ্যাঁ আসছি, মানে ফোন দেয় আমাকে আসেন।
কোন বিয়েটা যে লোক আপনাকে ধরিয়ে?
হ্যাঁ মানে ও এলাকা আমার বোন বিয়ে দিছি, ওই খাতিরে মানে ওনার কারো কাউ চিনে না, মানে বিয়ে করতাম যে আপনি আমার মানে বন্ধুমার দেশে, তাহলে সেটা আমার বিয়ে। তখন আসে, আসানোর পর মনে করেন যে ওনাকে পিছন থেকে তখন মাল দেয় হিউন্ডার স্টার দেয় মতো, মনে করেন আমি নিচে খুর দেয় কয়েকটা পোস মারি, খুরদা কয়েকটা পোস মারি, পোস মারানোর পর দৌড় দেয়, দৌড় দেওয়ানোর পর মনে করেন যে পড়ে যায়, পড়ে দেওয়ানোর মনে করেন ওর হাতটা আমি কেটে দেয়।
হাত কেটে দেন?
হ্যাঁ, হাত মানে
খুব দিয়ে?
হ্যাঁ, না না খুব দিয়ে না, কোবা ছিল আমাদের, আমরা তো বাবি করে নিছি এক থাকতে, আমরা তো মানে প্রস্তুত জাজ করে কোবাবো সেটা মনে করেন রাত 11টার দিকে। কিন্তু উনি এলাকার ভিতরে খুব নাম করা লোক ছিল, কাউকে বলে নাই, কিন্তু এখন সবাই জানে গেছে যে বলছিল আমাকে সন্ত্রাসী ধরছিল। পরে একটা চেয়ারম্যান ছিল, ওই চেয়ারম্যানের ছেলে আমার সাথে ছিল জড়িত, ওই চেয়ারম্যানের ছেলে যেভাবে হোক 2 লক্ষ টাকা, আমি 1 লক্ষ টাকা দিছি, 1 লক্ষ টাকা দিছি, পরে এটা ডিসমিস করে ফেলেছে। কিন্তু ও এখন পর্যন্ত আমাকে খুঁজে, সেটা হলো গাজীপুরের কাহিনী। কিন্তু আমাদের সাভার থানার গাজীপুর থানা কিন্তু মানে পাশাপাশি, মানে রোডের এপার সাভার, ওপার গাজীপুর। ওকে আমরা কষ্ট করছিলাম গাজীপুরে নিয়ে, মানে বিশাল এক বাগানের ভিতরে নিয়ে হাতটা কেটে দিয়েছিলাম। ওনার ফোন নাম্বার আছে আমার কাছে।
উনি কি স্বীকার করে এখন পর্যন্ত যে আপনি কাজটা করেছেন?
হ্যাঁ, এখন স্বীকার আসে, কথা বলে বলতে পারেন, অসুবিধা নেই।
ওকে, প্রিয় শ্রোতা, আমরা এই পার্টে সুমনকে রিকোয়েস্ট করছি যে এই নাম্বারে কথা বলার জন্য আমরা কোন একটা পার্টে সেটা শুনিয়ে দেবো আপনাদেরকে, দেখা যাক কথা বলে আমরা কি উদ্ধার করতে পারি। আর প্রিয় শ্রোতা, অনেক আগে আমরা SMS পোল দিয়েছিলাম, SMS পোলের রেজাল্টটা আমরা এই মুহূর্তে জেনে নিতে চাই, যদিও সেটা আমাদের দেওয়ার কথা ছিল সেকেন্ড পার্টে, আমরা একটু জানাচ্ছি আপনাদেরকে SMS পোলের রেজাল্টটা কি। চলুন দেখা যাক কম্পিউটার কি বলে।
No, 15%. No comments. 4%.
ওকে, প্রিয় শ্রোতা, কম্পিউটার বলছে যে 81% হচ্ছে ইয়েস এবং 15% হচ্ছে নো, এবং বাকি জায়গাটি হচ্ছে হলো নো কমেন্টস এর। ওকে ফাইন, তারপর
ওর হাতটা কেটে দেন, তারপর যেভাবে হোক মিটমাট হয়ে যায়, কিস আর করে না, কিস করে না।
আপনি 1 লাখ টাকা জোগাড় করেন কিভাবে?
আমাদের তো ফিনসেটেল ব্যবসা, মতের ব্যবসা, টাকার অভাব নেই, ধনী কাছ থেকে টাকা অভাব নেই, নারী নিশা, হোটেলে গেতাম, আবাসিকে গেতাম, আমি ওই চেয়ারম্যানের ছেলে 1.5 লক্ষ টাকা পাতাম আমার কাছ থেকে, আবার নিয়ে ও আবার মানে ফিনসেটেল ব্যবসা করে। পরে আমি বললাম যে দোস্ত তুই কিভাবে কিভাবে ম্যানেজ করবি কর, সেটা আমি জানি না, তোর কাছে টাকা পাবো লাগলে আরো দিব। তারপর ওই সেটা ম্যানেজ করে ফেলে, আমার আর পরে কোনো ঝামেলা হয় না। তারপর এলাকার লোক অবশ্য জানাজানি হয়ে গেছে, আমরা এই কাজটা করছি।
2 লাখ টাকা কোথায় দিয়েছিলেন?
2 লাখ টাকা ওকে কি দিছি কিনা না দিছি আমি আজও পর্যন্ত জানি না।
কারা মিটমাট করেছে এটা?
এটা করছে ওই চেয়ারম্যানই, ওরাই করছিল। ওই চেয়ারম্যানের ছেলে বললো যে টাকা দিয়ে দিছি, তোর কোনো সমস্যা মানে ওদের বাড়ি তো গাজীপুরে, কিন্তু এর জন্য আর মনে ওর সাথে আমার আর কোনো যোগাযোগ হয়নি। কিন্তু হাতটা কাটার পর ওকে আমি ফোন দিছিলাম অনেক দিন পরে, মানে লোকের মাধ্যমে ওকে ফোন দিছিলাম যে দেখি, আমি তো পালাইছিলাম বাড়ি থেকে।
কি নাম ওই লোকের?
জাহিদ হাসান।
জাহিদ হাসান। তারপর?
তারপর ওইটা গেল, যাওয়ার পর আমি বললাম এই একটা কাজ করলাম, এটা কি কাজটা ঠিক হলো? যাওয়া হওয়ার তার কিছুদিন পর ওর সাথে আমার দেখা হয়। দেখানোর পর ওর লোক মনে করেন আমাকে নিয়ে হাতটা কেটে ফেলাইতে চায় আমার, যে তুই যেভাবে কাটছ তোর হাত ওইভাবে কেটে ফেলাম। ওদের এলাকায় গেছিলাম, যেখানে কান্ডসিতে মানে ভুলে গেছিলাম গা, মানে স্মরণ ছিল না আমি যাতে বড় একটা অন্যায় করছি। আমার বন্ধু বান্ধব যায় আমি জানি, বসতে বসছি অনে যায় পাইনি, আমি বসে রয়েছি, ওরা পিছন দিয়ে আমাকে অ্যাটাচ করে ফেলাইছি, আমি মানে বসে বসে ফিনতে ডেল খাইতেছি। পরে আমার বন্ধু বান্ধব আসেনি, ওরা আসে মনে করেন আমাকে ঘিরে দেওয়া ফেলাইছে পিঠ দেওয়া ধরনের পর, মনে করেন আমার হাত মনে করেন যায় ইটার ভিতরে রয়েছে, ওয়ালে বসে রয়েছে, তোলানো রয়েছে, আর কয়েকজন আমার হাত ফুল ধরে আছে কূপ দিব। যখন কূপ দিছে তখন আমার বন্ধু বান্ধব সামন্তানি অ্যাটাচ করে বলেছে এই ধর 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 আমি ওখানে ধরা খাই, ফিনসিডেল আর ইয়েবা ছিল আমার সাথে, আমাকে থানায় নেওয়া।
কোন পতিতালয়ে যেতেন, কোথায় এটা, লোকেশনটা কি?
এটা আমাদের সাভারের ভিতরে, সেটা হলো জামগড়া। তারপর যাই, যাওয়ার পর ওখানে আমার একটা দুর্ঘটনা হয়, এটা মানে আমার লাস্ট মিনি নিশা বাদ হয়ে যায়। আমার একটা ভাগ্নে ছিল মানে আমার খুব কাছের, ও বলছে মামা এগুলো বাদ দাও তুমি, আমি বলছি যে আজকে লাস্ট। ভাগ্নাটা মানে আমার জাইনা ফলায় যে আমি এইসব ধরনের কাজকাম করি, মানু প্রেম করে ছেলেদের সাথে মানে মেয়ের সাথে আমি করতাম, মোর সাথে মানে খুবই ভালো লাগতো অল্প বয়সে খুবই, আমি মানে এই নেশা জগতে বলে মামা এগুলো তুমি ছাইড়া দাও, মেয়েবাজি করো না, বাদ দাও। তারপর ওদিনকে আমি যাই, যাওয়ানোর পর ওদিনকে আমি ধরা খাই। পরে আমার ভাইকে ফোন দিই, পরে ভাই যা এক রাত একদিন যেরকম আজকে রাতে নিছে মানে দিনে নিছে দুপুরে বললাম আজকে 6:30 থেকে, পরে সকালে চালান দিবে। তারপর আমার ভাই আমাকে ছুটা নিয়ে আসে, ছুটা নেওয়ার পর অনেক মার দিছিল।
মানে আপনি জেলও খেটেছেন এই কারণে?
হ্যাঁ, কিন্তু জেল খাটছিলাম আরো আগে, মানে এই মট্টো তেগুলা খাই দেখে আমার ভাই জানে ফেলাইছে, তখন বিক্রি করি না, নেশা টেশা করে দেখে আমার ভাই আমাকে জেলে দিছিল, 22 দিন রাখছিল। কিন্তু আমরা জানতাম না, মানে আমি ধরা খাইছিলাম, খাইতেছি বন্ধু বান্ধব নিয়ে, তখন অ্যাটাচ করে ফেলাইছিল। এটা আমার ভাইয়ের চক্রান্ত ছিল মানে আমার ভাইকে ভালো করার জন্য, কিন্তু তখন আমি ভালো হয় না, সে গিয়ে পেন্সিল ডেলে এগুলো নানান ধরনের নেশাই করি।
22 দিন আপনি জেলে ছিলেন, আপনার ভাই আপনাকে ধরিয়ে দিয়েছে। সেকেন্ড টাইম আপনি পতিতালয়ে গেলেন এবং সেখানে পুলিশ আপনাকে ধরলো, তারপরে ভাই আপনাকে ছেড়ে দিল।
ভাই আমাকে ছাড়াই নিল, অনেক মারধর দিছিল কিন্তু ভালো হয় না। তারপর আমাকে কেউ পছন্দ করে না, কেউ দেখতে পারে না। তারপর আমার বুঝে একটা ভাগ্য ছিল, বেগিনটার নাম না বললেই হয় না, যেহেতু উ আমাকে ভালো করছে, নাম ছিল নাদিম। বলছে মামা তোমাকে আমি অনেক ভালোবাসি, তুমি এইসব ব্যবসা ছেড়ে দাও আর তুমি এই মেয়ে এইসব পুতুলের কাজ বাদ দাও, তুমি আর করো না মামা, তোমাকে অনেক ভালো লাগে, দেখো এলাকার লোক তোমাকে কত সম্মান দেয়, কত ভালোবাসে, মামা বলে ছালাম দেয়। আমি যদি ভাই গরিব হই, এখন বর্তমানে আর্থিক অবস্থা খারাপ হই, আমি যদি রাস্তাটা হাঁটি 500 লোক দেখলে 400 লোক আমাকে ছালাম দিবে যে মামা ভালো আছেন কিনা। মানে আমি বাপেরও মামা, ছেলেরও মামা, সবার মামা, আমাকে সবাই চিনি।
মামাটা হলেন কিভাবে?
ওই যে মামাটা হলাম কিভাবে সেটা মানে বাদ পড়ছে, আপনাকে বলতে চাইছিলাম কিন্তু বলা হলো না। যখন আমার ওই লিপি দ্বিতীয় স্ত্রী চলে যায় তখন আমি জব করি, সেটা হলো ইপিসিটির পাশে। তখন জামগোড়াতে আমি আসি, সেটা কাশফুল নামে একটা একাডেমি আছে নাচের রোডের পাশে, থাইগেলা দেখতাম পোলাপান নাচতে আছে, খুব দুরুম দুরুম নাচতে আছে, মানে বিভিন্ন ধরনের গান চালায় তো খুব ভালো লাগতো, নাচে একরকম করে নাচে করে আমি জানাল দেখতাম। তো আমার এক আপন ভাইমার বন্ধু ওখানে নাচ শিখে, নাম ছিল মিথুল, ও আমাকে দেখে, আর একটা ছেলে ছিল ইস্পাহান, আমাদের এলাকার অনেক জুনিয়র, আমি মানে চিনতাম না ওদেরকে। পরে ওরা বাইরে আসছে, ভিতর তো ডাকে আমি যাইনি, পরে বাইরে এসে বললো যে মামা মামা আপনি এখানে? যা হ্যাঁ আমি এখানে। আমি তো পরে একদিন দুদিন আমাকে ভিতরে নিয়ে যায়, সবার সাথে আমাকে পরিচয় করে দেয় বড় বড়। তারপর মনে করেন যে একটা সিঙ্গার আসে যে এখানকার স্থানীয় পোলামি, আমার ভাই উমুক, নাম শুনে আমার ভাইয়ের সবাই খুশি, কায় কি আমার ভাই একটু মারধর টাইপে ছিল, ক্ষমতা ছিল আমার ভাই, তাহলে বুঝেনি কিরম উমুকে ছোট ভাই, ছেলে একটা আকাম করলে তো ও তো আসে এখানে। একদিন দুদিন তিন দিন গেতাম, ভালো লাগতো। তারপর একটা মোটর সাইকেলের গান, মানে একটা সিঙ্গারের সাথে পরিচয় হয়, আর যে মামা আমার তো একটা গান, আমার খুব ইচ্ছা 50 সাইকেলটা পালসার মোটর সাইকেল দিতে হবে আমাকে। পরে আমি 150 মোটর সাইকেল দিই, কেননা আমার ওই নেশা জগতে সবাই মানে দোস্ত আশিস খামনি ফিনসিডেন্ট নিয়ে যা লাগে আশিস। পরে ওই জায়গাতে 150 মোটর সাইকেল দিই আমি পালসার, আর সবাইকে খাওয়াই দিছিলাম, সব নেশা জগতের মাল চুপ চুপ করে দিয়ে দিছিলাম। পন থেকে হলো যে কে দিছে এটা, মানে চলচ্চিত্র কিছু লোক এই উল্টা, যে বড় বড় ডিরেক্টর প্রডিউসার হয়েছে, এত মোটর সাইকেলের মিউজিক ভিডিওতে কাজ, কি দিল এত মোটর সাইকেল, কয় লিটন মামা, ওই যে আমার ভাইনা মামা, এই তো মামা, মামার নামে পরিচিত হলাম, যে সেই গে মামাই রয়ে গেলাম, এলাকা সবাই দেখলে এখন মামা বলে।
150 মোটর সাইকেল দিয়েছিলেন আপনি?
হ্যাঁ, একটা গানে পালসার মোটর সাইকেল,
150টা পালসার মোটর সাইকেল।
হ্যাঁ, 150টা।
কেমনে জোগাড় করেছিলেন আপনি?
যেহেতু আপনি মানে আমার বন্ধু একটা, ওর বন্ধু আছে আর পাঁচটা, এইভাবে সব দোস্ত খাওয়া দাওয়া আছে, ভালো ইয়ে বাটি বা এগুলো সব দিকে চল যায়, উমুকের একটা সিঙ্গারের গান আছে, আসুলা বিয়ের বাদে হবে, তখন মনে করেন যে একটার খবর দিতাম পাঁচটায় পড়ছে। আর যাদের মোটর সাইকেল আছে তাদের কিন্তু আরো বন্ধু বান্ধব যোগাতে শনি মঙ্গলবার লাগে না, আর যায়নি নাই তার তো নাই। কিন্তু আমার যখন কিনা গাড়ি ছিল তখন মনে করেন আমার গাড়ি ওরা অভাব হয়নি, একটার ফোন দিলে দুস্তর গাড়িটা দিস্ত নিয়ে যা, আর এখন গাড়ি নাই, দুস্তর নষ্ট হয়ে গেছে, তেল নাই, এখন আমি বুঝি
মানে তেলের মাথায় তেল দেয়।
হ্যাঁ, মানে যাকে বলে তেলের মাথায় তেল দেয়। তখন অনেক গাড়ি অনেক হয়েছিল ওই, তখন
ওখান থেকে আপনি লিটন মামা হয়ে গেলেন।
হ্যাঁ, মামা নামে পরিচিত হলাম, তো হলামই আজও বন্ধু সে মামা নামে আছে আমি।
ওকে ফাইন, আপনি যে জায়গাটাতে ছিলেন, আপনি ড্রাগের প্রসঙ্গে ছিলেন এবং ড্রাগে আপনার দুটো আঙ্গুল কেটে নেওয়ার প্রসঙ্গে ছিলেন, যে লোকটা নাম যেন কি ছিল?
জাহিদ হাসান।
জাহিদ হাসান প্রতিশোধ নেবার চেষ্টা করলো কিন্তু আপনি কোনো না কোনো ভাবে সেখান থেকে বেঁচে গেলেন। মোটামুটি পরিবারের সবাই জেনে ফেললো,
এলাকার সবাই মানে সবাই জানে অর্থ এলাকার,
জি সবাই জেনে ফেললো। তারপরে আপনি কি করলেন?
তারপর ভাইনাটা মানে কথা বললাম নাদিম, ও অনেক কান্নাকাটি করে, ওর মামাকে সাথে চলতে দেবে না, আমি এইসব ধরনের কাজ করি শুনে, আমার ওই ভাইনাটাকে আমি এত ভালোবাসতাম যে আমি জেনেই থাকতাম, দিনে দুইবার ফোন দিতাম, অনেক ভালোবাসতাম। মরে ওনার গরিব ছিল ছেলেটা,
বয়স কত?
বয়স একদম অল্প, তখন বয়স ছিল 11 বছর, মানে খুবই সুইট দেখতে।
এখানে যেহেতু আপনি সত্য স্বীকার করতে আসছেন, কোন ধরনের কোন অনৈতিক সম্পর্ক তো আপনার এই বাচ্চাটার সাথে ছিল
না? না না না, এটা আমি
মানুষ সন্দেহ করতেই পারে সেই জায়গাটা থেকে। আমরা কিছুদিন আগে আমরা দেখেছি পত্র পত্রিকায় শিশু যৌন ভিডিও তৈরি করা নিয়ে সমাজের শীর্ষস্থানীয় পর্যায়ের তিনজন, একজন সাহিত্যকতার মধ্যে আছেন, তারা আটক হয়েছেন, আমরা দেখছি শীর্ষস্থানীয় দৈনিক এটা নিয়ে রিপোর্ট হয়েছে। আমরা আপনি যেহেতু জীবনের সত্য অপ্রিয় সত্যগুলো এখানে স্বীকার করতে এসেছেন, সেই জায়গাটা থেকে আপনাকে প্রশ্নটা করছি, কি ছিল? আপনি কি স্নেহই করতেন শুধুমাত্র, কোন ধরনের কোন অনৈতিক সম্পর্ক আপনার ছিল না? এই ছেলেটিকে আপনার প্রচন্ড ভালো লাগছে এটুকুই?
This track was downloaded from fusionbd.com.
হ্যাঁ, শুধু ভালো লাগার কারণ হলো যখন কিনা জানলাম যে ওর বাপ পি কুশল, তো ওর বড় ভাই, ও যে আমার ভাইয়ের দোকান ছিল ওই এলাকায়, আমার ভাই তো রাজনীতি, তো ওর মানে সৎ ভাই আমার বন্ধু, তখন যখন কিনা শুনলাম যে মুখে ওর ভাই, তখন ওর আরো বেশি ভালোবাসলাম, কেন এত সুন্দর ছেলে। পরে ওর বড় ভাই বললো আমার ভাইকে তুই দেখিস, তোরা ছাড়া কেউ নাই, এই তো না, আরো বেশি ভালোবাসতাম। ওর সাথে আমার আশা ছিল যদি আমার কোনো বাচ্চা কাচ্চা থাকতো, কিংবা ছোট বোন থাকতো, ওর সাথে আমি বিয়ে করতাম, ওকে আমি প্রচুর ভালোবাসতাম, মানে এখনো বাসি, কিন্তু ওর সাথে আমার এখন কোনো রিলেশন নেই, মানে আমি জেনে গেতাম ওকে নিয়ে গেতাম। এত ভালোবাসতাম কিন্তু আমার বন্ধু বান্ধব পছন্দ করতো না, তুই ওকে নিয়ে আসিস কেন, ও থাকলে তো নেশা করতে পারবে না, ও থাকলে তো মেয়েবাজি করতে পারবো না। আমি বলছি দেখ ওকে আমি এত ভালোবাসি, ওর সাথে আমার সারাদিন দেখা হয় না, আমার সাথে ওর সন্ধ্যা টাইমে দেখা হয়, তোর ইচ্ছা হয় আমাকে ডাকিস ইচ্ছা না হয় আমাকে ডাকিস না, কিন্তু আমি ওকে ছাড়া আসতে পারবো না। পরে আমার ওই ভাগনাটার নামে একটা দুর্নাম হয় যে আমি নাকি মানে বলছি তোকে এই ভাগনা কি এরম ভাবে সরাবো তা তুই কল্পনা করতে পারবি না, ভাগনার মার নাম মান নেয় যেভাবে হোক ভাগনির কাছ থেকে, ভাগনা তো ছোট বুঝতে পারে না।
প্রিয় শ্রোতা, আমরা জায়গাটা একটা ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতির ঘন্টা বেজে গেছে, মাত্র চার মিনিটের বিজ্ঞাপন বিরতি। প্রিয় শ্রোতা, চার মিনিট পরেই ফিরে আসছি। আর আমাদের অতিথি যিনি আজকে এখানে আছেন তাকে যদি আপনারা দেখতে চান চলে আসতে পারেন আমাদের ফেসবুকে, আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/abcradiofm89.2। প্রিয় শ্রোতা, এখানে এসে মানুষ তার বিবেক বোধের জায়গা থেকে জীবনের অপ্রিয় সত্যগুলো স্বীকার করে। আপনি যদি মনে করেন আপনার জীবনের ভুল এবং সেটার পরিণতি হাজারো মানুষকে সচেতন করবে তাহলে আপনি আসতে পারেন। আমাদের এখানে আসার জন্য নিয়মটি হচ্ছে আপনি টেক্সট করবেন, টেক্সট করার নিয়মটি হচ্ছে প্রথমে লিখবেন ABC স্পেস JBSB স্পেস আপনার নাম, এরপর পাঠিয়ে দেবেন 2221 নম্বরে। ফিরে আসছি ঠিক চার মিনিট পর।
যাহা বলিব সত্য বলিব, যাহা বলিব সত্য বলিব।
প্রিয় শ্রোতা, চার মিনিটের বিজ্ঞাপন বিরতির পর আমরা আবার ফিরে এসেছি যাহা বলিব সত্য বলিবতে। আমাদের সঙ্গে রয়েছে আজকে লিটন, তার জীবনের অপ্রিয় সত্যগুলো নিয়ে আমরা লিটনের কাছে আবারও ফিরতে চাই। তবে তার আগে আপনাকে বলছি আপনি যদি যাহা বলিব সত্য বলিবতে লিটনকে দেখতে চান চলে আসতে পারেন আমাদের ফেসবুকে, আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/abcradiofm89.2। ওকে প্রিয় শ্রোতা, আমরা বলেছিলাম যে কোন একটি ফাঁকে যে অপরাধটি সে করেছে জাহিদ হাসানের হাতটি কেটে নেয়া, তাদেরই একজন ক্লায়েন্ট ছিল সে এবং ড্রাগ নিতে কন্টিনিউ। যাই হোক, তার সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করেছি, সুমন সে কাজটি করেছে, আমরা সেটি শুনতে চাই। প্রথমেই চলুন শোনা যাক।
হ্যালো, আপনি জাহিদ বলছেন?
আমি জাহিদ, আপনি কে?
ABC রেডিও থেকে বলছিলাম, সুমন।
ও,
লিটন নামে কাউকে আপনি চেনেন কি? লিটন মামা নামে সে পরিচিত? তো কোন একটা কারণে আপনার সে নাকি হাত কেটে নিয়েছে?
মানে আমার মানে ছিল তো একটা গ্যাঞ্জামের কারণে, মানে তাদের এলাকায় আমাকে নিচ্ছিল যে যাওয়া হয়েছে, পরে আমাকে নেওয়ার পরে আমি বুঝিনি একচুয়ালি আমার সাথে এরকম করবে, তারপরে আমার হাতটা কেটে নিয়েছিল।
কোন হাত কেটে নিয়েছে আপনার?
আমার এই যে বাম হাত কেটেছিল।
আচ্ছা, আপনার কি কোনো মোটর সাইকেল সে পুড়িয়ে দিয়েছে?
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার মোটর সাইকেল পুড়িয়ে দেয়, প্লাস আমার হাত কেটে দেয়।
যে লিটন হচ্ছে আমাদের এখানে ABC রেডিওতে যাহা বলিব সত্য বলিব অনুষ্ঠানে এসছে, তো সে এখানে এসে তার ভুলগুলো সে স্বীকার করেছে এবং সে বলেছে যে আপনার সে অনেক ক্ষতি করেছে, আপনার হাত কেটে নিয়েছে, আপনার মোটর সাইকেল পুড়িয়ে দিয়েছে, এবং এই ঘটনাগুলোর জন্য সে আসলে অনুতপ্ত, এই কাজগুলো সে ভুল করেছে জীবনে, এগুলো তার করা ঠিক হয়নি, এবং সে মনে করে যে হয়তোবা আপনি যদি সুযোগ পান তাকেও এভাবে হাত কেটে নেবেন। তো সত্যি কি আপনি সেই ধরনের প্রতিশোধ মনোভাব কি এখনো আপনার মধ্যে আছে?
না, মানে আমার আগে খুব রাগ ছিল যে আমি ওর দুই হাতে কেটে নেব, অ্যাকচুয়ালি মানে আমাকে কিছু টাকা দিচ্ছিল, তারপর এখন মানে অতটা রাগ নেই আগের মতো।
আপনি কি ওকে মাফ করতে পেরেছেন?
না, এখন সেটা এখন বলতে পারছি না মাফ করতে পারছি কিনা।
সে যদি আপনার কাছে মাফ চায় তাহলে কি আপনি মাফ করবেন তাকে?
দেখি কি করা যায়, আমি দেখব।
অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।
ওকে, থ্যাংক ইউ।
ওকে, আমরা শুনলাম সুমনের কাছ থেকে। আসলে ব্যাপারটা এরকমই যে আমরা আমাদের অনুষ্ঠান থেকে ফোন করলি যে কেউ একজন ক্ষমা করে দেবে, ব্যাপারটা এরকম নয়। তবে ক্ষমা প্রার্থী হচ্ছে আমাদের আজকের অতিথি, সেটাই সবচেয়ে মুখ্য কথা। আর তার চেয়ে বড় মুখ্য কথা হচ্ছে যে প্রিয় শ্রোতা, এরকম ভুল করে আপনাকে যেন কখনো ক্ষমার মুখোমুখি হতে না হয়, কারণ ক্ষমা চাওয়ার মুখোমুখি হওয়ার যে পরিস্থিতি সেটা কিন্তু অনেক বেশি কষ্টের। যিনি ভুক্তভোগী তিনি কষ্ট পেয়েছেন, যিনি ভুক্তভোগী বানিয়েছেন, ভিকটিম বানিয়েছেন, তার কষ্টটা কি তার চেয়ে কম? আমরা শুনলাম, ঠিক আছে। আমরা আপনার জীবনের অপ্রিয় সত্য থেকে ফিরি। আপনি তারপরে যেটা বলছিলেন যে ভাগ্নিকে আপনি অনেক বেশি পছন্দ করতেন।
হ্যাঁ, তারপর আমার এক বন্ধু বলতেছে যে তুই কি ওকে ছাড়বি, তুই ওকে সব জায়গায় নিয়ে শেষ করবি। আমরা বন্ধু বান্ধব আড্ডা মারতেছি, মানে আমার ওই ভাগ্নার জন্য ওরা আমাকে পায় না, ওই যে নেশা করতে পারে না, ওই আমি আমার মানে মানে ছাইড়া দেওয়ার এই পথে, ওই যে আমি এগুলো বাদ দিব, আমার ভাগ্নিটা না করে আমার ভাগ্নে বলতেছে মামা একটা বিয়ে করো, আমরা খুব আনন্দ করি বিয়ে করি, বিয়ে খাবো তোমার। আমি বলছি না আমি আর বিয়েটি করবো না। মামা তুমি মামার নেশাটা ছেড়ে দাও মামা, মেয়ে বাজিটা ভাগ্নে আমার ওই বন্ধুটা একদিনকে আমাকে ধরা দেয়। আমি এক জায়গায় যাই বলে যে মামা
মেয়ে বাজির ব্যাপারটা আপনার ভাগ্নে কেন জানবে, লাইক ও তো অনেক ছোট।
না না মানে আমি আসতেছি, মানে আমার মোবাইলটা চাচ্ছিল না, পরে ওই দোকানে পার আসছে আমার ভাগ্নে খুঁজতে খুঁজতে যে মামা কোথায় মামা। পরে আমার বন্ধুরা জিজ্ঞাসা যে মামা কোথায়, কয় তোর মামা ও যে ওই রুমে গেছে, মানে হাত দাঁত দেখা দিচ্ছে, কয় তোর যাইতে গেছে যা। পরে আমি ওখানে যাই, যাওয়ানোর পর মানে ওই মিশিতে গল্পটুলো যাই, আমাদের ফিজিক্যালি সম্পর্ক হইতে থাকে। তো আমার ভাইগনা তখন জানালা দেয়, যেভাবে হোক আমাকে ডাক দেয়। আমি মনে করি যে হুমুল্লই না, যে মানুষ মানে শেষ আজকে মনে হয় আমার সম্পর্কটা শেষ হয়ে যাবে, যে আমি এত জঘন্য এত খারাপ কাজ করি। তারপর আমার ভাইগনা সরাসরি ওই গ্যালাসটা ভাঙিয়ে ফেলা। আমি তোকে অনেক ভালোবাসতাম যে এর জন্য শ্বাস পেয়েছিল যে দেখবো কি করে। তারপর ভাইগনা দেখে আমি ওই মিশিতে ফিজিক্যালি সম্পর্ক করি। তারপরে করার পর ভাইগনা তো চলে যায়। চলে যাওয়ার পর ও আমাকে আর ফোনও দেয় না, ফোন রিসিভ করে না, মানে দুঃখ পায় যে মামা এত খারাপ। ও তো বাচ্চা ছেলে, ও তার তেমন বোঝে না, তারপর ও আর কাউকে বলে না। তারপর এদিক দিয়ে আমার এক বন্ধু ওই আমার ভাইনার কাছ থেকে নাম্বার নিয়ে ভাইনার মা ফোন দেয় যে আপনার ছেলেকে ও একটা মানে একটা মেয়ের সাথে, যে কোনো এক মেয়ের সাথে বলে আমি না কাউকে ফিজিক্যালি সম্পর্ক করাই। পরে ওই ভাইনাকে তো মনে করো অনেক মাইক দূর দিচ্ছে, আর আমাকে ওর মা অনেক রাগারেগি যে আমার ছেলেকে আপনি হাতে তুলে দিচ্ছে, আমার ছেলেকে এইগুলো করা
না, কি করাতেন, ওকে নাচ শেখাতেন
না, মানে ওকে আমি মানে নাচ শিখাতাম না। যে ওকে আমার আশা ছিল যে আমি চলচ্চিত্র দেবো, মিউজিকবুড়িতে দেবো না, মিউজিকবুড়িতে দেখাচ্ছি বড় বড় ডিরেক্টর প্রডিউসার, কয় না এত সুন্দর ছেলে মিউজিকবুড়িতে দিও না, ছবিতে নাটকে দাও। তখন ও একটু বড় না ছোট না, মানে কোন সাইজে চলে না। তখন ওদের আর্থিক অবস্থা খারাপ ছিল, সবাই জানে যে আমার আপন ভাই না, ওর তালাকা সবাই জানে যে আমার আপন ভাই না।
ওকে যাই হোক, তারপর
আমার বন্ধুটা একদিন ওর মাকে বলে যে আপনার ছেলেটাকে নষ্ট করে ফেলাতেছে, যে ও তো এই ধরনের খারাপ কাজ করে আপনার ছেলেকে। তারপর ও মা তো আমাকে অনেক অধিশাপ দেয়, অনেক মানে কথা বলে, ওকে আমার সাথে দেখা করতে দেয় না। তারপর আমি ওকে এত ভালোবাসতাম যে ভাই আমি বিশ্বাস করবেন কিনা জানি, আমি তিন দিন ভাত খেতে পারিনি ওর জন্য, মানে ওকে এত ভালোবাসতে পারতাম। কিন্তু ও আমাকে দেখার জন্য এত পাগল হয়ে গেছে যে তা বলার মতো না। কিন্তু ওকে বাড়িতে দেয় না। দিদি বললাম দোকানে যাবো মজা খাইতে, ওর মা নিজেই করে নিয়ে যায়। যখন আমি দেখি যে ও দোকানে আসতেছে, আমি আমার চোখের পানি রাখতে পারি না, ও ওর চোখের পানি রাখতে পারে না, এত ভালোবাসতাম। পরে ওর মা মিষ্টি দেয় না। পরে আমি একদিনকে ওর মার সাথে দেখা করি, বাড়িতে যাই, ওর মা বিশ্বাস যায় না। পরে কি বলবো ভাইয়া, এত ভালোবাসি যে ওকে আমি, জীবনে যত খারাপ ধরনের কাজ করছি আমি ওর মার কাছে শিখেছিলাম যে হ্যাঁ আমি খারাপ মানি, যে ওকে আমি আমার আপন ছেলের মতো দেখি, আমি কি পারবো আমার ছেলেকে নষ্ট করতে। তারপর ওর মা যেভাবে হোক যে বিশ্বাস যায়, আমি অনেক কান্নাকাটি করি, ও অনেক কান্নাকাটি করে, ও ভাত খায় না, ওর মা অনেক জোর করে খায় না। পরে আমি বলি যে দেখেন আপনার ছেলে ছোট, এখন বলতে আপনার ছেলে সাবার লোকই হয় না, আর আমি ওকে এত ভালোবাসি যে আপনি নিজে জানেন, সবাই জানে, আমি ওকে এই ধরনের খারাপ কাজ করাবো কিসের জন্য? আমার আপন ভাগ্নে বলে কি আমি ওকে খারাপ কাজ করাতে পারতাম? যেভাবে হোক ওর মা বিশ্বাস যায়, ওর সাথে চলা বেড়ে ছিল আমার। পরে বলে মামা তুমি বিয়ে করো আর নেশাটা ছেড়ে দাও। তারপর ও অনেক রিকোয়েস্ট করে যে মামা তুমি, যখন কিনা ওর সাথে আমার মা ওর মা মিশতে দিল, তখন আমরা ফ্যান্টাসিতে বেড়াতে চাই। ওর বাড়ি ছিল ফ্যান্টাসির কাউন্টার ম্যানেজার, বেড়াতে যাই মামা বিভিন্ন খুশিতে বেড়াতে যাই, আজকে আমাদের কোনো বাধা নেই। কিন্তু আমি আমার নেশা মানে ওই বিক্রি করা মানে হপি মানে মোটামুটি হপি, আমার যা সেলসম্যান আছে তাদেরকে আমি পরিচয় করে দিচ্ছি ডিলারের সাথে, তারা করতেছে, আমি মোটামুটি হপি। আমার ভাইনা অনেক রিকোয়েস্ট করছে যে মামা তোমার কাছে একটাই রিকোয়েস্ট, তুমি আর এই নেশা করবে না। যে আমি বলছিলাম তুই কি চাস আজকের দিনে, তুই সব পাবি বল, তুই কি চাস, তোর এটা পুরস্কার ঈদের পরের দিন। পরে বলে যে তুমি বিয়ে করো। আমি তখন বলছি আমি তো বিয়ে করলে তুই পর হয়ে যাবি। কই কেন, আমি তোর সাথে ঘুরতে সময় পাবো না, তোকে রাইতে আনতে পারবো না, আমার ওয়াইফ তো তোর সাথে এত ঘুরতে দেবে না, সন্দেহ করবে, জানি না কি আছে আমার ভাগ্য, একে একে আমার দুটো বিয়ে হয়ে গেল। তারপর ওই ভাগ্নারে আমার আমার ভাইনের বাড়ির পাশে ওখানে আমার বড় আপা একটু ভাত হয়ে গেল, সেটা হলো ঈদের আগের ঘটনা। যে আমরা আমি মানে সবাইকে মানে আমার এলাকার ভিতরে যারা আমার খুব ক্লোজ কাছে ভাইনা ভাগ্না ছোট মোটো যারা আছে কলেজে পরে স্কুলে, মানে আমি মানে শপিং করে দিই, মানে টাকা ওরা দেয় কিন্তু শপিংটা আমি করে দিই। মানে সবাই অপেক্ষা থাকে মামা শপিং করে দিবে, মামা ওই যে একটু মডেল মানে ভালো ভালো দোকানে যায়, আমি তো আবার রেড করার দোকানে যাই, ভালো ভালো জিনিস চিনি। আমার আবার সাবার আবার অ্যাড টেড আছে, বড় বড় মার্কেটে আমার অ্যাডের ছবি আছে, শার্টের পাঞ্জাবির জুতার, আমার সবাইকে চিনি কম বেশি আমাকে।
যাকে
বলে মডেল মানে নাচতাম, অভিনয় করতাম।
নাচ মানে কি, মানে ওই যে ডান্স গ্রুপ ডান্স?
না না না, গ্রুপ ডান্স না, সেটা আমি নিজে মডেল, আপনি দেখলে দেখতে।
আপনি নিজে মডেল?
হ্যাঁ,
আপনার সাথে নায়িকা কে থাকতো?
হ্যাঁ, নায়িকা ছিল, স্মৃতি ছিল, আরো ভালো ভালো নায়িকা ছিল, অনেক নায়িকা
ছিল। স্মৃতি?
হ্যাঁ, আমি বেশিরভাগ করতাম লিজার সাথে আর স্মৃতির সাথে।
ওকে,
স্মৃতি খুব বড় নায়িকা মিউজিক ভিডিওর ভিতরে।
আই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া অ্যাবাউট মিউজিক ভিডিও। বাই দ্য ওয়ে, প্রিয় শ্রোতা, আপনারা যারা মিউজিক ভিডিও দেখেন এই ধরনের মিউজিক ভিডিও গুলো, তাদের হয়তো আইডিয়া থাকতে পারে, নইলে আপনারা ইউটিউবে সার্চ করে দেখতে পারেন। দেয়ার আর লট অফ মিউজিক ভিডিওস ইজ দেয়ার, বাট ও যেটা বলছে সেটা অসত্য নয়, কারণ মডেল শব্দটা আমরা যেটা বুঝি, মডেল বলতে যেটা বোঝায়, আমাদের জায়গাটা থেকে যে ধরনের চিত্রকল্প আমাদের মানস পটে ভেসে ওঠে, সব জায়গাতে মডেল বলতে যে একেবারে সেই ধরনের চিত্র ভেসে উঠবে ব্যাপারটা এরকম না। আমি আসলে বোঝাতে চেয়েছি যে মিউজিক ভিডিওতে আসলে সবসময় খুব প্রফেশনাল আর্টিস্টদের ব্যবহার করা হয় না, এবং আমাদের এখানে যিনি আছেন, অবশ্যই তাকে অনার করেই বলছি, তার মতো আর্টিস্ট যারা আছেন তাদেরকেও ব্যবহার করা হয়, এটা আমি বিলিভ করি। আমি দেখি না, কিন্তু আপনারা যদি চান দেখতে পারেন। আর আপনি যে শিল্পীর নাম বলছেন, সেই শিল্পীর আমি কোনো গানও কখনো শুনিনি, হয়তো বা উনি খুব পপুলার, আমার ঠিক জানা
নেই। গান শুনছেন কিনা জানি না।
ওকে, ঠিক আছে, তো আপনি এখানে হয়ে গেলেন, কি করতে হতো? নাচতে হতো আপনাকে?
হ্যাঁ, নাচতে হতো, মানে যারা কিনা মানে মিউজিক ভিডিও দেখে সেটা একটা ডিস্ক মানে সিডিতে চালানো হয়, মানে যারা দেখে তারা খুবই দেখে। আমি মানে সাবারের ভিতরে নাম করেছিলাম আর্টিস্ট, আর অ্যাড ট্যাড করতাম, আমার শার্টের অ্যাড, পাঞ্জাবি অ্যাড, জুতার অ্যাড, এগুলো করতাম। মানে তখন এই যে ভাগ্নেগর নিয়ে আসতাম, পরে ওই ভাগ্নেদের এক বন্ধু আছে একটু গরিব টাইপের, মানে ও মার্কেটের কাছে 2000 টাকা নিয়ে ওখানে একটা সবকিছু কিনার পরে কিনে দিচ্ছে, এখন পাঞ্জাবি কিনবে। তখন আমি চিন্তা ভাবনা করি ছেলেটা গরিব, ঠিক আছে রোজার ভিতরে রোজার ঈদ আমি একটা পাঞ্জাবি ওকে কিনে দিই। পরে ওকে একটা পাঞ্জাবি আমার নিজের টাকাতে কিনে দিছি, আর আমি বলছি যে ফুয়াদ এটা তোমার গিফট ভাইয়া, মানে ও কিন্তু আমাকে মানে নানা বলতো, নানা বলতে সম্পর্কে মামা বলতে চায়, বা আমি মামা শব্দটা কিসের জন্য আমি জানি না, ওকে আমি ইউজ করতে দিই না মামা শব্দটা, জানি না হয়তো বা ওর বোন আমার ভাগ্য ছিল দেখি মনে হয়। তারপর একটা পাঞ্জাবি আমি ওকে কিনে দিই, আর আমার ভাইনারা বলতেছে কি রে ফুয়াদের বোনের কি মামা বিয়ে করবো নাকি, প্রেম টেম করে নাকি, মানে একটা কানাকসার হয়ে গেল। তারপর ও বলতেছে যে ওই যে ভাইনার মানে বিয়ের কথা বলতেছে, যে যা বললাম মানে ঈদের মার্কেট টিকেট করে চলে আসলাম, পরে বলতেছে মামা একটা মেয়ে আছে, ঈদ মানে চলে গেল, যে ও আমি কে করুক একটা মেয়ে আছে বিয়ে করেন, ভালো মেয়েটা শ্যামলা তো অনেক ভালো। পরে আমি আমার আপন ভাইনাকে বললাম, আপন ভাইনা কয় বিয়ে করবেন, আর্থিক অবস্থা তো খারাপ। আমি বললাম মামা দেখো বিয়ে তো ইয়ার আগে দুইটা বড় লোক করছিলাম, আমার কপালে তো সুখ এলো না। তারপর আমার ভাইনা ঠিক আছে ওনাদের গার্জেনের সাথে কথা বললো, আমার তৃতীয় স্ত্রীর নাম ছিল নূপুর, নূপুরের বাপ মার সাথে কথা কত, কিন্তু গোপনে গোপনে নূপুরের বাপ মা আমাকে খুব পছন্দ করত। ওই যে দ্বিতীয় স্ত্রী অত্যাচার অনাচার এগুলো সব দেখছে ওরা, মানে বিপুসিসিতে ওরা জানে এগুলা, মানে তখন ছিল মানে বিচারে মানে দরবারে ওরা ছিল, তখন ওনারা রাজি হয়ে গেল। তারপর আমার গার্জেনের কাছে যায়, আমার বাবা তো নেই, আমার মার কাছে যায়, আমার ভাই ছিল শ্বশুরবাড়িতে, পরে আমার মাকে আমার আপন ভাইনা কামরুল ইমরান নাদের মানে সবাই ওরা রাজি করে, রাজি করানো ঈদের 7 দিন পরে আমাদের বিয়ে হয়। আসলে আমার জীবনে আমি একটাই ভুল করছি, মেয়েটা একদম অল্প বয়সে ছোট ক্লাস 7-এ পড়ে।
আপনার জীবনে একটা ভুল করেননি, আপনার জীবনে অনেকগুলো ভুল করেছেন, এটাও তার মধ্যে একটা অন্যতম ভুল।
সেটা হলো মেয়েটার বয়স।
আপনি জানতেন না মেয়েটার সম্পর্কে আগে যে ক্লাস 7-এ পড়ে?
হ্যাঁ জানতাম আমি, এটা জেনে মানে
জানার পরে আপনি কাজটা করেছেন?
কিছুর জন্য করছি,
ক্লাস 7-এ যখন মেয়েটা পড়ে তখন আপনার বয়স কত, মানে লাইক আপনি যখন বিয়ে করছেন?
আমি মানে বিয়ে করছি 2013 সালে বিয়ে করছি।
2013 সালে আপনার এখনকার বয়স?
আমার বয়স এখন 33 বছর।
33 বছর, তার মানে 32 বছরের আপনি এবং মেয়েটার বয়স তখন সর্বোচ্চ 11-12 বছর।
এটা আমার জীবনে মনে করি
20 বছরের ডিফারেন্স। ওকে তো আপনার কোলে করে নিয়ে ঘোরার বয়স,
মানে আমি যে প্রথম বিয়ে করছিলাম যে ওই বেসের যে আমার বন্ধু বান্ধবের ছেলে পেলে হয়েছে ওর থেকে বড়, তারা এবার এসএসসি দিছে, এটা আমার বড় বল যে ও আমার মেয়েটা বলে যে আব্বু আব্বু কি জামাই দেখি বিয়ে দিছো, জামাই তো ভালো না, এখানে একটা নোংরা কথা আছে ওর সঙ্গে বলতে চাই না। তারপর মানে দর্শকরা শুনবে, তারপর আমার শ্বশুর তো বড় বড় চোখ করে চেয়েছে, আমার শাশুড়ি আমার সুমন্দিত রাগে শেষ যে কি মেয়ে পাগল রাখি, ওর তেনে ছোট ছোট মেয়েদের বিয়ে হয় আর ওইগুলো বোঝে না, স্বামী কি জিনিস বোঝে না। তারপর ও আমাকে দেখতেই পারে না, মানে সহ্যই করে না। তারপরে যেভাবে হোক আমাকে তারপর থেকে ও এত ভালোবাসে যে মানে কল্পনার বাইরে। আমি কখন, আমি তো সব নেশা টেশা আর বাজে কাজ ছাইরা দিছি, ওই যেমন ভাইকে বিয়ে করালো আমাকে, আর একটা মেয়ে আনলাম, আমি ভালো হয়ে গেছি পুরাপুরি, আমি এসব সব বাদ এখন আমি সংসারের জীবনে। তারপরে মনে করেন যে আমি কখন অফিসে আসবো ও মানে তাকায় থাকে শুধু, জানালার দিকে তাকায় থাকে যে আমি কখন অফিসে আসবো। কিন্তু ভাইয়া এখানে একটু আমার ভুল হয়েছে কি, আমি যখন বিয়ে করি কথা ছিল যে ওনাদের মেয়ে ছোট, ওনারা এসএসসি পাশ করে তারপরে আমাকে মেয়েটা দিবে, তার আগে দিবে না। আমি আবো যাবো বেড়াবো, কিন্তু আমার গার্জেন সেটা করতে দেয় নাই। আমার গার্জেন যেভাবে হোক মেয়েটাকে নিয়ে যায় কিছুদিন পর, কিন্তু ওনাদের বাপ মার কথা হলো আমার মেয়ে ছোট, আমার মেয়েকে পড়াশোনা করাবো, তারপর আমাদের বাসায় দেয়, আমাদের বাসা থেকে স্কুলে যাতায়াত করে, আমাকে এত ভালোবাসে যে তা বলার মতো না। আমিও খুব সুখী ছিলাম, মানে ওকে পেয়ে এত সুখী হয়েছি। আমি বলছি আল্লাহ তুমি এবার মনে হয় আমার জীবনে যত কষ্ট দুঃখ এটা মনে শেষ হয়ে যাবে। মানে সবাই পছন্দ করে আমার এলাকার বন্ধু বান্ধব।
প্রথম বিয়েটা করলেন নিজ ইচ্ছায়, সেটা একটা গ্রেট মিস্টেক। দ্বিতীয় বিয়েটা করলেন, সেটাও এক ধরনের বলা যেতে পারে আর একটা বড় ভুল আপনাদের ফ্যামিলির পক্ষ থেকে করা হলো। মেয়েটা কেমন ছিল, কোন পরিবারে ছিল, না জেনে না শুনে আপনাকে বিয়ে দিয়ে দিল জোর করে। তৃতীয় বিয়েটা যেটা আপনি করলেন নিজ ইচ্ছাই করলেন, ভাগিনা আমরা জানি না কোন সম্পর্কের কোন ভাগিনার কারণে আপনি করলেন, এবং এটা বোঝার অন্তত বয়স আপনার ছিল যে মেয়েটির সাথে আপনার ২০ বছরের ডিফারেন্স। নট অনলি দ্যাট, ২০ বছরের ডিফারেন্স হয়তো বা আছে, মেয়েটা মাত্র ক্লাস সেভেনে পড়ে, ১১ ১২ বছরের মেয়ে কিচ্ছু জানে না একটা ছেলে সম্পর্কে, সংসার সম্পর্কে, তাকে আপনি বিয়ে করলেন। এত বড় বড় ভুল, এই একটা বড় বিষয় যে মানুষের জীবনে ভুল কেন একবার দুইবার, একবারের ভুল কেন দুইবার হবে, দুইবারের ভুল কেন তিনবার হবে। ওকে, তারপর
আমার গার্জেন বলে যে তুই বিয়ে করছ তোর ভাত পাক করবে কে, তোর কাজ করবে কে, তোর বউ তুই বাড়িতে নিয়ে। আমি অনেক চেষ্টা করি যে আমার শ্বশুরবাড়িতে থাইক থাইক পড়াশোনা করুক, তারপর যেভাবে হোক আমাদের বাড়িতে আসে। আমার মা বলে থাইক ও আর কি কাজ করবে, ও পড়াশোনা করুক, আমাদের বাড়িতেই থাকুক, আমাদের বাড়ির বউ, ও যতটুক পারে করবে, না পারলে নাই। কিন্তু আমার ভাই সেটা মেনে নেয় না, মানে আমার ভাবি এমনি আমার সামনে ভালো, কিন্তু পিছিন্দা পিছিন্দা বলে যে ও চাকরি করে, ও আর কাজ আমরা করতে যাবো কেন, ও বিয়ে বউ নিয়ে আসতে পারে না। তখন এখন বর্তমানে খুব ঝামেলায় আছি। ভালো ছিলাম, অনেক সুখী ছিলাম, অনেক ভালো ছিল। আমি চাকরি করতাম, কখনো জিজ্ঞেস করি না যে টাকা পয়সা দিয়ে কি করো, আর আমার এটা লাগবে ওটা লাগবে কখনো বলেনি, নুপুর আমাকে কখনো এসব প্রশ্ন করি না। আল্লাহ দিল অনেক সুখী ছিলাম, আমি অনেক ভালো ছিলাম। এখন বর্তমানে এই কিছুদিন আগে আমার শাশুড়ি এসে নিয়ে যায়, বাড়িতে নিয়ে যাবার ফিরে স্কুলে ভর্তি করা, এখন পড়াশোনা করতেছে বাবা বেদি থেকে।
কেন নিয়ে গেল?
নিয়ে গেছে আমার ভাই স্কুলে গেছিল দেখে, আমি জানি না, আমার কাছে বলেনি কখনো, নুপুরও বলেনি, আমার গার্জেনও বলেনি। আমার ভাই ওই মেয়ের সাথে বলে রাব ব্যবহার করছিল যে তুমি স্কুলে যাও কেন, তোমাকে কে যাইতে বলছে, তুমি আর যাও না। আমার মানে নুপুর তো ছোট ছিল, নুপুর ভয় পাইছে আমার ভাইয়ের ব্যবহার দেখে, মানে ততটা খারাপ কথা বলেনি, যা শুনলাম নুপুর আমাকে পরে বলছে। তোমার শাশুড়ি এখন আর দিবে না, ওখানে বর্তমানে স্কুলে পড়াশোনা করতেছে।
আপনারা যে বিয়েটা করেছিলেন, এই বিয়েটা কি রেজিস্ট্রি করে বিয়েটা হয়েছিল?
হ্যাঁ, রেজিস্ট্রি করে বিয়ে হয়েছিল।
রেজিস্ট্রি কে করেছে এটা, কোন কাজী করেছিল, কত বছর বয়স দিয়েছে ওর?
ও বয়স দিয়েছিল ২২ বছর।
১১ বছরের মেয়েকে ২২ বছর বয়স দিয়েছে?
জি।
আমরা যারা প্রতিনিয়ত জেগে থাকি, আমরা যারা ভুলকে ভুল জানি, আমরা যারা অন্যায়কে অন্যায় জানি, তারপরেও যখন অন্যায় করি, সেই মানুষগুলোর কি ধরনের শাস্তি হওয়া উচিত একটু চিন্তা করে দেখুন। এই যে কাজী, এই কাজীর কত বড় ভুল। যারা বিয়ে দিল বাপ মা, কয় ভাই বোন ছিল ওরা?
এক ভাই এক বোন।
এক ভাই এক বোন?
ও ছিল ছোট।
আর বাবা কি করত?
বাবার হোটেল আছে আর মুদিখানার দোকান আছে।
তার মানে অর্থের কোনো সমস্যা নেই?
না না, মোটামুটি ভালো অবস্থা, আর্থিক অবস্থা মোটামুটি ভালো।
আপনার সম্পর্কে সবকিছু জেনেও আপনার সঙ্গে এরকম একটা ছোট মেয়েকে এরকম বিয়ে দেওয়া রাজি হয়ে গেল?
আমি যে আগে দুটি বিয়ে করছিলাম শুধু এটাই জানে, আর ওসব নেশা টেশা মানে আর ভাজি কাজ এগুলো জানতো না ওনারা।
আপনি তো আলটিমেটলি কিছু করেন না, সেটা তো জানে
না। আমি জব করতাম।
কি করতেন সেই সময়?
আমি ওই যে একটা ছোটমোটো একটা কোম্পানিতে জব করি, আমি যত যাই করছি আমি কিন্তু জব ছাড়িনি। আমি কিন্তু সে ৯৬ সালের তেনে কিন্তু জব করতে আসতেছি, যাই করি আমি রাইতে আর বিকালে, কিন্তু আমি জব ছাড়িনি, জব করতে আসছি।
ওকে, তারপরেও এই ধরনের ভুল। আর ওরা তো এক ভাই এক বোন ছিল, রাইট? কে বড়, বোন না ভাই?
ভাই, ভাই পরে এটে, বোন পরে সেভেন বর্তমানে।
আপনি যে বিয়েটা করতেন এটা কি আপনার বাবা মা জেনেছিল, বড় ভাইটা জেনেছিল?
হ্যাঁ, পরে আমার বড় ভাইরা তো বিয়ে করাবেই না, যে সম্ভব না। তারপর আমার বড় ভাই শ্বশুর বাড়িতে ছিল, আমার গার্জেন আইন আনছে, আমার বড় ভাই ডাইরেক্ট আমার ওই বড়পার পাশে বিবেচিত ওখানে আসছে। আমার আমার দুলাভাইরও রাজি না, আমার দুলাভাইরা অনেক রাগারাগি, কিন্তু যেহেতু বিয়ে ঠিক হয়ে গেছে লোকটুক দাওয়াত দিচ্ছে। পর আমার ভাই বলছে ঠিক আছে, ওর পায়ে যদি একবার দুইবার তিনবার পায়ে কুড়াল দেয় আমাদের কিছু করার নেই।
এবং আপনি জেনে শুনে কুড়ালটা মেরেছেন?
জি।
এখন আপনার সাথে নুপুরের কি অবস্থা?
এখন নুপুর ও তো বাচ্চা, এখনো মানে সে বাচ্চাই নুপুর। কালকে দেখা হয়েছিল, দেখি বাজি ফুটাইতেছে আর দৌড় পাঠতেছে বাচ্চাদের সাথে। আমাকে বললো যে আপনি কি খেলবেন, আসেন নেন বাজি নেন ফুটান।
খেলেন না আপনি? ইউ শুড প্লে বিকজ ইউ আর প্লেইং উইথ ইউর লাইফ।
প্রিয় শ্রোতা, আমরা ছোট্ট একটা বিরতি নিতে চাই, মাত্র কয়েক মিনিটের বিরতি। ঠিক রাত একটায় আমরা আবারও ফিরে আসব লিটনের জীবনের চরম অপ্রিয় সত্যে। আমরা পরিণতির পার্টটাতে যেতে চাই। একটা হচ্ছে যে মানুষ ভুল করে যাচ্ছে প্রতিনিয়ত, এবং এই ভুলগুলো একের পর এক করছে, সে না পাচ্ছে কোনো শান্তি, না পাচ্ছে জায়গাটা থেকে বেরিয়ে আসা। কিন্তু কথা হচ্ছে, ভুলগুলো কেন একের পর এক হবে? একজন মানুষ কেন একবারই শিখবে না? একবার না শিখলে দুইবারে শিখবে, দুইবারও যদি না শিখে তৃতীয়বার যায়, তাহলে তার জীবন তো চরম শাস্তি ছাড়া অন্য কিছু অপেক্ষা করতে পারে না। আমরা ফিরে আসতে চাই লিটনের জীবনের বর্তমান যে অবস্থাগুলো বা যে চরম পরিস্থিতির মধ্যে সে রয়েছে, সেই বিষয়গুলো নিয়ে আমরা জানার চেষ্টা করব ঠিক রাত একটায়। আপনারা সবাই শুনছেন যাহা বলিব সত্য বলিব, এবিসি রেডিও FM 89.2 এ। আমি আরজি কিবরিয়া, রয়েছে আপনার সঙ্গে, রয়েছে আমার টিম মেম্বাররা আরজি সুমন ও সাউন্ড এডিটর মঞ্জু। আপনারা যদি লিটনকে দেখতে চান, চলে আসতে পারেন আমাদের ফেসবুকে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/ABC Radio FM 89.2। ওখানে যাবেন, যাওয়ার পর আপনি লাইক দেবেন, লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি যাহা বলিব সত্য বলিবর মেম্বার হয়ে যাবেন। ফিরছি ঠিক রাত একটায়।
যাহা বলিব সত্য বলিব,
প্রিয় শ্রোতার সময় এখন রাত একটা। আপনারা সবাই শুনছেন এবিসি রেডিও FM 89.2। আমি আরজি কিবরিয়া, রয়েছে আপনার সঙ্গে, এবং শুনছেন যাহা বলিব সত্য বলিব, বাংলাদেশের রেডিওর ইতিহাসে সবচাইতে চ্যালেঞ্জিং রিয়েলিটি শো। আমরা চলে যেতে চাই আমাদের অতিথির কাছে। লিটনের জীবনের অপ্রিয় সত্যগুলো আজকে এখানে উন্মোচিত হচ্ছে, এবং কিছু কিছু অপ্রিয় সত্যের জায়গাতে আমরা সবচেয়ে বড় যে জিনিসটি পেয়েছি, বার বার একই ভুল জীবনে করা, এবং সেই ভুলের জায়গাটি জড়িয়ে রয়েছে জীবনের ব্যক্তিগত পর্যায়ে মানুষ জীবন সঙ্গীকে বেছে নেবার যে ভুল, সেই ভুলের জায়গাটি। এখানে ফ্যামিলি লেসন কতখানি ভূমিকা রাখতে পারত, পারিপার্শ্বিক অবস্থা, বন্ধু বান্ধবরা কতটুকু ভূমিকা রাখতে পারত, সেই বিষয়গুলো নিয়ে আজকে এক্সপার্ট প্যানেল থেকে আমাদের সঙ্গে যিনি পুরো গল্পটি শুনছেন তিনি মতামত প্রদান করবেন। তার সঙ্গে আমরা লিটনের জীবনের অপ্রিয় সত্যের উন্মোচন হবার একেবারে শেষ পর্যায়ে গিয়ে জানার চেষ্টা করব। লিটন, বুঝতে পারলাম যে আপনার ওয়াইফ এখন খেলাধুলা করছে এবং সেও আপনাকে বলে তার সঙ্গে গিয়ে খেলাধুলা করতে। ওকে, সে আসলে জগৎ সংসার বোঝে না, এবং তাকে নিয়ে এসছেন আপনি আপনার জীবন সঙ্গী করার জন্য। আমরা বুঝতে পারছি যে পারিবারিক ডিলেমাগুলো কতটা জটিল হয়ে গেছে। তারপর
ভাইয়া, মাঝখানে আরো কিছু বাকি আছে, এগারোতে একটু ঘটনা হয়, ঈদের আগে, মানে দুষ্মুখের মামাতো ভাই আমাকে একটা ফোন দেয় যে দেখ আমার দুই কেজি মাল লাগবে বিয়ের।
ওকে,
ঠিক আছে, মাল লাগবে আসি ওয়ানলি দুই কেজি, এগুলো আমার খাওয়ার জন্য রাখছিলাম, আর নাই বারো বন্ধ। ঠিক আছে, মালটা নিয়ে যাচ্ছি, যাওয়ার পর আমার আমি ওই যে সেলসম্যান যারা তাকে ওদের পাঠিয়ে দিছি, যার পর ওকে পিস্তল ঠেকেছে মাথায়, পিস্তল ঠেকানোর পর কই যা যা কই যে মাল রেখে দিছি। তারপর আমি চুপ, যে ওকে আমি কোন হাত দা পিস্তল ঠেকেছে আর আমি খবর দেখাবো। তারপর দেখি একদিন কয়েকদিন পর আমি বলছি যাওয়ার হয়ে গেছে, এগুলো বাদ দিয়ে তুই আস্তে আস্তে টাকাটা দিয়ে দিচ্ছি, কই ঠিক আছে। তারপর একদিন দেখি ও রাস্তা ধা, মানে মোটরসাইকেল নিয়ে ঘেত আছে, পর ওরা দাঁড়া করছি, দাঁড়া করানোর পর খুর বাড়ির কয়েকটা পুষ মারলাম পিটনে, আর দুজন ছিলাম, কয়েকটা পুষ মারার পর ও মোটরসাইকেল থেকে পালাইছে, ওই পেট্রোল মানে মোটরসাইকেলটা ঢাইলা, মোটরসাইকেল দাঁড়া করে ফারফার করে আগুন জ্বালা দেয়, সেটা আমার ছবি আছে, দেখলে দেখতে পারেন
মোটরসাইকেল আগুন জ্বালানোর ছবি আপনার মোবাইলে আছে। প্রিয় শ্রোতা, আমরা এই ছবিটা নিচ্ছি, এবং এই ছবিটা আমরা ফেসবুকে এই মুহূর্তেই পোস্ট করে দিচ্ছি, আপনি যদি দেখতে চান চলে আসতে পারেন আমাদের ফেসবুকে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/abcradiofm89.2।
তারপর আমাকে ওই মোটরসাইকেল আগুন জ্বালানোর পর আমরা তো পালাই ওখান থেকে, পালানোর পর ও মোটরসাইকেল থেকে হসপিটালে গেছে, ও আর কারো বলেনি এই কাহিনী। তারপর আমরা খবর লাগাই যে ও আর মোটরসাইকেল ওখান থেকে নেয় নাই, আর আমরা আমরা মনে করুন যাই ছবি তোলা নিয়ে আসি, যে মোটরসাইকেলের ছবি তোলা নিয়ে, তারপর আর কোনো খোঁজ খবর নাই। তারপর যাই হোক, ওর মোটরসাইকেল জরিমানা দিছি,
আবার জরিমানা দিছেন?
হ্যাঁ, জরিমানা দিছি, সেটা ছিল আমার লাস্ট চালান, যে মানে অবৈধ পয়সা, এটা আমার লাস্ট চালান।
কত টাকা দিয়েছেন জরিমানা?
ওকে আমি 80,000 টাকা দিয়েছিলাম, এটা বিচারের মাধ্যমে এলাকার লোক পড়ছিল, তারাই বলছিল ঠিক আছে ওর মোটরসাইকেল জরিমানাটা দিতে। ওর বাড়ি ছিল গাজীপুরে, আমাদের এলাকায় না। আমি তো একটা কথা বললাম যে আমার বাড়ি আর গাজীপুর মানে একদম পাশাপাশি, মানে রোডের এপার আর ওপার, সাবাত থানা আর গাজীপুর থানা। পরে ওকে মোটরসাইকেল এটা দিয়ে দিই, এটা আমার জীবনের লাস্ট, যা ভুল করছি। আমাকে বলছিল যে দুদি তো তুই সবাইকে বেশি ভালোবাসিস, কারে এটা আমি জানি। ওকে আমি ওয়ারে আমি শ্রদ্ধা ভালো আমার ভাগনাটাকে, শুধু এর কারণে আমি ওর মোটরসাইকেলের দামটা দিয়ে দেয়। ওর সাথে আমার ভালো রিলেকশন ছিল, কিন্তু যে একটা কাজ করবে আমি জীবনে, ওই যে আমার বাচ্চা আমার সেলসম্যানকে পিস্তল ঠেকেছে, এর জন্য আমি আর হাতটা কাটা লেতে এসেছিলাম, তো হাতটা কাটি নিয়ে একে একে কয়েকটা হাত কাটবো এর জন্য। কিন্তু আমি জীবনে কখনো ওই মার্ডার টাডার মানুষ খুন এগুলো খুব মায়া লাগতো আমার, আমি এগুলো কখনো পারতাম না। কিন্তু কিভাবে যে করে ফেলেছি আমি যখন করি তখন মানুষ আসলে মানুষ থাকে না, অমানুষ হয়ে যায়, তখন কোন মায়া বাপ কিছু থাকে না।
এখন কি অবস্থায় আছেন?
এখন আমি একটু জব করতেছি, জব হেসে ফার্স্টের থেকে লাস্ট পর্যন্ত আছি, জব আমি ছাড়ি না, যত যাই হোক আমি জবটা ছাড়ি না।
আর আপনি কি ধরনের ড্রাগ নেন এখন?
এনে বর্তমানে আমি বিয়ার খাচ্ছি, আর অন্য কিছু খাওয়ার মতো টাকা ক্যাপাসিটি আমার কাছে নেই।
থাকলে আপনি খেতেন?
হ্যাঁ অবশ্যই অনেক খেতাম।
নেশার জগৎ থেকে তো আপনি বের হয়ে আসেননি, এটা হচ্ছে চরম সত্য। আপনার হাতে টাকা নেই বলে আপনি খাচ্ছেন না। প্রিয় শ্রোতাও অকপটে স্বীকার করেছে, এবং যদিও বলতো যে আমি নেশার জগৎ থেকে বের হয়ে এসেছি, ওর যে শারীরিক অবস্থা বা ওর যে ঠোঁটের এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি, বিশেষ করে একজন মানুষ কতটা চেইন স্মোকার হলে আলটিমেটলি ঠোঁটের অবস্থা হয়, তাতে আমার জায়গাটা থেকে আমি কখনোই বিলিভ করতাম না যে ওই জায়গাটা থেকে বের হয়ে এসেছি, সেটা চরম মিথ্যা কথা হতো। কিন্তু স্বীকার করেছে যে হ্যাঁ আমি এখনো ড্রাগের মধ্যে আছি। এই যে আপনি ড্রাগ নিচ্ছেন, ফেন্সিডিল খাচ্ছেন, বিয়ার খাচ্ছেন, প্লাস হচ্ছে আপনি ইয়াবা নিচ্ছেন, হ্যাঁ বড় বড় ধরনের ড্রাগ আপনি নিচ্ছেন, আপনি তো এখান থেকে আদৌ কবে বের হইতে পারবেন আমার তো মনে হয় যথেষ্ট সন্দেহ আছে। আপনার কি মনে হয় আপনি বের হওয়ার চিন্তা আপনি কখনো করেন এখান থেকে?
ভাই কি করবো, একা একা আমার জীবনটাই শেষ, একা একা আমি তিনটি বিয়ে করলাম, আমার কপালে সুখ কখনো আসবে কিনা আমি জানি না, আমি আল্লাহর কাছে কি অপরাধ করছিলাম আমি তাও জানি না। আমার জীবনটা খুব সুন্দর ছিল, খেলাধুলা করতাম, খুবই সুন্দর ছিল, বন্ধু বান্ধব নিয়ে আমি ঘুরতাম বেড়াতাম, আমার সবার চেয়ে ভালো লাগতো বন্ধু বান্ধব নিয়ে আড্ডা মারতে ঘুরতে। আমার যে বন্ধু বান্ধব ছিল তারা কিন্তু নেশা করে না, আর যেসব বন্ধু বান্ধব ছিল নেশার বন্ধু বান্ধব, মিনজি বন্ধু বান্ধব, ওগুলো কখনো নেশা টেশা করে না আমার।
আপনার নিজের প্রতি নিজের ফিলিংস টা কি, মানুষ থাকে না, আমি নিজেকে অনেক ভালোবাসি, নিজের প্রতি নিজের
একটা ছিল, কিন্তু আমি বিয়ে করে লাস্টে বিয়ে করে ভালো হয়ে গেছিলাম, আমার ভাইনা দেখে ফেলেছে ওদিনকে, আজ আমি ফেন্সিডিল খেয়েছি, আমার ভাইনা ওদিনকে ওর সাথে আমার সম্পর্কটা শেষ হয়ে যায় যে তুমি আমার মাথা ছুঁয়ে ওয়াদা করছিল যে তুমি আর নেশা করবে না, তুমি আমাকে ভালোবাসো না। ভাইনের সাথে আর এখন বর্তমানে কোনো যোগাযোগ নেই।
আপনার যে মেয়েটাকে আপনি বিয়ে করেছেন, আমি ঠিক জানি না কি বলবো, উনি জানে এই ঘটনাগুলো জানে, আপনি যে সব কাজ করেছেন বা এই ধরনের কিছু জানে না?
না, শুধু একমাত্র আমার সুমন্দি জানে যে আমি বিয়ারটা খাই, কিন্তু মানে আমার সুমন্দি শুনছিল যে ব্যবসা করি, কিন্তু ও জানে যে আমি ছাইরা দিছি, তখনই ওর বোনকে বিয়ে দেয়, আমাকে খুব ভালো জানে, কিন্তু এত ঘটনা ওরা জানে না, জানে না কখনো কারো মেয়েকে বিয়ে দিবে না। ওরা ধরতে গেলে জানে আমি খাই, যে বিয়ার একটা ব্যাপার না, এটা ঈদ জিজ্ঞাসা করছে যে ভাই ঈদের মধ্যে এগুলো একটু আনন্দ ফুর্তি করি।
বিয়ার ইজ নট এ ফ্যাক্ট, ফ্যাক্ট হচ্ছে যে আপনি বিয়ারের পরে যেগুলো নিচ্ছেন,
না কেউ জানে না ওদের ফ্যামিলি, আমার ফ্যামিলির বর্তমানে কেউ জানে না, আমার ফ্যামিলিতে একমাত্র জানে যে আমি বিয়ার খাই আর বিস্কুট বোতল খাই, এটাই দুই ফিনসিটিলি আমরা, এগুলো জানে না। ওই যে ভাই জ্বালা দিছিল মানে খাই দেখে, তখন থেকে ভাই জানে যে ভালো হয়ে গেছে, আর ব্যবসা টেবসা করে না, সবাই জানতো অর্থ এলাকার যে আমি নাম করে ডিলার ছিলাম, ব্যবসা ছিলাম, সবার
ড্রাগ ডিলার,
হ্যাঁ ড্রাগ ডিলার, কোনটা লাগবে আমার কাছে সবই আছে, বৃদ্ধি আমার কাছে।
আপনি ওই ব্যবসাটা এখন আর নেই?
না আমি এখন আর ব্যবসা করি না।
ব্যবসা কেন করেন না?
ব্যবসা করি না যে বিয়ে করছিলাম হয়তো বা এবার সুখ আসছে জীবনে, এগুলো ছেড়ে দিছি যে আমার বাঁচতে হবে, যে আমি একটা পরিবারের মেয়ে আছে খুব সুন্দর, আমি সংসার করবো, এগুলো করি, কখন মরে থাকে কে কোন দিক দিয়ে ফালাদে বিশেষ নেই।
প্রত্যেকটা মানুষের জীবনেই অদ্ভুত সুন্দর একটা স্বপ্ন থাকে প্রিয় শ্রোতা, এবং সেই স্বপ্নটা হয় কারো কারো ক্ষেত্রে সংসার কেন্দ্রিক, কারো কারো ক্ষেত্রে ক্যারিয়ার কেন্দ্রিক, কারো কারো ক্ষেত্রে অন্য কোনো বিষয় নিয়ে। এই স্বপ্নগুলো একেবারে নিষ্কলুষ পবিত্র স্বপ্ন, এই স্বপ্নগুলোর দিকে মানুষ যখন যেতে পারে না, এই স্বপ্নগুলোতে যেতে গিয়ে মানুষ যখন একের পর এক হোঁচট খায়, সেই মানুষের ভিতরে যে মনুষ্যত্বহীন যে চরিত্র, সেই চরিত্রটা তখন উন্মোচিত হয়। আজকে এখানে যেই মানুষটিকে আমরা এখানে দেখলাম বা দেখার চেষ্টা করছি, সেই মানুষের জীবনের কাহিনী কিন্তু এই একটা জায়গায় গিয়ে ধরা খেয়েছে, সেটা হচ্ছে জীবনে কিছু ভুল সিদ্ধান্ত। বিয়ের জায়গাটিতে গিয়ে সে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হয়েছে, এবং নিজের জায়গাটিতে সে নিজের অস্তিত্ব খুঁজে পাওয়ার জন্য যে ধরনের কাজে সে লিপ্ত হয়েছে, সেটা কোনোভাবেই মানুষের কাজ বলে সম্বোধন করা যায় না। আজকে ড্রাগ ডিলিং এর পর্যায়ে সে যে ধরনের রিস্কি লাইফ বেছে নিয়েছে, সেটা যে কোনো মুহূর্তে তাকে যে কোনো ধরনের বিপদে ফেলে দিতে পারে, এন্ড স্টিল হি ইজ ইন ডেঞ্জার। আপনি কি স্বপ্ন দেখেন?
আমি স্বপ্ন দেখছিলাম যে আমি বিয়ে করব, আমার বাচ্চা কাচ্চা হবে, আমি বেঁচে থাকব, নামাজ কালাম পড়ব, এটা আমার খুব খুব স্বপ্ন ছিল যে আমি একজন মিউজিক ভিডিওতে মডেল করি, আমাকে সারা বাংলাদেশের মানুষ চিনে, যে সবাই ভালো জানুক, আমি ভালো মতো বাঁচতে চাইছিলাম, আমার জীবনে খুব শখ ছিল যে আমি সংসার করবো।
মিউজিক ভিডিওতে আপনি এখন আর কাজ করেন
না? মিউজিক ভিডিওতে আমি এখন কাজ করি না।
কেন করেন না?
সবাই জানিয়ে ফেলাইছে এসব কথা, যে আমি তিনটি বিয়ে করছি একা একা, আমি সব ব্যবসা করতাম, খাইতাম, মানে কোথাও আমার ঠাই নেই।
মিউজিক ভিডিওতে এটার সাথে কি সম্পর্ক? আপনি তিনটা বিয়ে করেছেন, এটা কি স্কল যাবে?
মানে এটা মানে সবাই জানতো যে আমি খুব ভালো। আমি কিন্তু ভাই একটা জিনিস কি, আমি যত খারাপ ছিলাম বাহিরে হতো বা আমি আবার শিখে যেতাম, যাই করতাম মানে মেয়েদের সাথে, এই মিউজিক ভিডিওর মেয়েরা যদি আমার সাথে যত যদি থাকতো আমি জীবনে, যদি মামা বলতো মামার জায়গায় রাখতাম, কখনো আমি ওদেরকে খারাপ কাজ করিনি আর কারোর করতে দিতাম না মিউজিক ভিডিওর ভিতরে।
ঠিক আছে, আমি যেটা বুঝি যে কোনো জায়গায় আপনি স্টে করতে পারেননি, এই ড্রাগ যখন আপনি নিতেন ইয়াবা বা অন্যান্য যে মাদকগুলো, এগুলো আপনার ব্যক্তি জীবনে কোনো প্রভাব ফেলত না? লাইক অফিসে বা বন্ধু বান্ধবের সাথে খারাপ আচরণ করা এবং নিজেকে ঠিক মতো মানিয়ে চলতে না পারা, উগ্র
একটা ছিল। মানে একদিন আমরা গ্রাম, ওই যে আমার ভাই যে দোকান আছে সেই গ্রামে আমি একদিন যাই, আমি ওখানেই থাকি, মানে আড্ডাটা ওই এলাকায় আমার ফার্স্ট মানে শুরু হয়, ওই এলাকায় ব্যবসা আমি করি। আমার এই নেশা জগৎ আমি একটা এটা জীবনে চরম ভুল করছি, ওই এলাকা আমার খুব নাম দাম, সবাই এত ভালোবাসত, মানে খুবই মানে আমার যে ধারণা ছিল সবাই বলতো মামা মেমোরি খারাপ, এত ভালোবাসত ছোট বড় সবাই। আর ওই এলাকা হলো আমার নানুর বাড়ি, সবাই ভালোবাসত। তাহলে আমার এক ভাইস্তার দোকান দিচ্ছে ওই এলাকায়, আমি দোকানটা নিয়ে দিই, নিজের পর ভাইস্তার সেটা ডিশের ব্যবসা নিয়ে লাগে যায় যে বিল নিয়ে। তখন কর্মচারী ওই ডিশের মালিক আসছে ভিল তোলার জন্য, মালিক না কর্মচারী, ওরা এক কথা দুই কথা তর্কাতর্কি লাগে। কিন্তু আমি ওই দিনকে পুরা নেশাখোর, খাইছি ইয়াবা, খাইছি ফেন্সিডিল, আবার খাইছি ব্যারন্স, কয়টা খাইছি। খাওয়ানোর পর আমাকে আমি চিনতেছি না, জানার পর শুনলাম যে ওরা ঝগড়া লাগছে, আমি শুনতেছি ফাঁকে, আমি দৌড়ে যাই, কি করলাম ওরা দৌড়ে যায় মনে করেন যে কয়েকটা থাপ্পড় মারলাম গলে। মিলে থাপ্পড় মারানোর পর ওই ছেলেটা বলতেছে যে বিয়ে আমার আপনি মান কি অন্যায়, আপনার সাথে কি আমি রাব ব্যবহার করছি আপনি বলতে পারবেন? তখন আমার কোনো সেল ছিল না, আসলে ওই ছেলেটা অনেক ভালো, যে ও আমাকে দেখলে বিয়ে বলতো, সালাম দিত, ছেলেটা নামাজ কালাম পড়তো, মাথায় পাক দিচ্ছিল, অনেক ভালো বুটা আমারই। আমি যাই যদি ওদেরকে ফিরে দিতাম তাহলে হয়তো এত বড় ঝগড়া হয় না। তারপর আমি যখন থাপ্পড় মারলাম, ওই আমার ভাইস তারা দুবে ছিল, ওরাও ধরে গেলো, এরম মার দিছে মনে করেন যে দুই আর দুইজনে দৌড়ছে আর ওয়ালের সাথে ঠেকাইয়া ছেলেটার বুকের খাঁচা মনে করেন অনেক দূর তেনে দৌড়ে এসে এসে ভাঁজ দিয়া চারটা খাঁচা ভাঙে ফেলে ছেলেটার বুকের, চারটা খাঁচা ভাঙে লওয়ার পরে খবর পায় এলাকার লোক, ওদের যেহেতু মানে ঘটনার সে এলাকায় কত লোক যে হয়েছিল আর কত মোটর সাইকেল যে আসছিল আমাকে ধরার জন্য, আমাকে খুঁজে পাইনি, আমি তখন মাইরাই পালাইছি। আর ওরা যে দুই ভাই ছিল, ওরা দুই ভাই ওই দোকানে, ওরা বোকারা কি করছে আমার ভাইস তারা ওই দোকানের ভিতরে আটকা খায়, মানে দোকানের ভিতরে যায় তালা মারে যখন লোক আসে, পরে দোকান ভাঙচুর করতে চায় এলাকার লোক, পরে ভালো মন্দ সব জায়গায় আছে, পরে মানুষ বলছে এটা ভাঙে কি হবে, এটা হলো দোকানের কেস, যদি দোকান ভাঙবস তাহলে ওরা কেস করে দেবে, পরে জরিমানা করবি। আর এদিক দিয়ে ওই ছেলেটার নাক দা মুখ দিয়ে ফেনা বেরিয়ে গেছে, পরে ওই ছেলেটাকে মেডিকেল নেওয়া হয়। আর আমরা তো মারছি মারছি, ওর সাথে আরেকটা ছেলে এন্টি ছিল, ও মনে করেন ভাজদা প্রচুর মানে ঘাওয়াইছে, এরম ঘাওয়াইছে পেটের খাসা ভাঙে ফেলাইছে ওর। আমি মানে নিজে হাতে দেখছি, আর ওকে আমি এরম মার দিছি, মানে বাইরে ছিলাম তা বলার মতো না, নেশা খুঁজছিলাম, ওই লাগে আমার খুব ছাপট ছিল। পরে আমরা জরিপানা দিই, ১,০০,০০০ টাকার মতো জরিপানা দেওয়া হয়, এটা বলা হয়নি যে জরিপানাটা আমি দেইনি, আমার ওই ভাইস্তাই দিছিল, বলছিল যে আমরা বিল তুলতে ২০,০০০ টাকা পকেটে ছিল, আর আমাদের ওই যে যখন গন্ডগোল হয় মাতবর্গ ২০,০০০ টাকার খালি মনে করেন যে বিয়ারি খাওয়াইতে হয়েছে, যে জানি কোনো কিছু না হয়, তেলেগুলো ৪০,০০০ টাকা, আর ওই যে মনে করেন যে ৬,০০০টাকা ওই ছেলেকে আমরা ই দিছিলাম, খরচ পাতি দিছিলাম মেডিকেলের। ওই এলাকার ছোট থেকে না বড় পর্যন্ত আমাকে অনেক ভালোবাসত, ওরা ওই যে ছেলেটাকে আমরা মারছিলাম অনেক ভালো ছিল, কিন্তু ভুল আমারই, আমি স্বীকার করি ওর কাছে যে আসলে ভুলটা আমারই হয়েছে।
তো আপনি কি চান এখন, আপনি কি এই পথেই থাকবেন নাকি এখান থেকে ফিরে আসবেন?
এখন কি চাই ভাই আমি নিজে জানেন না, এখন আমার কোনো বন্ধু বান্ধব কেউ নেই, এখন আমার আমি কারো কাছে যাই না, আমি কি করবো আমি নিজেই ভেবে পাই না। আপনার সাথে হয়তো বা কথা বলতেছি আমি, আমার সেন্স এখনো আমি মানসিক অসুস্থ।
দেখেন প্রথম কথা হচ্ছে যে আপনার ভিতরে মানে এই বোধটুকু তো আছে যে আপনি একটা খারাপ কাজ করছেন লম্বা সময় ধরে, একটা খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন, এবং কোন না কোনো ভাবে আপনি যে কাজগুলো করছেন সেগুলো মানুষের ক্ষতি করছে, এগুলো তো আপনি মানেন। এই বোধটা থাকলে আপনি ভালো মানুষ হতে পারবেন, ব্যাপারে কোনো সন্দেহ নেই, আপনার মধ্যে ভালো মনুষ্যত্ব এখনো আছে। আপনার বয়স কত রাইট নাও? ৩২। জীবনের গোল্ডেন এজটা সামনেই পড়ে আছে, প্রথম কথা হচ্ছে এটা। আপনার বয়স যদি ৬২ হতো, আপনি যদি আরো বেশি বয়সে হতেন, ধরেন আপনি তখন বাবা হওয়ার শক্তি আপনার মধ্যে নেই, বিয়ে করার জন্য যে ধরনের ক্যাপাবিলিটিস লাগে সেটা আপনার নেই, তাহলেও একটা কথা ছিল। আপনার শারীরিক শক্তি আছে এক নম্বর, দুই নম্বর হচ্ছে আপনার ভিতরে বোধ শক্তি আছে, বিবেক বোধ আছে, যে কারণে আজকে আপনি যাহা বলিব সত্য বলিবতে এসেছেন। তিন নম্বর হচ্ছে আপনার ইকোনমিক স্ট্যাটাস ভালো আছে। কেন বলছি ভালো আছে? কারণ আপনি একটা চাকরি করেন, আপনি তো সংসার চালানোর মতো ক্ষমতা রাখেন। আপনার সবচেয়ে বড় সমস্যার জায়গাটা হচ্ছে আপনি অ্যাডিক্ট, আপনি নেশাগ্রস্ত, এছাড়া বাকি সমস্ত কিছু আপনার ঠিক আছে। আর একটা চরম ভুল জীবনে করেছেন, সেটা হচ্ছে তৃতীয় যে বিয়েটা করেছেন।
কিন্তু আপনি এখনো ভালো হতে পারেন, এখনো ভালো জায়গাতে আপনার জীবনটা থাকতে পারে, সেই সুযোগটা চরম ভাবে আপনার জীবনে আছে, তাহলে আপনি কেন সেই সুযোগটা নেবেন না? আপনি যে মেয়েটাকে বিয়ে করেছেন সেটা আপনার জন্য অন্যায় হয়েছে। আপনি এই অন্যায়টা শোধরাতে পারেন দুভাবে। একটা হচ্ছে তার ফ্যামিলিকে বোঝান যে বিয়েটা করা আপনার উচিত হয়নি, সেখানে আপনি সেপারেট হয়ে যান, ডিভোর্স হয়ে যান। সেটা যদি সামাজিক জায়গা থেকে খুব বড় ধরনের ওই মেয়েটাকে বিপদের মধ্যে ফেলে, তাহলে ওই মেয়েটা সাবালিক হওয়া পর্যন্ত আপনি অপেক্ষা করেন, ওর 18 বছর বয়স হওয়া পর্যন্ত আপনি অপেক্ষা করেন, ও পড়াশোনা করুক, ওকে আপনি ফুল সাপোর্টটা দিয়ে যান। আপনি মনে করেন আপনি সারা জীবন যে পাপটা করেছিলেন সে পাপের প্রায়শ্চিত্ত আপনি এখন করছেন, 18 বছর পর্যন্ত আপনি ওর কাছে স্বামীর যে অধিকার আছে সেটা নিয়ে আপনি যাবেন না। যদি আপনি সেটা করতে পারেন আমার মনে হয় আল্লাহ আপনার প্রতি অনেক সন্তুষ্ট হবে। ঠিক আছে, আসেন আপনি সেকেন্ড জায়গাতে। আপনি চাকরি করছেন, আপনি এত বিপদের মুখেও এত ড্রাগ নেওয়ার পর আপনি চাকরি থেকে কখনো বিচ্যুত হননি, আপনি কোনো না কোনো ভাবে লম্বা একটা সময় কাজের মধ্যে আছেন, আপনি কাজ জানেন। এখন টুকরো টাকরো আপনার মধ্যে যে নেশার ব্যাপারটা আছে, লাইক আপনি বিয়ার খাচ্ছেন, আপনার ঠোঁট দেখে আমি বুঝতে পারছি আপনি প্রচন্ড স্মোক করেন, আপনি কতটা স্টিক নেন প্রতিদিন?
আমার দিনে 3 প্যাকেট সিগারেট।
এখন 3 প্যাকেট সিগারেট লাগে। এক প্যাকেটে কয়টা থাকে?
20টা
থাকে। 20টা মানে প্রতিদিন আপনার 60টা সিগারেট লাগছে। 60টা সিগারেট মানে হচ্ছে আপনার এক মাসে কটা লাগে?
3 প্যাকেট
প্রায় 90 প্যাকেট।
90 প্যাকেট সিগারেট
আপনার প্রতি মাসে লাগে, এবং প্রত্যেকটাতে থাকে হচ্ছে আপনার 20টা করে। আমি যদি ভুল করে না থাকি তাহলে হিসাব হচ্ছে 1800 সিগারেট আপনি প্রতি মাসে খাচ্ছেন। আপনি তো জানেন সিগারেট মারাত্মক রকমের ক্ষতিকর, তারপরও আপনি সেটা খাচ্ছেন।
জি,
কেন খাচ্ছেন?
আসলে যখন কিনা আমার ভালো না লাগে, যে আমি শুধু গান শুনি, আমি এখন ইদানিং নামাজ কালাম ধরছি, যে জীবনে তো অনেক পাপ করছি, ভাল লাগে না, হয়তো একটু মসজিদে গেলে একটু ভাল লাগে, যে কেউ নাই, একদম ঠান্ডা, ফ্যানের তলে বসে থেকে খুব ভালো লাগে তখন।
আপনি তো ধর্মে বিশ্বাস করেন, করেন? হ্যাঁ, তাহলে পূর্ণ বিশ্বাস যেহেতু আপনার আছে, পূর্ণ আস্থা যেহেতু আপনি আছে, আপনি সৃষ্টিকর্তার কাছে মাপ চান প্রতি মুহূর্তে, এবং এটাই হচ্ছে অন্যতম লাইন যেটা আপনাকে সবচেয়ে সুস্থ পথে আনতে পারে। একজন ভালো যিনি ধর্ম বোঝেন, যিনি মাওলানা আছেন, তার কাছে গিয়ে বলেন, তিনি আপনাকে সঠিক পথ দেখাবেন। এরকম কাজের কাছে যাবেন না যিনি আপনাকে এই যে ক্লাস 7 এ পড়া মেয়ের কাছে বিয়ে দিবেন। ঠিক আছে, এরকম মাওলানা কিন্তু আছে অনেকে।
হ্যাঁ আছে, অন্যরা টাকার বিনিময় করে।
ঠিক আছে, সো আমি যেটা বোঝাচ্ছি আপনাকে যে আলটিমেটলি আপনি চাইলে কিন্তু আপনার জীবনটা এখন সুন্দর করতে পারেন। দেখুন, যাহা বলিব সত্য বলিব কখনোই যারা এখানে গেস্ট হিসেবে আসে তাদের জীবনে জীবন ভালো করার জন্য কোনো পরামর্শ দেয় না। আপনার যেহেতু অদ্ভুত সুন্দর একটা সময় পড়ে আছে সামনের দিকে, এখানে অনেক ছেলে মেয়ে আসে যারা অন্যায় কাজ করে এবং তাদের কোনো ইকোনমিক স্ট্যাটাস নাই, তারা বাধ্য হয় করার জন্য, তারপর তাদের ভালো পথে আসার জন্য চরম আকুতি। আপনি যে রোজগারটা করেন, যে টাকাটা আপনি পান প্রতি মাসে, সেটা তো হালাল পয়সা।
জি,
পরিশ্রমের হালাল পয়সা।
জি,
আপনার তো হালাল পয়সা রোজগার করার সুযোগ আছে, অনেক মানুষের তো সেই সুযোগটাও থাকে না।
ভালো টাকায় স্যালারি পাই।
আপনি ভালো টাকায় স্যালারি পান।
জি,
তাহলে দেখেন আপনি শুধুমাত্র ড্রাগ নেওয়ার কারণে, শুধুমাত্র প্রতি মাসে 1800 স্টিক সিগারেট খাওয়ার কারণে আপনি বাধ্য হচ্ছেন এই অ্যাডিকশনের মধ্যে থাকার কারণে। প্রত্যেকটা সিগারেটের নিকোটিন আছে, আপনি জানেন এটা? নিকোটিন মানে কি আপনি জানেন? নিকোটিন মানে হচ্ছে বিষ। দুটো সিগারেটের মধ্যে যে পরিমাণ নিকোটিন আছে, আপনি তো সিরিঞ্জ দিয়ে কখন অ্যাডিকশন ড্রাগ নেননি? দেখেছেন কাউকে সিরিঞ্জ দিয়ে নিতে?
হ্যাঁ দেখছি।
দুটো সিগারেটের পরিমাণ নিকোটিন যদি আপনার শরীরে সিরিঞ্জ দিয়ে প্রবেশ করানো হয় তাহলে তাৎক্ষণিকভাবে আপনি মারা যাবেন, তাৎক্ষণিকভাবে আপনি মারা যাবেন। আপনি 1800 সিগারেট খান, আপনার কি যোগ্যতা আছে যে আপনার যদি ফুসফুসে এখন ক্যান্সার হয়, বাবা ক্যান্সারে মারা গেছে, আপনার যদি এখন ক্যান্সার হয় ফুসফুসে, বা আপনার যদি তার চেয়ে বড় কোনো ক্ষতি হয়, আপনার ক্যাপাবিলিটি আছে সেই টাকা দিয়ে? আপনার ভালো করার মতো টাকা আছে আপনার কাছে?
আমাকে তো এখন কেউ দেখবে না, যেহেতু কাজকাম করছি,
কেউই দেখবে না, নোবডি উইল। রাইট, তাহলে আপনি নিজের ক্ষতিটা নিজে কেন করছেন
ভাই? কি বলবো আর,
আপনি সুস্থ পায়ে হেঁটে স্টুডিওতে এসেছেন, সেই জন্য আপনার সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞ থাকা উচিত, যে অবিচার আপনি আপনার শরীরের প্রতি প্রতিনিয়ত করছেন। একটা কথা আছে না, যে সাপের বেদনা কেবল সেই বুঝতে পারে যাকে একবার সাপে দংশন করেছে। আপনি যে অন্যায় অবিচার প্রতিনিয়ত শরীরের প্রতি করেছেন, আপনি কোনো বড় কোনো অসুখে পড়েননি, এই জন্য আল্লাহর প্রতি আপনার কৃতজ্ঞ থাকা উচিত। আপনি যদি একবার পড়েন তাহলে আপনি বুঝবেন যে আপনি কি নিয়ে খেলছেন প্রতিনিয়ত।
আমার সাথে আমার এক বন্ধু মারা গেছে, ওগুলা খেয়ে একসাথে দু ধরনের খেয়েছে, হসপিটালে নেওয়া হয়েছে, বলছে যে কয়েক ধরনের নেশা করছে, এর জন্য মারা গেছে।
আপনিও তো 2-3 ধরনের করেছেন, সুযোগ পেলে এখনো করবেন। আপনাকে এই কথাগুলো কেউ বোঝায়নি কখনো? আপনার মা আপনার পায়ে ধরে বলেছে যে বাবা তুই এই লাইনে যাস না, একজন সহজ সরল মা। আপনার মা তো বেঁচে আছেন?
জি বেঁচে আছে।
আপনার মা বলে না তুই এই ধরনের কাজ করিস না?
এখন জানে যে আমি ভালো হয়ে গেছি, এখন আর এগুলো খাই না আর বিক্রি করি।
চোখ বন্ধ করে একবার মায়ের কথাটা চিন্তা করে দেখেন তো, আপনি বিছানায় পড়ে আছেন, হ্যাঁ, এবং আপনি তো বাবা হননি, আপনার তো বাবা হওয়ার ইচ্ছা আছে। আপনি কি জানেন যে একটা সিগারেট যে পরিমাণ নিকোটিন থাকে সেটা বাবা হওয়ার ক্ষমতা প্রতিনিয়ত কমিয়ে দেয়?
এটা সবাই বলে যে এটা খুব ক্ষতি হয়,
ক্ষতি হয়, এটা যে কত রকমের ক্ষতি করে ইভেন ইউ ক্যান ইমাজিন। আপনি যে সিগারেট নিচ্ছেন, ধরেন আপনি ভবিষ্যতে বাবা হলেন, আপনার শরীরে কোন দূষিত একটা জিনিস বা ড্রাগের নেওয়ার কারণে যেটা আপনার সন্তানের মধ্যে চলে আসতে পারে।
হ্যাঁ, এটা আমি শুনছি।
এবং ধরেন আপনার সন্তান পঙ্গু হয়ে দুনিয়াতে আসলো, প্রতিবন্ধী হয়ে দুনিয়াতে আসলো, সেটার পেছনে আপনার কন্ট্রিবিউশন, আপনার কেমন লাগবে?
তখন তো ভালো লাগবে না।
ভালো লাগবে না, এই ভালো যদি না লাগার ব্যাপারটা যদি এখন থেকে কাজ করে, তাহলে ওই যে ভাগিনাকে দেখে যেরকম ভালো হয়েছিলেন, ওই ভাগিনার ফুটফুটে চেহারাটা একটু চিন্তা করেন যে আপনার এরকম একটা সন্তান দুনিয়াতে আসতে পারে এবং সে পৃথিবী পাল্টে দেওয়ার মতো ভালো কাজ করতে পারে। প্রত্যেকটা মানুষই প্রচন্ড রকম সম্ভাবনাময়, তাহলে তার কথা চিন্তা করে, ভবিষ্যতের কথা চিন্তা করে আপনি আজকের পর থেকে চিন্তা করেন ড্রাগটা ছেড়ে দেবার। আমি বিশ্বাস করি না যে আপনি ছেড়ে দেবেন, কিন্তু যে কথাগুলো বললাম এগুলো আপনি বছরের পর বছর আমাদের আর্কাইভে শুনতে পাবেন, এগুলো সবই আমাদের লিসনারদের কথা। আপনার এখনো সময় আছে এবং খুব ভালো সময় আছে, এরপরে আপনার সময় থাকবে না, কারণ আপনি এখনো সুস্থ সবল এবং আপনি হেঁটে বেড়াচ্ছেন, আপনি সারা দিন রাত কাজ করেন, তারপর মাঝখানে আপনি ড্রাগ নেন, আপনার শরীর সাপোর্ট করছে। একটা সময় যখন শরীর সাপোর্ট করবে না, আপনাকে দেখার মতো কিন্তু আপনার দুনিয়াতে কেউ নেই,
কেউ নেই।
সো দিস ইজ ইউর হাইয়েস্ট টাইম। আপনি কিছু যে টাকা রোজগার করেন সেটা সেভিংস করেন ফর ইউর ফিউচার। আজকে 32 বছর বয়স, প্রচন্ড শক্তি আছে শরীরে, হ্যাঁ, জাস্ট আর 2-5 বছর পরে এভাবে ড্রাগ নিতে থাকলে এগুলো কিচ্ছু থাকবে না, তখন কিন্তু রাস্তার ফকির হয়ে পড়ে থাকলেও কেউ আপনাকে দেখবে না। দিস ইজ দ্য আলটিমেট ট্রুথ। এখন মামা বলে, কেউ তখন গালিও দেবে না। দিস ইজ দ্য আলটিমেট ট্রুথ। ওকে, আমি তো বললাম, চলুন আমাদের যিনি এক্সপার্ট, যিনি রয়েছেন আমাদের অনুষ্ঠানে, আপনাকে শুনেছে এতক্ষণ, তার সঙ্গে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রফেসর ডক্টর তাজুল ইসলাম, তিনি আপনার সম্পর্কে কি বলে এবং আলটিমেটলি আপনার মতো যারা রয়েছে সোসাইটিতে তারা কিভাবে এই পট্টা থেকে বের হয়ে আসতে পারে, তার কথা আমরা এখন শুনবো। তাজুল ইসলাম, আপনি তো পুরোপুরি শুনলেন, নিঃসন্দেহে আপনার সাবজেক্টের জায়গা থেকে আজকের যে গল্পটা আপনি শুনলেন সেটা নিঃসন্দেহে আপনার অনেক বেশি সাবজেক্টিভ, তো বলুন কি বলার আছে আপনার?
হ্যাঁ, আমি লিটনের কাহিনী শুনলাম এখানে, সে আগের কিছু প্রসঙ্গ আমি আনতে চাচ্ছি, যেটা হচ্ছে যে যারা অল্প বয়সে, বিশেষ করে কৈশোর বয়সে বিভিন্ন অপরাধ, অসামাজিক, অনৈতিক কাজে জড়িয়ে যায়, তাদের ব্যাপারটা সবসময় একই রকম, অর্থাৎ এই যে এটাকে আমরা কন্ডাক্ট ডিসঅর্ডার বলি, আচরণগত সমস্যা তৈরি হয়। এখন ওই পারিবারিক পরিবেশ বা পরিমণ্ডলের উপর নির্ভর করে এবং মা বাবার যে সুপারভিশন এবং মনিটরিং, হ্যাঁ, কোন জায়গায় যাচ্ছে, ভালো সঙ্গ যাচ্ছে কিনা, বা সময়টা কিভাবে কাটাচ্ছে, অবসর বিনোদনটা কিভাবে করছে, এগুলির ল্যাকিং থাকলে এই সমস্যাগুলি থাকে। আমি বারবারই প্রতিবেশী এটা বলি, সেই জন্য একজন পরিবারের এবং মা বাবার গার্জিয়ানদের অনেক ভালো ভূমিকা রয়েছে। যেগুলো হোক, সেই ওই মন্দ সংগ্রহ করে গিয়ে হোক বা মন্দ স্বভাবে পরিণত হয়ে গেছে যে মেয়েদের পিছনে ঘোরার জন্য আসক্ত হয়ে পড়া, এই বিশেষ করে এই বয়সটা তো এই কেটেই বয়স, যে বয়সে এই ধরনের বিপদ বেশি করতে পারে, কিন্তু সেই বিপদের দিকে আমাদের যারা মুরব্বী আছে বা যারা সমাজের কর্তা আছে বা পরিবারের কর্তা আছে, তাদেরকে একটু খেয়াল রাখতে হবে যে এই বিপদের হাতখানি থেকে তাদেরকে আমরা কিভাবে প্রোটেকশন দিতে পারি। যেভাবে হোক, সে যখন সেটাতে চলে গেছে, তার মানে হচ্ছে তার চরিত্রের ভিতরে মন্দ বৈশিষ্ট্যগুলি প্রকাশ করেছে। ঠিক এই কারণে এবং এই ধরনের লোকেদের শেষ পর্যন্ত ওই যে বলা মাদকাসক্ত অন্যান্য অপরাধে যুক্ত হয় এবং সেও ঠিকই মাদকাসক্ত হয়েছে। এবং ঠিক মাদকাসক্তদের যেমন একটা অপরাধ, যৌন হয়রানি করা যেমন অপরাধ, ঠিক একই রকম ভাবে এরা আরো অপরাধে যুক্ত হয়, পরে খুন, ডাকাতি বা চিন্তায় চলে থাকে এবং অনেক মাদকাসক্ত করে যে মাদক ব্যবসায় শুরু করে দেয়। এটা দুইটা লাভ তাদের, এক হচ্ছে যে তারা একটা ইনকাম করতে পারলো এবং তারা যে মাদক খাইতো মাদকের টাকাটাও তারা নিতে পারলো। বিশেষ করে এখন ইয়াবরা যে এটা আছে, ব্যবসাটা আছে, এই ব্যবসাটা যেটা করা হয় সেটা হচ্ছে যে তরুণ তরুণরা করে, বিশেষ করে নারীরাও করে, তখন তাদেরকে শুধু প্রথমে অভ্যস্ত করানো হয়, পরে কিন্তু তাদেরকে দিয়ে এটা বিক্রি করা হয় এবং তারা বলতে পারতো সেটা খুব দামি ট্যাবলেট। ঠিক একই রকম ইয়াবা না, যে কোনো জিনিসই মাদকটা এমনি দামি, সেই জিনিসগুলি তাদের বিক্রি করতে পারলে যে কোনো মানে ব্যবসা থেকে বা চাকরি থেকে এটা অনেক বেশি উপার্জন হয়, সেই জন্য এই ব্যবসাটা খুব দ্রুত এই অপরাধ জগতে তারা আরো ঢুকে যেতে পারে। আছে, এগুলি সবই ইন্টারকানেক্টেড, একটা ইন্টারলিঙ্ক আছে, একটা সঙ্গে একটা সংযোগ আছে। অপরাধ কিন্তু একটা থেকে আরেকটা জন্মগ্রহণ করে। এখন শেষ পর্যন্ত যেটা সবচেয়ে লক্ষণীয় এবং সবাইকে আমি লক্ষ্য করে উদ্দেশ্য করে বলবো যে মাদকাসক্তিতে ভালো হয় না, এই একটা ধারণা আছে, কিন্তু মাদকাসক্তরা বেশি ভালো হয়। ভালো হওয়ার ক্ষেত্রে চিকিৎসা যেমন গুরুত্বপূর্ণ ব্যাপার, কিন্তু অনেক মাদকাসক্ত খুব নাটকীয় ভাবে ভালো হয়ে যায়, বিভিন্ন ভাবে ভালো হয়। তার প্রধান একটা কারণ হচ্ছে হঠাৎ করে মনের ভিতরে একটা বড় ধরনের পরিবর্তন আসে। সে পরিবর্তন আসতে পারে এই যেমন ছেলে সন্তান, এই ছেলের ক্ষেত্রে যেটা হচ্ছিল তার বাগ্নে তাকে বলেছিল যে এগুলি খারাপ কাজ তুমি কেন করো, এই যে ছোট একটা বাচ্চা তাকে কথা বলেছে এটা তার মনে ধাক্কা দিচ্ছে। ঠিক একই রকম আমাদের অভিজ্ঞতা আমরা দেখেছি, নিজের ছেলে বা মেয়ে যখন একটু বড় হয়, যখন তারা একটু দেখে যে বাবা মাদকাসক্ত, তখন তারা যখন বলে বাবা তুমি এগুলি কি করতেছো, এমনকি আমার কাছে আমার একটা উদাহরণ আছে যে বড় হয়ে বাবা সিগারেট খেত, তখন ছেলে বলতেছে বাবা তুমি সিগারেট খেলতে আমিও সিগারেট খাবো। এই অভিজ্ঞতার কারণ থেকে এই মানসিক পরিবর্তনের কারণে তারা কিন্তু মাদক ছেড়ে দিয়েছে, এরকম অনেক উদাহরণ আছে। অথবা বড় একটা রোগে পড়লো, দেখা গেল যে রোগের কাছে কারণ আছে মাদকাসক্তি, তখন তারা মাদক ছেড়ে দিয়েছে। অথবা স্বামী স্ত্রী একসঙ্গে হঠাৎ করে বললো যে আর কত তোমাকে সহ্য করবো, সাথে না করো তাহলে আমি কিন্তু সংসার ছেড়ে দেবো, আমি চলে যাবো। তখন এই যেটাকে বলা হয় একটা কাজ একটা চ্যালেঞ্জ তাকে দেওয়া হচ্ছে, তখন সেই কারণে তারা কিন্তু অনেকের ক্ষেত্রে মানসিক পরিবর্তন করে তারা ছেড়ে দেয়। এমনকি অনেক ক্ষেত্রে চাকরি রক্ষার জন্য যখন দেখা যায় যে মাদকাসক্তি করতে 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 চাকরি হারানোর অবস্থা হয়, অথবা কর্তৃপক্ষ বলে যে তুমি যদি এইভাবে তুমি চলতে থাকো তাহলে তোমার চাকরি থাকবে না, এরকম অনেক সামাজিক পারিবারিক ঘটনা আছে যেগুলি একজন মাদকাসক্তের ভিতরে বড় ধরনের মানসিক পরিবর্তন আনতে পারে এবং সেগুলি খুব দ্রুত কাজ করে, নাটকীয়ভাবে তারা নিজেদের পরিবর্তন করে। এই ছেলের ক্ষেত্রে যেমন ওই যে মাদক দশারা সারা ছেড়ে গেছে, কিন্তু আমার মনে হয় যে যেটা আছে মাদক আসক্তি যেটা আছে সেটাও যদি তার আত্মীয় স্বজন ছোট বা তার যদি সন্তান থাকতো অথবা অন্য কোনো এরকম আবেগীয় কোনো ঘটনার মধ্যে সে পড়তো, তাহলে কিন্তু সেই আবেগটাকে তাদেরকে নাড়া দেয় এবং তারা মানসিক পরিবর্তন ঘটে, মানব জগতে একটা বিরাট বিক্রম ঘটে, তখন তারা কিন্তু একটা বড় শক্তি পায় এবং সেই শক্তির কারণে তারা মাদকাসক্তি হিসেবে চিন্তিত হতে পারে। আমি আবারও সকলের সাথে এটা বলতেছি যে মাদকাসক্ত ভালো হয়, চিকিৎসা তো ভালো হয়, এবং অনেক ক্ষেত্রে এই পারিবারিক চাপ যেগুলো করতে পারছি অথবা আবেগীয় চাপ যেগুলি আছে সেগুলো কিন্তু মাদকাসক্ত নাটকীয়ভাবে মানসিক পরিবর্তন করতে সহায়তা করে। অতএব এই ব্যাপারে সবাই শুধু কেবল ইয়ার না দিয়ে, বদনাম না করে বা দুর্যোগী না করে, আটকে না রেখে তাদের মনের ভিতরে একটা ধাক্কা দেওয়া, মনের ভিতরে একটা নতুন চেতনা জাগায় দেওয়ার চেষ্টা করলে তারা কিন্তু অনেক দ্রুতভাবে নিজেরাই পরিবর্তন করতে পারে। এটা সবার নজর রাখতে ভালো হয় এবং সেদিকে যদি সবাই মনোযোগ দেয় তাহলে হয়তো অনেক অপরাধী বা মাদকাসক্তিকে নাটকীয়ভাবে পরিবর্তন করে ভালো মানুষের উপকৃত করা যায়।
অনেক অনেক ধন্যবাদ তাজুল ইসলাম, আপনি সেই একেবারে শুরু থেকে বলা যেতে পারে যাহা বলিব সত্য বলিব অনুষ্ঠানের শুরু থেকে আমাদের সঙ্গে আছেন, আপনার মতামত সবসময় আমাদেরকে ঋদ্ধ করে, স্পেশালি থ্যাংকস টু ইউ এবং অবশ্যই আমাদের শ্রোতাদের পক্ষ থেকে অনেক বেশি ধন্যবাদ আপনাকে। প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটিতে ছোট্ট একটা ব্রিদিং স্পেস নিতে চাই যাহা বলিব সত্য বলিব, একটু পরে আপনারা যে কমেন্টসগুলো করেছেন সেগুলো নিয়ে ফিরে আসতে চাই। দেখি আমাদের গেস্ট যিনি রয়েছেন তিনি আপনাদের কথা শোনার পরে কি বলেন, আমরা ফিরে আসছি একটু পর।
ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ, আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে, যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক, নির্ভয়ে বলুন কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যেই যাহা বলিব সত্য বলিব, যাহা বলিব সত্য বলিব।
প্রিয় শ্রোতা, অনুষ্ঠান চলাকালীন সময় আমরা অসংখ্য অসংখ্য কমেন্টস পেয়েছি ফেসবুক, এসএমএস এবং ইমেইলের মাধ্যমে। কয়েকটি কমেন্টস আমরা একটু পড়ে শোনাতে চাই আপনাদেরকে। বকুল লিখেছে, ভালো মুখোশের আড়ালে যারা মন্দ কাজ করে বেড়ায় আমি তাদের খুব ঘৃণা করি। সানি লিখেছে, লিটন যে অন্যের হাত কেটে নিয়েছে তেমনি তারও হাত একদিন যে কেউ কেটে নিতে পারে। আমরা এরকমটা চাই না সানি, এবং এ কারণেই চাই না যে এটা যদি ক্রমান্বয়ে মানে পর্যায়ক্রমে চলতেই থাকে সবাই তোমরা সবার হাত কাটা শুরু করে দেব, আমরা বরং এটা চাই যে এটা এখানেই শেষ হয়ে যাক। আশিক লিখেছে, লিটন যে তার ভাই মেয়েকে খুর নিয়ে তাড়া করেছে তাতে মনে হয় সে দুনিয়ার যে কোনো বাজে কাজ করতে পারবে। হাসান লিখেছে, ছোটবেলায় ভালো করে শাসন করলে লিটন এমন ভুল কাজ করতে পারত না। সাগর লিখেছে, লিটন যেমন বিয়ের আগে অনেক অবৈধ কাজ করেছে তাই তার কপালে ভালো পার্টনার বা লাইফ পার্টনার জোটেনি। ইমতিয়াজ লিখেছে, কাউকে ভালো করে না বুঝে হুট করে বিয়ে করা উচিত নয়। প্রিয় শ্রোতা, আমরা এরকম অসংখ্য অসংখ্য কমেন্টস আপনাদের কাছ থেকে পেয়েছি, কিন্তু সবসময় মনে রাখবেন আজকে যিনি এখানে অতিথি হয়ে এসছেন তাকে সাজেশন দেওয়া আমাদের উদ্দেশ্য নয়, তার মতো জীবন যেন আপনার না হয় সেটাই আমাদের মূল উদ্দেশ্য। সেই জায়গাটিতে সবাই যেন আমরা ভালো থাকতে পারি এটাই আমরা চাই। তো লিটন, কি বলার আছে আপনার?
বলার একটাই, আমি যে তৃতীয় বিয়েটি করছি ওকে আমার খুব ভালো লাগে, আর মেয়েটা অনেক ভালো। আর অবশ্য মেয়েটা ছোট, এটা আমার জীবনে ভুল হয়েছিল, ভুল শুধু একটা করিনি, কয়েকটা ভুল করছি। এটা আমার ভুলের কোন মাসল দেওয়া আর কি দিব আমার জানা নেই। আমি চেষ্টা করব, আমি আমার অতিথি তৃতীয় স্ত্রীর অপেক্ষা থাকবো আমি ওই নূপুরের জন্য। আমি বাঁচতে চাই, আমি ওই নূপুরকে নিয়ে সংসার করব। আমি আপনাদের সামনে ওয়াদা দিচ্ছি, ওর 18 বছর পূর্ণ না হওয়া পর্যন্ত আমি ওর জন্য অপেক্ষা করব। আর আমার যত নেশা করছি আমি আর চেষ্টা করব যে আমি আর কোনো নেশা করব না আজকের পর থেকে। আমি চাই না যে আমার কোনো বাচ্চা কাচ্চা হলে যে কোনো প্রতিবন্ধী হোক, সেটা আমি সহ্য করতে পারবো না, এটা আমার কথা। আর আমি চাই না যে আমার মতো কেউ যে পৃথিবীতে আর কেউ ভুল করুক। ভুল করছে, আমি করছি, সেটা আমি মাসুল দিচ্ছি, অনেক ভুল করছে জীবনে। আমার মতো আপনারা কেউ 12 বছরের মেয়েকে বিয়ে করাটা তো আমার জীবনে ভুল হয়েছে। একে একে আমি নেশা করতাম, সেটা ভুল। আমার ভাইয়ের জীবনটা আমি ধ্বংস করে দিচ্ছি, আমার ভাইয়ের দোকানপাট এখন কিচ্ছু নেই শুধু আমার কারণে। দেখেন আমি কয়টা ভুল করছি, সেটা আমি আপনাদের সামনে আমি ওয়াদা দিয়ে যাচ্ছি, আমি আর নেশা করবো না ইনশাল্লাহ, আর আমি ওই নূপুরকে নিয়ে সংসার করবো ইনশাল্লাহ, আমি অপেক্ষায় থাকবো।
প্রিয় শ্রোতা, আমরা বিশ্বাস করতে চাই, বিশ্বাস হারানো পাপ, আমরা বিশ্বাস হারাতে চাই না। আমরা শুধু আজকের এই অনুষ্ঠানে লিটনকে সৎপথে দেখতে চাই ঠিক তা নয়, আমরা বিশ্বাস করি হাজার হাজার লাখ লাখ লিটন আমাদের আজকের এই যাহা বলিব সত্য বলিব শুনেছেন, যাদের এই লিটনের মতো হওয়ার সম্ভাবনা ছিল তারাও আজকের পর থেকে সেই পথে পা বাড়াবেন না। যারা এই গভীর রাতেও নেশা হাতে নিয়ে আমাদের যাহা বলিব সত্য বলিব শুনেছেন তাদেরকে আমরা বলতে চাই, স্টপ, থেমে যান, এক্ষুনি ফেলে দিন, এবং এরপরে যতদিন বেঁচে থাকবেন আপনার সবচাইতে কাছের মানুষ, সবচাইতে প্রিয় মানুষ, যে মানুষটা আপনার জীবনের চেয়েও আপনার কাছে মূল্যবান, ওই মানুষটার মুখের দিকে তাকিয়ে আপনি কখনো এই নেশার দিকে আর হাত বাড়াবেন না। প্রিয় শ্রোতা, আমরা এরকম একজন সফল মানুষ চাই আমাদের যাহা বলিব সত্য বলিবতে, যে সে বলবে যে আজকের এই পর্বটি শোনার পরে সে জীবনে কোনোদিন আর নেশার দিকে হাত বাড়ায়নি, সেদিন হয়তোবা খুব বেশি দূরে নয়। আর প্রিয় শ্রোতা, এই অনুষ্ঠানে এসে সরাসরি লাখ লাখ শ্রোতার মুখোমুখি হওয়া সবার জন্যই সম্ভব হয় না, কিন্তু তারপরেও অনেক বন্ধুর ইচ্ছাতে আমরা দুটো পদ্ধতি খোলা রেখেছি, যারা চিঠির মাধ্যমে এবং ইমেইল করে আমাদের কাছে কনফেস করতে পারেন। আমাদেরকে চিঠি লিখবার ঠিকানা হচ্ছে যাহা বলিব সত্য বলিব, এবিসি রেডিও FM 89.2, 99 কাজী নজরুল ইসলাম এভিনিউ, ঢাকা ট্রেড সেন্টার, কারওয়ান বাজার, ঢাকা। এবং আপনি যদি আমাদেরকে মেইল করতে চান, মেইল করতে পারেন jbsb8920@gmail.com। আমি আবারও বলছি jbsb8920@gmail.com। প্রিয় শ্রোতা, আমাদের এই অনুষ্ঠানগুলো, পুরনো পর্বগুলো আপনারা চাইলে আমাদের ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারেন। আমাদের ওয়েবসাইটের ঠিকানা abcradiobd.fm। আমি আবারও বলছি abcradiobd.fm। ওখানে গিয়ে আপনারা সংগ্রহশালা থেকে যাহা বলিব সত্য বলিব যে পোর্টফোলিওটা রয়েছে ওখান থেকে আপনারা যাবতীয় অনুষ্ঠানগুলো ডাউনলোড করতে পারবেন। গত সপ্তাহে আমাদেরকে মেইল করে একজন বন্ধু তার জীবনের অপ্রিয় সত্যগুলো স্বীকার করেছেন, মুন্সীগঞ্জের গজারিয়া থেকে মিজানুর। মিজানুরের সেই অপ্রিয় সত্যগুলো আমরা এখন শুনবো আর যে সুমনের কাছ থেকে।
যাহা বলিব সত্য বলিব,
আমি একটি মেয়েকে অনেক ভালোবাসতাম, কিন্তু মেয়েটা আমাকে ভালোবাসত না। তার এই অপছন্দ করাটাকে কোনো পাত্তা না দিয়ে জ্বালাতন করে যেতাম। মেয়েটা এতে খুবই বিব্রত হতো, তারপরও আমি তাকে রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় জ্বালাতন করেই যেতাম। কিন্তু আমি কখনো মেয়েটার মন পাইনি, বরং মেয়েটা আমাকে আরো বেশি ঘৃণা করতে থাকে। আমার এই আচরণের জন্য মেয়েটাকে অনেকের কাছেই বিভিন্নভাবে হেয় হতে হয়। আজ আমি বুঝতে পারছি মেয়েটির সাথে আমার এমন আচরণ করা মোটেও ঠিক হয়নি। এর জন্য মেয়েটার কাছে আমি ক্ষমা প্রার্থী। আমি বুঝতে পেরেছি আমার ভুল হয়েছে, এবং ভবিষ্যতে যেন এই ধরনের ভুল আর না হয় সেজন্য সচেষ্ট থাকব। এবং এটাও বলবো জোর করে ভালোবাসা হয় না।
যাহা বলিব সত্য বলিব।
ধন্যবাদ জানাই মিজানুর আপনাকে এবং একই সাথে ধন্যবাদ জানাই সুবনকে চিঠিটি পড়ে শোনানোর জন্য। মিজানুরের মতো ভুল আমাদের জীবনে না আসুক এবং মিজানুর এই ভুলটি আপনার জীবনে আর কখনো রিপিট না হোক সেই শুভকামনাই থাকছে। প্রিয় শ্রোতা, আজকের মতো শেষ করছি যাহা বলিব সত্য বলিব। আগামী রবিবার ঠিক রাত 11:20 আরো একজন বন্ধু তার জীবনের সমস্ত অপ্রিয় সত্যগুলো নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাবেন, তার নিজের জন্য নয়, আপনার জন্য। তার একটাই মাত্র উদ্দেশ্য এবং একই সাথে আমাদের এই অনুষ্ঠানের উদ্দেশ্য যে তার মতো করে ভুল যেন আপনার জীবনে কখনো বাসা না বাঁধে। আমরা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিব একজন অপরাধীর জন্ম কেন হয়, কি অপরাধ সে করে এবং শেষ পর্যন্ত একজন অপরাধীর পরিণতি কি হয়। সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকুন এবং সবসময় বলি এবিসি রেডিওর সাথেই থাকুন। যাহা বলিব সত্য বলিব টিম মেম্বার আমি আরজে কিবরিয়া, আরজে সুমন এবং সাউন্ড এডিটর মঞ্জুর পক্ষ থেকে শুভরাত্রি।
ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যেই যাহা বলিব সত্য বলিব। This track was downloaded from FusionBD.com.